প্রিয় ম্যালকম, অসময়ে এমন চিঠি পেয়ে হয়তো খুব অবাক হচ্ছ, কিন্তু আমার বাড়িতে এইমাত্র যে সাংঘাতিক দুর্ঘটনাটি ঘটে গেছে তার জন্য সবার আগে ডাক্তার এবং পুলিশের পর তোমার কথাই আমার মনে পড়ল। ডাক্তার কিংবা পুলিশ তাদের পদ্ধতি অনুযায়ী আমার সাহায্য করবেন ঠিকই, কিন্তু এই মুহূর্তে আমি এমন একজনকে আমার পাশে চাই যাকে আমি চোখ বন্ধ করে ভরসা করতে পারি, আর সেই ব্যক্তি যে তুমি ছাড়া আর কেউ নও তা তুমি খুব ভালো করেই জানো। তুমিই তো কথা দিয়েছিলে ম্যালকম যে প্রয়োজনে তুমি আমায় সাহায্য করবে, সে যখনই হোক না কেন। তোমার দেওয়া সেই কথার উপর আস্থা রেখেই তোমায় অনুরোধ করছি, যদি সম্ভব হয় এক্ষুনি আমার বাড়ি চলে এসো। জানি না এই অযাচিত অনুরোধে বিরক্ত হচ্ছ কিনা, কিন্তু আমি নিরুপায়, বিশ্বাস করো আমি আর আমার বাবা এখন ঘোর বিপদের মধ্যে রয়েছি। আমার বাবাকে খুন করবার চেষ্টা করা হয়েছে। প্লিজ ম্যালকম, প্লিজ তুমি তাড়াতাড়ি এসো। এতে মার্গারেট।
একজন গুরুতরভাবে আহত অচৈতন্য ব্যক্তি, তাঁর লেখা একটি রহস্যময় চিঠি ও এই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়া কয়েকজন মানুষ। ইজিপশিয়ান মামি কুইন টেরার পুনরুত্থান কি অলৌকিক নাকি ঘোর বাস্তব? কোথায় বা গেল সেই দুষ্প্রাপ্য রুবি বা জুয়েল অফ সেভেন স্টার্স? বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ ব্র্যাম স্টোকারের লেখা বিখ্যাত উপন্যাস দ্য জুয়েল অফ সেভেন স্টার্স, অনুবাদ ও অডিও নাট্যরূপ অরুণাভ গঙ্গোপাধ্যায়, গল্প পাঠে গৌরব চক্রবর্তী। শুরু হচ্ছে দ্য জুয়েল অফ সেভেন স্টার্স।
চিঠি পড়া শেষ করে চিন্তিত হওয়ার আগে আমার মন নেচে উঠল আনন্দে। তবে বলাই বাহুল্য তা মার্গারেটের বিপদের কথা শুনে নয়, কিন্তু এত লোক থাকতে এই দুঃসময় ও যে আমাকেই নিজের সবচেয়ে কাছের বন্ধু হিসেবে বেছে নিয়েছে ততটা মহৎ আমি নই। যাই হোক, এবার বলি এই শেষ রাতে চিঠিটা আমার হাতে এসে পৌঁছলো কিভাবে। আমি ম্যালকম রস, জার্মান স্ট্রিটে থাকি, ওকালতি করে খাই। আমার যা রোজ নামচা, অর্থাৎ অফিস থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফেরা, স্নান করা, রাতের খাওয়া সারা, তারপর হুইস্কির একটা বড় পেগ নিয়ে বসে কিছুক্ষণ গ্রামোফোনে গান শোনা, এই সমস্ত কিছু করে আমি আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। কিন্তু মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল একটা ধূপধাপ শব্দে। ঘুম চোখে কিছুক্ষণ বসে থাকার পর চেতনায় যখন সাড় ফিরল, বুঝলাম শব্দটা হচ্ছে আমার বাড়ির দরজায় কেউ প্রবল জোরে দরজা ধাক্কা দিচ্ছে। শুধু তাই নয়, ডোরবেলটাও বাজাচ্ছে একই সঙ্গে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 3টে বাজে। কে এলো এত রাতে? তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে ড্রেসিং গাউনটা কোনো রকমে চাপিয়ে নিয়ে দরজা খুলতে গেলাম। আর দরজা খুলেই রীতিমতো অবাক হয়ে গেলাম। জশোয়া এসেছে।
কি ব্যাপার জশোয়া, তুমি এত রাতে?
স্যার, এই চিঠিটা আপনার জন্য, ম্যাডাম ট্রেলনি পাঠিয়েছেন।
কেন, কি কি হয়েছে? কি
আপনি দয়া করে চিঠিটা পড়ুন স্যার, আর আমার সঙ্গে চলুন, গাড়ি তৈরিই আছে।
যাব, কোথায় যাব?
ট্রেলনি ম্যানশন স্যার।
জশোয়া, ট্রেলনি ম্যানশনের প্রধান খানসামা এবং আমার বহুদিনের পরিচিত, তাই এত রাতে মার্গারেট যখন ওর হাত দিয়েই আমার কাছে চিঠি পাঠিয়েছে তখন ধরে নিতেই হবে যে ব্যাপার যথেষ্ট গুরুতর। তাই দেরি না করে মার্গারেটের চিঠিটা আমি দরজায় দাঁড়িয়েই পড়ে ফেললাম, এবং পড়েই স্থির করে ফেললাম আমার করণীয়, আমায় যেতেই হবে। গাড়িতে উঠে আমি যশোয়াকে জিজ্ঞেস করলাম, এবার আমায় খুলে বলো তো যশোয়া, ঠিক কি হয়েছে?
আমিও পুরোটা জানি না স্যার, ম্যাডাম ট্রেলনি আমার ঘুম ভাঙিয়ে চিঠিটা হাতে ধরিয়ে দিয়ে বললেন যত তাড়াতাড়ি পারি আপনাকে নিয়ে যেন চলে আসি। শুধু এইটুকুনি জানি যে স্যার অ্যাবেলকে তার ঘরে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে, বিছানার চাদর ঘরের মেঝে সব নাকি রক্তে ভেসে যাচ্ছিল, কিছুতেই ওর জ্ঞান ফেরানো যাচ্ছে না।
কিন্তু মার্গারেট যে চিঠিতে লিখেছে স্যারকে, মানে স্ট্রেলনিকে কেউ খুন করার চেষ্টা করেছে, তার মানে তো বাইরে থেকে নিশ্চয়ই কেউ ঢুকেছিল বাড়িতে, তাকে কেউ ধরতে পারেনি।
আমি তো আপনাকে বললাম স্যার, আমি বিস্তারিত কিছুই জানি না, তবে ম্যাডাম ট্রেলনি সম্ভবত সবার আগে স্যারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছেন।
এই কথার পর আমি চুপ করে গেলাম। আর অনেক কিছু জানার ছিল, কিন্তু মনে হলো যশোয়া আমার সেই সব প্রশ্নের উত্তর দিতে পারবে না, তাই গাড়িতে বসে চুপচাপ অপেক্ষা করতে লাগলাম গন্তব্যে পৌঁছানোর জন্য। বেশ কিছুক্ষণ চলার পর কেনসিংটন প্যালেস রোডে উঠে এলো আমাদের গাড়ি। ওই রাস্তা ধরেই সোজাসুজি আরো খানিকক্ষণ এগিয়ে এক জায়গায় থামলাম আমরা। যশোয়া আগে নেমে গিয়ে দরজা খুলে দাঁড়ালো, তারপর আমিও নেমে এলাম। দেখলাম ভোরের ম্লান আলো গায়ে মেখে প্রায় রাজকীয় দম্ভে চোখের সামনে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে অপূর্ব স্থাপত্য শৈলীর এক নিদর্শন, ট্রেলনি ম্যানশন, ইংল্যান্ডের প্রধান ইজিপ্টোলজিস্ট স্যার অ্যাবেল ট্রেলনির বসত বাড়ি। ভাবতে অবাক লাগছিল, এমন বিশাল প্রাসাদেই গতকাল রাতে ঘটে গেছে এমন সাংঘাতিক অঘটন। যশোয়ার গলা খাঁকারি শুনে ঘোর কাটল, তাকে অনুসরণ করে সরাসরি পৌঁছে গেলাম স্যার অ্যাবেলের ঘরে। ঢুকেই বুঝলাম এ ঘরে প্রথমবার এসে বিস্ময়ে মুখ হাঁ হয়ে যাবে না এমন মানুষ পাওয়া দুষ্কর। ঘরটা দেখে মনে হয় এ কারো সাধারণ শোবার ঘর নয়, বরং তা যেন প্রাচীন মিশরের অতীতের উদ্দেশ্যে নির্মিত এক অদ্ভুত মন্দির। ভারী ভারী পর্দাগুলো শক্ত করে টেনে রাখা, যাতে লন্ডন শহরের রাতের আলো একেবারেই ভেতরে ঢুকতে না পারে। কেবল ঘষা কাচের আড়াল ভেদ করে বেরিয়ে আসা নাইট ল্যাম্পের প্রভা ঘরটাকে মৃদু আলোকিত করে রেখেছে। সেই আলোই পড়ছে কাচের আলমারি, ক্যাবিনেট আর কাঠের তাকের ওপর, যেগুলো পা থেকে মাথা পর্যন্ত ঠাসা প্রাচীন সমাধি থেকে তুলে আনা বিভিন্ন নিদর্শনে। খোদাই করা স্ক্যারব পোকা, রঙিন সার্কোফাগাসের ভাঙা অংশ কিংবা কাচের নিচে সযত্নে রাখা হলদেটে প্যাপাইরাস। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল এক লোহার সিন্দুক, তার পাশেই কাপড়ে ঢাকা একটা উঁচু টেবিলের ওপর শোয়ানো রয়েছে লম্বা একটা কফিন। আমি জানি না ওটা কার কফিন, কিন্তু অদ্ভুতভাবে বস্তুটা আমায় আকর্ষণ করল। একখণ্ড কালো ব্যাসল্ট পাথর কেটে নির্মিত সেই কফিন, আলো তার গায়ে পড়ে প্রতিফলিত হচ্ছিল না, বরং যেন অদৃশ্য হয়ে যাচ্ছিল। সমস্ত গায়ে খোদাই করা ছিল হায়ারোগ্লিফিক্স। এছাড়াও বাজ পাখি মাথাওয়ালা দেবতা, অগ্নি বলয়ে কুণ্ডলি পাকানো সাপ, দীর্ঘ বাহু নারী মূর্তি, ভীষণ ভীষণ রকম অস্বস্তিকর সব নকশা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল ঢাকনার উপর খোদাই করা এক নারীর প্রতিমূর্তি। পাথরের তৈরি সেই নারীর মুখ অদ্ভুত সতর্কতায় ভরা, সরু ঠোঁটে যেন ঝিলিক দিচ্ছে নিষ্ঠুর হাসি, কালো অবসিডিয়ানের চোখ দুটো নাইট ল্যাম্পের আলোয় এমনভাবে চকচক করছে মনে হয় যেন আমাদের প্রতিটা নড়াচড়া তার নজরবন্দি। এই কফিনটার পাশেই আর একটা টেবিলের উপর একটা ছোট সাইজের কফিন রাখা ছিল, হুবহু একই রকম দেখতে, শুধু আকারে অর্ধেকেরও কম। পরে আমি জেনেছিলাম এই কফিন দুটো হচ্ছে ইজিপ্সীয় রানী টেরা এবং তার প্রাণের চেয়েও প্রিয় পোষ্য বেড়ালের মামি। কফিন দুটো দেখতে দেখতে আমি কিরকম যেন মোহিত হয়ে গেছিলাম। ঘোর কাটল মার্গারেটের গলাপে, আমাকে দেখা মাত্র ছুটে এসে আমার হাত ধরে সে বলল,
ও ম্যালকম, তুমি এসেছো, আমি জানতাম তুমি ঠিক আসবে।
যে পরম নির্ভরতায় মার্গারেট আমার হাত চেপে ধরল, তাতে আমি ভেতরে ভেতরে পুলকিত হয়ে উঠলাম। এ তো এক ধরনের আত্মসমর্পণ ছাড়া আর কিছু নয়, কিন্তু ওকে দেখে আমার মায়া হলো খুব। বল ডান্সের আসরে যে সুতীক্ষ্ণ ব্যক্তিত্বের অধিকারিণী মার্গারেটকে দেখে আমি তার প্রেমে পড়েছিলাম, এই এক রাতের মধ্যেই সে যেন ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে। অবশ্য সেইটাই স্বাভাবিক,
নিজের বাড়িতে নিজের চোখের সামনে যদি কারোর বাবাকে খুন করার চেষ্টা হয়, তাহলে তার পক্ষে ব্যক্তিত্বের ধার ধরে রাখা বোধ হয় সম্ভব নয়। আমি মার্গারেটের হাতে আলতো চাপ দিয়ে বললাম, চিন্তা করো না মার্গারেট, আমি তো এসেছি, তোমায় সব রকমভাবে সাহায্য করব আমি। ও বোধ হয় এই কথায় সাহস পেল একটু। তারপর ঘরে উপস্থিত পুলিশ সার্জেন্টের দিকে ফিরে বলল,
সার্জেন্ট ড, ইনি আমার বন্ধু মিস্টার ম্যালকম রস।
হ্যাঁ, আমি চিনি ওকে, মিস্টার রসও হয়তো চিনবেন আমাকে। ব্রিক্সটনের সেই চোরাই মুদ্রার কেসে একসাথে কাজ করেছি আমরা। নাইস সিইং ইউ অ্যাগেইন মিস্টার রস।
আমি একটু চমকে উঠলাম, এতক্ষণ মার্গারেটের দিকে মনোযোগ ছিল বলে ভদ্রলোককে ঠিকমতো খেয়ালই করিনি। এবার তাকাতেই আমারও মনে পড়ে গেল। হেসে বললাম, নিশ্চয়ই চিনেছি সার্জেন্ট, আবার দেখা হয়ে ভালো লাগলো।
আমারও। আসুন মিস্টার ট্রেলনিকে একবার দেখে যান।
তুমি যাও ম্যালকম, আমি আর ওই দৃশ্য সহ্য করতে পারছি না।
কথাটা বলে মার্গারেট দু হাতে মুখ ঢেকে দরজার কাছে পাতা ইজি চেয়ারে বসে পড়ল। সত্যি কি কষ্টেই না আছে মেয়েটা। যাই হোক, আমি সার্জেন্ট ডয়ের সঙ্গে এগিয়ে গেলাম, কিন্তু একটু এগিয়েই থমকে দাঁড়িয়ে পড়তে হলো। এরকম বিভৎস দৃশ্য যে আমার জন্য অপেক্ষা করে রয়েছে তা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারিনি। বিছানার এক পাশে সোফায় সম্পূর্ণ অচেতন হয়ে শুয়ে আছেন মিস্টার ট্রেলনি, ওদিকে বিছানা এবং মেঝে ভেসে যাচ্ছে রক্তে, তবে রক্ত এর মধ্যে শুকিয়ে কালচে হয়ে এসেছে। চিকিৎসক বসে বসে ব্যান্ডেজ করছেন স্যার অ্যাবেলের হাতে। সার্জেন্ট ড চিকিৎসকের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন, জানলাম ওর নাম ডক্টর উইনচেস্টার, ট্রেলনি পরিবারের ফ্যামিলি ফিজিশিয়ান। উনি আমার দিকে তাকিয়ে একটা সৌজন্যমূলক মাথা নাড়লেন কেবল। বুঝলাম রোগীর চিকিৎসা চলাকালীন মনোযোগে কোনো রকম ব্যাঘাত চাইছেন না। কিন্তু একটু পরে সকলকে উদ্দেশ্য করে ডাক্তারবাবু নিজেই বলে উঠলেন,
এই দেখুন কাটাগুলো প্যারাল, কবজির বাঁ দিক থেকে শুরু হয়েছে, রেডিয়াল আর্টারির দফা রাফা করে দিয়েছে। আমার ধারণা ভোঁতা কোনো অস্ত্রের আঘাতে হয়েছে এগুলো। চামড়াটা দেখছেন কেমন আঁকা বাঁকা করে কেটেছে, অস্ত্রটা ধারালো হলে ক্ষতের কিনারাটা একেবারে মসৃণ হতো।
মিস্টার ট্রেলনি ডান হাতের কবজির দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে কথাগুলো বললেন ডক্টর উইনচেস্টার। স্যার অ্যাবেলের হাতের অবস্থা দেখে আমি প্রায় শিউরে উঠলাম, কিন্তু অবাক হলাম একটা জিনিস দেখে। মিস্টার ট্রেলনির ক্ষতবিক্ষত কবজির ঠিক ওপরেই একটা সোনার ব্রেসলেট রক্তে মাখামাখি। ওটা খোলা হয়নি কেন? এতে কি ক্ষতের আঘাত আরো বাড়বে না? কথাটা জিজ্ঞেস করতে ইজি চেয়ার থেকে মার্গারেট উত্তর দিল,
ওটা খুলতে আমিই বারণ করেছি ম্যালকম।
কথাটা বলে মার্গারেট চেয়ার ছেড়ে উঠে এগিয়ে এলো আমাদের কাছে, তারপর বলল,
আসলে ডক্টর উইনচেস্টার যখন বললেন ওটা থাকলে ব্যান্ডেজ করতে কোনো অসুবিধা হবে না, তখন আমিই বললাম যে ওটা আর খোলার দরকার নেই। আমি তো মানে খুব বেশি দিন তো হয়নি বাবার সঙ্গে থাকতে শুরু করেছি, ওর পছন্দ অপছন্দ ওর জীবনযাত্রা সম্পর্কে আমি খুব কমই জানি। হতেই পারে ব্রেসলেটটা বাবার খুব প্রিয় ছিল তাই সারাক্ষণ পরে থাকতেন।
কথাটা বলে মার্গারেট অদ্ভুত করুণা ভরা চোখে তাকালো বাবার দিকে। আমরাও কিছুক্ষণের জন্য চুপ করে গেলাম, কিন্তু হঠাৎ একটা জিনিস দেখে আমার খটকা লাগলো। জানি না সেটা অন্য কারোর চোখে পড়েছে কিনা। আমি বললাম, আচ্ছা ওর ব্রেসলেটের সঙ্গে ওটা কি আটকানো? কথাটা বলা মাত্রই উপস্থিত সব কটা চোখ একসঙ্গে ঘুরে গেল মিস্টার ট্রেলনির হাতের দিকে। আমার পাশেই একটা ছোট্ট টেবিলের উপরে একটা মোমবাতি রাখা ছিল। ডক্টর উইনচেস্টার ইশারা করে আমাকে বললেন সেটা তুলে ধরতে, তারপর পকেট থেকে একটা ম্যাগনিফাইং গ্লাস বের করে ব্রেসলেটটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলেন। প্রায় মিনিট পাঁচেক ধরে চলল এই পর্যবেক্ষণ। শেষে সোজা হয়ে দাঁড়িয়ে ম্যাগনিফাইং গ্লাসটা তিনি তুলে দিলেন সার্জেন্ট ডয়ের হাতে এবং বললেন,
মিস্টার রস ঠিকই বলেছেন সার্জেন্ট, ব্রেসলেটটার সঙ্গে একটা ছোট চাবি আটকানো আছে। তবে শুধু তাই নয়, ক্ষয়ে যাওয়া জায়গাগুলো দেখে বোঝা যাচ্ছে তিন পরত লোহার উপর সোনার প্রলেপ দিয়ে ব্রেসলেটটা বানানো। এটা সহজে খোলার জিনিস নয়, সাধারণ ছেনি দিয়ে কাটা যাবে না এটা।
সার্জেন্ট ড প্রথমে ম্যাগনিফাইং গ্লাসের সদ ব্যবহার করলেন, তারপর জিনিসটা আমাকে দিলেন। আমার কাজ হয়ে গেলে যখন আমি সেটা মার্গারেটকে দিতে গেলাম, তখন সে মুখ ফিরিয়ে বলল,
না আমি দেখতে চাই না। বাবা যদি ওটা আমাকে দেখাতেই চাইতেন তাহলে তো অনেক আগেই দেখাতে পারতেন। দেখা নেই যখন, তখন ওর ইচ্ছেকে সম্মান করতে চাই আমি।
কথাটা বলে ও সটান মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে পড়ল। আমরা তিনজন পুরুষ একটু অস্বস্তি ভরা মুখ নিয়ে এ ওর মুখের দিকে তাকালাম। কতকটা সেই অস্বস্তি কাটানোর জন্যই যেন সার্জেন্ট ড হঠাৎ বলে উঠলেন,
আচ্ছা ডক্টর উইনচেস্টার, ট্রিটমেন্ট শেষ করতে আপনার কতক্ষণ সময় লাগবে?
আর বেশিক্ষণ নয়, ব্যান্ডেজ হয়ে গেছে, এবার একটা শুধু পেইন কিলার ইঞ্জেকশন দেব।
ঠিক আছে, আমরা তাহলে এবার বসতে পারি। মিস্টার রসও যখন আছেন তখন উনিও থাকুন।
কি ব্যাপার, কোনো বিশেষ কাজ?
আসলে এখানে এসে থেকে মিস্টার ট্রেলনির ট্রিটমেন্ট নিয়ে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আসলে ঠিক কি ঘটেছে সেটা এখনো আমরা পুরোপুরি জেনে উঠতে পারিনি। তাই আমি মিস ট্রেলনিকে বলেছিলাম যে আমরা ট্রিটমেন্ট শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখন যখন ডাক্তারবাবু বলছেন যে,
সার্জেন্ট ডয়ের কথা শেষ হল না, তার আগেই মার্গারেট সামনে ফিরল। আর ওকে দেখে চমকে উঠলাম আমি। এই কয়েক মুহূর্তেই যেন ওর বিধ্বস্ত ভাব কেটে গিয়ে ফিরে এসেছে সেই আগের ব্যক্তিত্ব। অত্যন্ত ধীর এবং কর্তৃত্বপূর্ণ গলায় বলল,
আপনারা সব কাজ সেরে নিচে আসুন, আমি জশুয়াকে বলে লাইব্রেরি রুমে বসার ব্যবস্থা করছি।
এই কয়েকটা মাত্র কথা বলে ও ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। আমরা, অর্থাৎ আমি, সার্জেন্ট ড এবং ডক্টর উইনচেস্টার যখন ওপর থেকে নিচে নেমে এলাম লাইব্রেরি রুমে বসতে, ততক্ষণে ভোরের আলো ফুটে গেছে। স্যার অ্যাবেলের দোতলার ঘরে ঢোকা স্তক আমার কিরম যেন একটা অস্বস্তি হচ্ছিল। যদিও ঠিক বুঝতে পারছিলাম না কিরকম অস্বস্তি, কিন্তু এই লাইব্রেরিতে ঢোকার পর ব্যাপারটা পরিষ্কার হলো আমার কাছে। স্যার অ্যাবেলের ঘরে একটা অদ্ভুত চাপা গন্ধ ভেসে বেড়াচ্ছিল, যেন বিটুমেন, পুরনো রজন আর শতাব্দীর পর শতাব্দী ধরে বদ্ধ সমাধির ভেতর জমে থাকা ধুলোর মিশ্রিত ঘ্রাণ, কিরকম যেন তিতকুটে। আমার শ্বাস নিতে রীতিমতো অস্বস্তি হচ্ছিল, কিন্তু এই লাইব্রেরি ঘরে সেরকম কোনো গন্ধ নেই। খোলা হাওয়া জানলা দিয়ে নিশ্চিন্তে যাতায়াত করছে। গতকাল শেষ রাত থেকে শুরু করে আজ ভোর পর্যন্ত কয়েক ঘন্টার সময় যে কিভাবে কোথা দিয়ে কেটে গেল তা যেন বোঝাই গেল না। আমরা অবশ্য মিস্টার ট্রেলনিকে ঘরে একা রেখে আসিনি, জশুয়াকে পাহারায় বসিয়ে রেখে এসেছি এবং বলে এসেছি যে কোনো রকম প্রয়োজনে ডাকতে। লাইব্রেরি রুমে নেমে দেখি মার্গারেট আমাদের জন্য চা আর ব্রেকফাস্ট সাজিয়ে তৈরি। এত বিপদ, এত আতঙ্কের মধ্যেও যে অতিথি সৎকার করতে ভোলেনি তা দেখে সত্যিই অবাক হলাম। আমরা যে যার জায়গায় বসলে ও আমাদের চা আর ব্রেকফাস্ট সাজিয়ে দিল, আমরা বাধা দিলেও শুনল না। তখন আমি জিজ্ঞেস করলাম, তুমিও তো নিশ্চয়ই না খেয়েই আছো, তুমি নিলে না?
আমি আগে সমস্ত ঘটনাটা জানাই তোমাদের, না হলে খাবার আমার গলা দিয়ে নামবে না ম্যালকম।
মার্গারেটের স্বরের মধ্যে এমন কিছু ছিল যার পর আর কথা চলে না, তাই আমরা ওর বক্তব্যের জন্য অপেক্ষা করতে লাগলাম। তবে আমরা তখনও বুঝিনি যে মার্গারেট যা শোনাতে চলেছে আমাদের তাকে বক্তব্য না বলে কোনো রুদ্ধশ্বাস উপন্যাস বললেই বোধ হয় ভালো। লাইব্রেরি ঘরের বিশাল সার্সি লাগানো জানলার কাছে গিয়ে দাঁড়ালো মার্গারেট। ভোরের হাওয়া এসে ওকে স্নান করিয়ে দিয়ে গেল।
একটা শব্দ শুনে গতকাল রাতে ঘুম ভেঙে গেল আমার। কিসের শব্দ প্রথমে বুঝতে না পারলেও শব্দটা যে বাবার ঘর থেকেই আসছে সেটা বুঝতে পেরেছিলাম। প্রায় রাতেই ঘুমোতে যাওয়ার আগে বাবার ঘর থেকে হাঁটা চলার শব্দ পাই। উনি অনেক রাত পর্যন্ত জেগে থাকেন, কাজ করেন। যাই হোক, ঘুম ভেঙে যাওয়ায় আমি উঠে পড়লাম, পা টিপে টিপে চলে গেলাম বাবার ঘরের সামনে। যদিও ভয় হচ্ছিল, কাজের সময় বিরক্ত করলে উনি যদি রেগে যান, তবে এর থেকেও বেশি ভয় লাগছিল ঘরের ভিতর থেকে ভেসে আসা শব্দটার কারণে। কান পেতে শুনে মনে হলো মেঝেতে এক নাগাড়ে কিছু একটা যেন ঘষতে চলেছে, ভারী কোনো জিনিস যেন টেনে নিয়ে যাওয়া হচ্ছে। একই সঙ্গে ভেসে আসছে কারোর শ্বাস নেওয়ার শব্দ। যে ভয় করছিল বলে বোঝাতে পারবো না আপনাদের। অন্ধকারের মধ্যে ওই অবস্থায় দাঁড়িয়ে থাকা, যাকে শেষ পর্যন্ত সাহস করে দরজা সামান্য ফাঁক করে উঁকি দিলাম। ঘরটা প্রায় অন্ধকার ছিল, ভালো করে কিছু দেখতে পাচ্ছিলাম না, কিন্তু জোরে জোরে শ্বাস নেওয়ার একটা শব্দ আরো স্পষ্ট করে শুনতে পাচ্ছিলাম। আমার মাথা তখন কাজ করছিল না, মনে হচ্ছিল দরজা খুলে যদি ঘরে ঢুকি তাহলে ভয়ঙ্কর কিছু একটা ঝাঁপিয়ে পড়বে আমার উপর, কিন্তু ওভাবে তো দাঁড়িয়ে থাকাও যায় না, তাই এক ঝটকায় খুলে ফেললাম দরজাটা। কিন্তু বিপজ্জনক কিছু ঘটল না।
মার্গারেট একটু থামল, চোখ বন্ধ করে দম নিল, তারপর আবার শুরু করলো বলা।
এতে আমি সাহস পেলাম কিছুটা, তবে ঘরে ঢুকে আলো জ্বালতেই চমকে উঠলাম। দেখলাম খাটের উপর বাবা নেই, বদলে বিছানার ঠিক মাঝখানে লাল মতো কি যেন একটা নজরে পড়ল, সেটা আবার চলে গেছে বিছানার কিনারা পর্যন্ত। আর হিম হয়ে গেল আমার, কারণ বুঝতে বাকি রইল না ওটা আসলে রক্ত। তাড়াতাড়ি খাটের কাছে ছুটে গিয়ে দেখলাম বাবা মেঝেতে কাত হয়ে পড়ে রয়েছেন, এবং এমন ভাবে পড়ে আছেন যেন দেখে মনে হচ্ছে একটা লাশকে কেউ ছুঁড়ে ফেলে দিয়েছে। বাবার চারপাশের মেঝে রক্তে ভেসে যাচ্ছে। ঘরের বড় আলমারিটার সামনে পড়েছিলেন বাবা, ডান হাতটা সেই আলমারির দিকে বাড়ানো, আর ব্রেসলেটের জায়গাটা ছিঁড়ে ক্ষত বিক্ষত হয়ে আছে। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! নিজেকে সামলে বাবার বাঁ হাতটা নিয়ে নাড়ি পরীক্ষা করে দেখলাম, দেখলাম চলছে। তারপর আমি আর দেরি করিনি, বুঝতে পারছিলাম তাড়াতাড়ি পরিস্থিতি সামাল দিতে না পারলে রক্তক্ষরণ হয়েই চলবে আর বাবার প্রাণটা বেরিয়ে যাবে। তাই ঘন্টা বাজিয়ে তাড়াতাড়ি বাড়ির কাজের লোকদের ডাকলাম, সবাই মিলে ধরাধরি করে বাবাকে শোয়ালাম সোফায়। আমাদের হাউসকিপার মিসেস গ্রান্ট ফার্স্ট এইড জানেন, উনি তাড়াতাড়ি করে ক্ষতটা আয়োডিন দিয়ে পরিষ্কার করে একটা রুমাল বেঁধে দিলেন। রক্তপাত কিছুটা কমতেই আমি দুজন লোককে পাঠিয়ে দিলাম পুলিশ আর ডক্টর উইনচেস্টারকে খবর দিতে, আর হাতে চিঠি দিয়ে যশোকে পাঠালাম তোমার কাছে।
এত দূর এক টানা বলে বিধ্বস্ত মার্গারেট এবার সোফায় বসে পড়ল। দেখে মনেই হচ্ছিল ও যেন আর দাঁড়িয়ে থাকতে পারছে না। তাই আমি সার্জেন্ট ডকে জিজ্ঞেস করলাম, ওকে কি আর এখন প্রয়োজন আছে?
না, যা জানার জানা হয়ে গেছে, এবার আমাদের কাজ শুরু হবে। মিস ট্রেলনি, আপনি আবার ব্রেকফাস্ট করে নিন, যান।
মার্গারেট মাথা নাড়ল, বলল,
আমি একটু বিশ্রাম নিতে চাই, খুব ক্লান্ত লাগছে।
আমিও মনে মনে ভাবলাম এই মুহূর্তে আহারের থেকে বিশ্রামটাই বেশি জরুরি মার্গারেটের জন্য, তাই আমিও আর জোর করলাম না। মার্গারেট চলে গেলে ঘরে উপস্থিত বাকি দুজনের দিকে ফিরে বললাম, তাহলে এখন আমাদের কি করণীয়?
মিস্টার ট্রেলনির ঘরটা ভালো করে সার্চ করতে হবে, কাল যা পরিস্থিতি ছিল তাতে সেটা সম্ভব হয়নি। আপনি আমার সাথে থাকতে পারেন মিস্টার রস।
আমি তো নিশ্চয়ই থাকব। ডাক্তার, আপনি?
না, আমি থাকতে পারবো না, আসলে আমাকে বাড়ি ফিরে একবার হাসপাতালে যেতে হবে, জরুরি একটা অপারেশন আছে, তবে তাড়াতাড়ি হয়ে যাবে। ফেরার পথে আমি আবার এখানে আসব। মিস্টার ট্রেলনিকে দেখাশোনা করার জন্য একজন ট্রেন্ড নার্সের প্রয়োজন, আসার সময় আমি তাকেও সঙ্গে করে নিয়ে আসব। তাহলে আমি এখন চলি।
আমাদের কাছ থেকে বিদায় নিয়ে ডক্টর উইনচেস্টার চলে গেলেন, আর আমি এবং সার্জেন্ট ড আবার ফিরে গেলাম স্যার অ্যাবেলের ঘরে। কিন্তু ওর ঘরে ঢুকে অবাক হয়ে গেলাম, দেখলাম মার্গারেট ওখানে দাঁড়িয়ে ওদের হাউসকিপার মিসেস গ্রান্টকে বকাঝকা করছে। ওদিকে স্যার অ্যাবেল তখনও সোফায় অচেতন হয়ে শুয়ে।
আপনাকে নিজে থেকে আগবাড়ি এসব কে করতে বলেছে মিসেস গ্রান্ট? দেখছেন তো বাড়িতে পুলিশ রয়েছে।
না আসলে মানে আমি ভাবলাম নোংরা হয়ে গেছে যখন।
থামুন প্লিজ।
কি হয়েছে মার্গারেট?
কে? ও ম্যালকম, দেখো না মিসেস গ্রান্ট এসে এই বিছানার চাদর তুলতে যাচ্ছিলেন লন্ড্রিতে দেবেন বলে।
সে কি, ওতে তো রক্তের দাগ আছে। আমি স্কটল্যান্ড ইয়ার্ডে খবর পাঠিয়েছি এক্ষুনি লোক চলে আসবে নমুনা সংগ্রহ করতে। কি সর্বনাশ, আপনি হাত দেননি তো?
না না, আপনি চিন্তা করবেন না সার্জেন্ট, কাল বাবাকে উদ্ধার করার পর থেকে এই বিছানায় কেউ হাত দেয়নি। যশুয়া যতক্ষণ এখানে ছিল ততক্ষণও কড়া নজর রেখেছিল, কিন্তু আমি যদি ঠিক সময় এই ঘরে না আসতাম না জানি কি হতো।
কিন্তু তুমি এ ঘরে এলে কেন মার্গারেট? তুমি যে বললে বিশ্রাম নেবে।
ভাবলাম একবার বাবাকে দেখে যাই।
ভালোই হয়েছে, আপনি যখন আছেনই তখন থাকুন, আমরা কিছুটা তদন্তের কাজ এগোই। কয়েকটা প্রশ্নের উত্তর দিন আমায় মিস ট্রেলনি। আপনি যখন এই ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে শব্দ শুনলেন তখন?
আমি এই ঘরের বাইরে দাঁড়িয়ে শব্দ শুনিনি, অস্পষ্ট শব্দ পেয়েছি আমার ঘর থেকেই, সেই জন্যই আমার ঘুম ভেঙে যায়। আর আমার ঘর থেকে বেরিয়ে বাবার ঘরের সামনে যখন আসি তখন সিঁড়ির ল্যান্ডিং আর ওপরের অংশটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমার নজর এড়িয়ে এই ঘর থেকে কেউ বেরিয়েছে কিনা সেটাই জানতে চাইছেন তো? না, কেউ বেরোয়নি।
রাইট রাইট, এটাই জানতে চাইছিলাম। ঠিক আছে, আমি আমি আরেকবার জায়গাটা পরীক্ষা করে দেখি।
পকেট থেকে ম্যাগনিফাইং গ্লাস বের করে সার্জেন্ট ড আবার বিছানার দিকে এগিয়ে গেলেন। খুঁটিয়ে খুঁটিয়ে বিছানার প্রতিটা ভাঁজ, মেঝে পড়ে থাকা শুকিয়ে যাওয়া রক্ত সব আবার করে ভালো করে পরীক্ষা করে দেখলেন। দক্ষ ট্র্যাকারের মতো পরীক্ষা করতে করতে তিনি থামলেন গিয়ে সেই আলমারিটার সামনে, যেটার সামনে স্যার অ্যাবেল পড়েছিলেন। জায়গাটা খুব ভালো করে পরীক্ষা করলেন সার্জেন্ট, কিন্তু মুখ দেখে মনে হল উল্লেখযোগ্য কিছু পাননি। এবার ম্যাগনিফাইং গ্লাস দিয়ে বন্ধ আলমারির পাল্লা, তালা, হাতুল সব দেখার পর এগিয়ে গেলেন জানলার দিকে। জানলাটা বন্ধ। সেটাও পরীক্ষা করতে করতে সার্জেন্ট আবার জিজ্ঞেস করলেন,
কাল রাতে কি পাল্লা দুটো বন্ধ ছিল?
না।
সার্জেন্ট এবার সরে এলেন জানলার কাছ থেকে, তারপর আবার আমাদের দিকে এগিয়ে এলেন এবং বললেন,
ডক্টর উইনচেস্টার এই মুহূর্তে থাকলে ভালো হতো। মিস্টার ট্রেলনি যে কেন এখনো অজ্ঞান হয়ে আছেন, ওর জ্ঞান ফেরার ওপর সবটা নির্ভর করছে। আচ্ছা মিস ট্রেলনি, আমি একবার স্যারের ডেস্কটা চেক করতে পারি?
হ্যাঁ নিশ্চয়ই পারেন।
থ্যাংক ইউ।
সার্জেন্ট ড এবার খুব সাবধানে ডেস্কটা ঘেঁটে দেখতে লাগলেন। বইপত্র, ডায়েরি, খাতা, পেন কিছুই বাদ রাখলেন না পরীক্ষা করার জন্য। সুবিধে মতো কিছু না পেয়ে তিনি এবার ড্রয়ার খুললেন। ড্রয়ারটাও একটু ঘাটাঘাটি করার পর তিনি থমকে গেলেন। আমরা, অর্থাৎ আমি ও মার্গারেট, দেখলাম সার্জেন্টের ভুরুটা সামান্য কুঁচকে গেল। কি এমন পেলেন তিনি ওখানে? একটা মুখ বন্ধ খাম বের করে তিনি এবার এগিয়ে এলেন আমাদের দিকে, কিন্তু খামটা তিনি তুলে দিলেন সরাসরি মার্গারেটের হাতে।
কি এটা? আরে এ তো আমার নাম লেখা চিঠি মনে হচ্ছে।
আপনি এটা পড়ুন ম্যাডাম, নিশ্চয়ই এর থেকে জরুরি কোনো সূত্র বেরিয়ে আসবে।
মার্গারেট কিছুটা বিহল হয়ে আমার দিকে তাকালো। আমি তার কাঁধে হাত রেখে ভরসা দিতে সে খামের মুখটা ছিঁড়ে চিঠিটা ভেতর থেকে বের করল। পড়ার পর বোঝা গেল সেটা আসলে কোনো সাধারণ চিঠি নয়, সেটা হলো নিজের মেয়ের উদ্দেশ্যে লেখা স্যার অ্যাবেল ট্রেলনির এক দীর্ঘ নির্দেশনামা।
প্রিয় মার্গারেট, শুরুতেই জানিয়ে রাখি আমার এই চিঠির প্রতিটি কথাকে কঠোর আদেশ মনে করে মেনে চলতে হবে তোমায়। আমার সাথে যাই ঘটুক না কেন, এই নির্দেশ তোমায় অক্ষরে অক্ষরে পালন করতে হবে। অসুস্থতা, দুর্ঘটনা কিংবা হামলা, যে দুর্বিপাকেই আমি পড়ি না কেন, জীবিত অথবা মৃত যে অবস্থাতেই থাকি না কেন, আমাকে এই ঘর থেকে সরানো চলবে না। যতক্ষণ না আমার জ্ঞান ফিরে আসছে, আমি নিজের মুখে নতুন নির্দেশ দিতে পারছি অথবা আমার সৎকার করা হচ্ছে। এছাড়াও আমার এক মুহূর্তের জন্য একা রাখা চলবে না। সূর্যাস্ত থেকে সূর্যোদয় দুজন করে মানুষ সব সময় আমার পাহারায় থাকবে। একজন অভিজ্ঞ নার্স রাখা যেতে পারে সময় সময়, যিনি আমার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন এবং দরকার মতো চিকিৎসার ব্যবস্থা করবেন। তাছাড়া যদি আমি মারা যাই তাহলে কি করতে হবে, সে সমস্ত ব্যাপার তুমি আমার অ্যাটর্নি মিস্টার মার্ভিনের কাছ থেকে জানতে পারবে। ওর ঠিকানা মার্ভিন অ্যান্ড জুকস, 27B লিঙ্কন ইন। মিস্টার মার্ভিন ব্যক্তিগতভাবে আমার শেষ ইচ্ছে পূরণ করার দায়িত্ব নিয়েছেন। এছাড়াও তোমার জন্য আমার একটা পরামর্শ আছে মার্গারেট। দেখো মা, আমাদের সেরকম কোনো আত্মীয় স্বজন নেই, তাই দুঃসময় এলে তুমি তোমার সবচেয়ে কাছের কোনো বন্ধুকে সঙ্গে রেখো, তবে সে নারী বা পুরুষ যেই হোক না কেন, সে যেন আমার উপর নজরদারির কাজে তোমায় যথাযথ সাহায্য করতে পারে। আরো একটা কথা, আমার জন্য যখন পাহারার ব্যবস্থা করবে একটা ব্যাপারে খেয়াল রেখো, সেই পাহারাদারিতে যেন সব সময় একজন নারী এবং একজন পুরুষ থাকে। এই দুইয়ের সম্মিলিত পাহারায় থাকতে চাই আমি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, চোখ কান সবসময় খোলা রেখো, কোনো কিছুই অবহেলা করো না, তা সে যত ছোট কিংবা যত অস্বাভাবিক ঘটনাই হোক না কেন। তোমার আমার সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্যই বলছি কথাটা। আবার যে কোনো রকম দুর্ঘটনাই ঘটুক না কেন, জানবে ব্যাপারটা একেবারেই সাধারণ নয়। সতর্ক না থাকলে বিপদ বাড়বে বই কমবে না। আর হ্যাঁ, আমার ঘরের কোনো কিছুই, মানে এনি অফ দি আর্টিফ্যাক্টস অর কিউরিওস যা যা আছে, সেসব কোনো কিছুই কোনো অবস্থাতেই নড়ানো যাবে না। যে জায়গায় আছে সেগুলো যেন ঠিক সেই জায়গাতেই থাকে, নাথিং শুড বি টাচড। বিশেষ কারণে বিশেষ ডিজাইন মাথায় রেখে ওগুলো সাজিয়েছি আমি, একটাও যদি নড়ে তাহলে আমার উদ্দেশ্য সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে। শেষে বলি, যদি তোমার টাকা পয়সা কিংবা পরামর্শের প্রয়োজন হয় তাহলে অবশ্যই মিস্টার মার্ভিনের সঙ্গে যোগাযোগ করো, ওর কাছে সমস্ত নির্দেশ দিয়ে রেখেছি আমি, উনি তোমায় সঠিক পথে চালনা করবেন। ভালো থেকো মা, সাবধানে থেকো। ইতি তোমার বাবা অ্যাবল ট্রেলবি।
চিঠিটা পড়ে আমরা তিনজনেই হতবাক হয়ে গেলাম। কি মানে এই চিঠির? মানে অবশ্য একটা দাঁড়ায়, মিস্টার ট্রেলনি অনেক আগে থেকেই জানতেন যে কোনো দিন তিনি এমন একটা বিপজ্জনক পরিস্থিতিতে পড়তে পারেন। কিন্তু তাহলে তিনি চিঠিটা নিজে কেন মার্গারেটের হাতে দিয়ে গেলেন না, কিংবা সরাসরি কিছু জানালেন না কেন? অন্য কারো কথা জানি না, তবে প্রথমে আমার অন্তত মনে হয়েছিল যে ঘটনাটা নেহাতি একটা বার্গলারির কেস। কিন্তু এই চিঠি পড়ার পর নিশ্চিত হলাম, ঘটনার শেকড় ছড়াতে ছড়াতে কোন গভীরে গিয়ে বাসা বেঁধেছে তার সামান্যতম আভাসও আমরা এখনো পাইনি।
মিস্টার ট্রেলনিকে আর একা রাখা যাবে না।
সার্জেন্ট ডয়ের কথায় আমাদের হুঁশ ফিরল।
একদম ঠিক বলেছেন সার্জেন্ট, আমি আর ঝুঁকি নিতে পারবো না। আমি থাকবো বাবার সঙ্গে, কিন্তু আরো একজনকে তো লাগবে। ম্যালকম, তুমি পারবে আমার সঙ্গে থাকতে?
আমি কি বলবো ভেবে পেলাম না। এমন পরিস্থিতি, মার্গারেটের এই প্রস্তাবে যে খুশি হব সেটাও সম্ভব নয়। তাই নিজের অনুভূতিকে অভিব্যক্তিতে ফুটে উঠতে না দিয়ে কেবল বললাম, তোমার প্রয়োজনে আমি সব পারব মার্গারেট, এই নিয়ে মনে কোনো সন্দেহ রেখো না।
যাক, আপনি থাকবেন শুনে নিশ্চিন্ত হলাম মিস্টার রস। আমি নিজেও থাকব, তবে অফিস থেকে একবার অনুমতি নিতে হবে। এই চিঠিটা গোটা ঘটনার ওপর কিছুটা হলেও আলো ফেলেছে যদিও, তবে এখনো অনেক কিছুই ধোঁয়াশায় ভরা। যাই হোক, আমি এখন একবার বেরোব। আপনি কি এখন ঘন্টা দুয়েক থাকতে পারবেন?
হ্যাঁ নিশ্চয়ই।
বেশ, তাহলে আমি যতক্ষণ না ফিরি আপনি থাকুন, আমি ফিরলে আপনি বরং নিজের কাজ সেরে একেবারে সন্ধে নাগাদ চলে আসবেন।
কথাটা বলে সার্জেন্ট ড বেরিয়ে গেলেন। আমি মার্গারেটকে বললাম, কিন্তু মার্গারেট, স্যারকে এইভাবে সোফায় শুয়ে রাখা তো উচিত হচ্ছে না।
তুমি ঠিক বলেছো ম্যালকম, আমি যশোয়াকে বলে এই ঘরেই অন্য একটা খাটের ব্যবস্থা করছি। তুমি কিছুক্ষণ থাকবে এখানে?
আবার এই কথা জিজ্ঞেস করছো? তুমি নিশ্চিন্তে যাও। মার্গারেট বেরিয়ে যেতে আমি আরো একবার ঘরটা ভালো করে পরীক্ষা করে দেখতে লাগলাম। মিস্টার ট্রেলনির শরীর থেকে এবং ঘরের বাকি জিনিসপত্র থেকেও সেই রাসায়নিকের গন্ধটা এখনো যায়নি। তীব্রতাটা একটু কমলেও গন্ধ নাকে গেলে নাক জ্বালা করছেই। মিস্টার ট্রেলনি মেঝের যে অংশে পড়েছিলেন সেখানে দেখলাম রক্তের দাগ এখন আরো কালছে। এবার আমি গোয়েন্দার ভূমিকায় নেমে নিজের মতো করে একটা থিওরি খাড়া করার চেষ্টা করলাম। যত দূর মনে হচ্ছে ব্রেসলেটের চাবিটাকে আলমারি পর্যন্ত আনার জন্যই এত কাণ্ড। মিস্টার ট্রেলনিকে প্রথমে অজ্ঞান করা হয়েছে, তারপর টেনে হিঁচড়ে নিয়ে আসা হয়েছে এত দূর পর্যন্ত। তবে আলমারির তালাটা অদ্ভুত, সাতটা অক্ষরের কম্বিনেশন, এবং ওই কম্বিনেশনটাকেও আলাদা করে লক করা যায়। জিনিসটা চ্যাটউড কোম্পানির তৈরি। সে যাই হোক, হাসপাতালে ফিরে যাওয়ার আগে ডক্টর উইনচেস্টার আমাদের কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, আমার সেগুলো হঠাৎ মনে পড়ল।
পেশেন্টের মাথায় কোনো আঘাতের চিহ্ন নেই, তারপরে উনি যেভাবে বেহুঁশ হয়ে পড়ে আছেন তাতে দুটো সন্দেহ জাগে। এক, ওকে ওষুধ দিয়ে অজ্ঞান করা হয়েছে, আর দুই, উনি সম্মোহনের শিকার হয়েছেন। তবে তৃতীয় সম্ভাবনাটা ক্ষীণ, এদিকে পরিচিত কোনো ওষুধের গন্ধও পাচ্ছি না, অদ্ভুত ব্যাপার। অবশ্য ঘরভর্তি এতগুলো প্রাচীন আর্টিফ্যাক্টের গন্ধের মধ্যে থেকে ওষুধের গন্ধটা আলাদা করাটাও কঠিন। হতে পারে নতুন কোনো ধরনের ড্রাগ যার সিমটমগুলো আমার ঠিক পরিচিত নয়। আর একটা চিন্তাও মাথায় উঁকি দিচ্ছে, হাতে যে আঘাতটা দেখছি ওটার ধরনটাও বেশ অদ্ভুত। হয়তো ওষুধের প্রভাবে নিজেই নিজেকে আহত করে বসেছেন মিস্টার ট্রেলনি।
ডাক্তারের কথাটা মাথায় আসতেই আমার মনে হলো যে কথাটা একেবারে ফুৎকারে উড়িয়ে দেওয়ার মতো নয়। কিন্তু তাহলে তো যে অস্ত্র দিয়ে উনি নিজের হাত কেটেছেন সেটা পাওয়া যেত পাশে। অজ্ঞান হওয়ার আগে তো সেটাকে আলমারিতে লুকিয়ে ফেলা সম্ভব নয়, আর সেটা যদি হতো তাহলেও তো আলমারির হাতলে রক্ত লেগে থাকত। এদিকে অস্ত্রটা ঘরের অন্য কোনো জায়গাতেও নেই, কারণ সার্জেন্ট ড নিজে সমস্ত ঘর খানা তল্লাশ করেছেন। এইসব নিয়ে যখন আমার মাথা ভারী হয়ে উঠছে, ঠিক তখনই আমায় বাঁচালেন স্কটল্যান্ড ইয়ার্ডের দুজন অফিসার। তারা এসেছেন এই ঘর থেকে নমুনা সংগ্রহ করবেন বলে। ঘরে ঢুকেই তারা আমাকে বাইরে যেতে বললেন। আমারও অফিসের কিছু কাজকর্ম ছিল, ভাবলাম এই ফাঁকে সেগুলো সেরেই আসি। তাই মার্গারেটকে বলে আমি বেরিয়ে এলাম বাড়ি থেকে। ফিরে এলাম রাত আটটা নাগাদ। আসার সময় একটা রেসপিরেটর কিনে আনলাম আমি। ঘরের ওই বিশ্রী রাসায়নিকের গন্ধে আমার প্রায় শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল, এই জিনিসটা আমাকে তার থেকে বাঁচাবে। ফিরে এসে জানলাম ডক্টর উইনচেস্টারও ফিরে এসেছেন, সঙ্গে এনেছেন নার্স কেনেডিকে। উনি থাকবেন মিস্টার ট্রেলনির সেবার দায়িত্বে। খবর পেলাম সার্জেন্ট ড এসে পড়বেন আর ঘণ্টা খানেকের মধ্যেই। মার্গারেটকে দেখে সকালের থেকে ভালো লাগলো। স্নান করে পোশাক বদলানোর ফলে ওকে অনেক স্বাভাবিক লাগছে এখন। দিনের বেলার সেই বিধ্বস্ত ভাবটা এখন আর নেই। জানতে পারলাম রাত জাগবে বলে বিকেলে একটু ঘুমিয়েও নিয়েছে সে। মিস্টার ট্রেলনির ঘরে ঢুকে দেখলাম ইতিমধ্যে ওর জন্য অন্য একটা খাটের বন্দোবস্ত করা হয়েছে ওই ঘরে। উনি এখন সেই খাটে শুয়ে ডাক্তার পেশেন্টের উপরে ঝুঁকে তাকে পরীক্ষা করছেন। আমাকে ঢুকতে দেখে তিনি এমন করে চমকে উঠলেন যে মনে হলো বাকিদের মতো তার উপরেও এই গোটা পরিস্থিতিটা গভীরভাবে মানসিক চাপ সৃষ্টি করেছে। কিছুটা যেন নিজের অস্বস্তি কাটানোর জন্যই তাড়াহুড়ো করে ডাক্তার বলে উঠলেন,
সত্যি বলতে কি আমি রীতিমতো বিভ্রান্ত বোধ করছি জানেন। এত বছরের ডাক্তারি জ্ঞান হাত রেও স্যার অ্যাবেলের এই অচেতন অবস্থার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। মাথায় কোনো আঘাত নেই, সমস্ত অর্গান ঠিকঠাক কাজ করছে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক, নাড়ির গতি সকালের থেকে ভালো, ওইদিকে এদিকে জ্ঞান ফেরার নাম নেই।
আপনি যে বলছিলেন হয়তো নতুন কোনো ধরনের ড্রাগ।
হ্যাঁ, কিন্তু এখনো না, এখনো পর্যন্ত সেরকম কোনো প্রমাণ পাইনি। শুধু তাই নয়, ওর এই অচেতন অবস্থাটা আমার আমার জানা কোনো হিপনোটিক স্লিপের সঙ্গেও মেলে না। আর এই কতগুলো
ব্যান্ডেজে মোড়া কবজির উপর আলতো করে আঙুল ছোঁয়ালেন ডাক্তার।
এই কিভাবে ব্যাখ্যা করব সেটা বুঝতে পারছি না। দেখে মনে হচ্ছে চিরুনির আঁচড়, কিন্তু সেটা তো সম্ভব নয়। এক হতে পারে কোনো হিংস্র পশু আছড়ে দিয়েছে, কিন্তু সেটাই বা আসবে কোথেকে?
কি আসবে কোথা থেকে ডক্টর?
আমি আর ডক্টর উইনচেস্টার চমকে তাকালাম দরজার দিকে। দেখলাম মার্গারেট দাঁড়িয়ে আছে দরজার কাছে, কিন্তু আরো চমকালাম অন্য একটা জিনিস দেখে। দেখলাম ওর দুই হাতের দুই তালুর মধ্যে গুটি শুটি মেরে বসে রয়েছে একটা মোটা সোটা গোল গাল বেড়াল, একটা চিনচেলা গ্রে পার্সিয়ান, মসৃণ সিল্কের মতো তার গায়ের লোম। আমি আর ডাক্তার মুখ চাওয়াচাওয়াই করলাম। এ তো রীতিমতো কাকতালীয় মুহূর্ত। মার্গারেট ঘরে ঢুকে এলে আমরা আমাদের সন্দেহের কথা তাকে জানালাম। তার উত্তরে ও বলল,
বাবা জন্তু জানোয়ার একেবারেই পছন্দ করেন না, এই সিলভিওকেই তো সবসময় বকাঝকা করেন ছটফট করার জন্য। আমি তো রীতিমতো জোর করেই ওকে এখানে রেখেছি, কিন্তু বাবা কড়া নির্দেশও দিয়েছিলেন এই ঘরে ও যেন না ঢুকে, আর ঢুকলেও আমি যেন ওর সঙ্গে সবসময় থাকি।
এরপরে ডাক্তার হয়তো কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই ঘটল এক অবাক করা কাণ্ড। সিলভিও হঠাৎ মার্গারেটের হাতের মধ্যে বসা অবস্থাতেই একটা মোচড় দিল নিজের শরীরে। তারপর তার মালকিনের হাতের বাঁধন কেটে এক লাফ দিয়ে ছুটে চলে গেল একটা টেবিলের তলায়, সেই টেবিলের তলায় যার ওপরে রাখা আছে কুইন টেরার পোষা বেড়ালের মামি। ওই টেবিলের তলায় ঢুকে সিলভিও তখন অদ্ভুত স্বরে গড় গড় করে ডাকতে শুরু করল,
সিলভিও সিলভিও বেরিয়ে এসো।
মার্গারেট তাড়াতাড়ি গিয়ে টেনে বার করে আনলো তাকে। মালকিনকে ভালোবাসলে কি হবে? মালকিনের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য সিলভিও তখন সর্বশক্তি দিয়ে হাত পা ছুঁড়ছে। কিন্তু মার্গারেটকে কিরকম যেন অন্যমনস্ক লাগলো হঠাৎ। সিলভিওকে দুই হাতে চেপে ধরে ও যেন কিছু ভাবতে শুরু করলো। আমি জিজ্ঞেস করলাম, কি হলো মার্গারেট, কি ভাবছো?
ভাবছি সিলভিওর কথা।
কেন, কি হয়েছে?
হয়েছে হয়েছে মানে ব্যাপারটা একটু আশ্চর্য লাগছে আমার জানো। প্রথম যেদিন ওকে এই ঘরে নিয়ে এসেছিলাম সেদিনও ঠিক এইরকম ভাবেই ও ছুটে চলে গিয়েছিল ওই টেবিলটার তলায়, লাফ দিয়ে টেবিলে উঠে ওই বিড়ালের মামিটাকে কামড় দিতে চেয়েছিল। বাবা তো প্রচন্ড রেগে গিয়েছিলেন, তখনই সিলভিওকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলেন, আমি কোনো রকমে আটকেছিলাম। সিলভিও না না, আর তোমাকে এই ঘরে আনছি না, বড্ড বদমাইশি বাড়ছে দিন দিন তোমার।
শেষ কথাটা মার্গারেট তার পোষ্যকে শাসন করে বলল। এই শাসনে সিলভিও নিজের স্বভাব চরিত্রে বদল আনবে কিনা তা ভবিষ্যৎই বলবে যদিও, কিন্তু বর্তমানে সে তার গড়গড়ানি থামাল। মার্গারেট ওকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু এবার অবাক করা কাণ্ড ঘটালেন ডক্টর উইনচেস্টার। হঠাৎই চেঁচিয়ে উঠলেন,
না দাঁড়ান, জাস্ট ওয়েট।
ওর গলাতে এতটাই জোর ছিল যে মার্গারেট আর আমি দুজনেই চমকে উঠলাম, কিন্তু ডাক্তার আমাদের চমকানোর দিকে নজর না দিয়ে প্রায় ছুটে গিয়ে টেবিল থেকে রাইটিং প্যাডের একটা পাতা ছিঁড়ে নিয়ে এগিয়ে এলেন মার্গারেটের দিকে। তারপর কাগজটা হাতের তালুতে রেখে সিলভিওর থাবাটা তার উপর চেপে ধরলেন তিনি। স্বভাবতেই খুব বিরক্ত হল সিলভিও, থাবা সরিয়ে নিতে চাইল, এবং এই টানা হ্যাঁচড়ায় নরম কাগজের উপর আঁচড় পড়ল তার সাতটা নখে। আর আমি এই প্রথম খেয়াল করলাম যে মার্গারেটের প্রিয় পোষ্যের সামনের পায়ের থাবায় সাতখানা নখ। এই আঁচড়টাই চাইছিলেন ডাক্তার। বেড়ালের থাবার ছাপ নেওয়া হয়ে যেতেই তিনি সরে গেলেন মিস্টার ট্রেলনির কাছে। ধীরে ধীরে ওর হাতের ব্যান্ডেজটা খুলে ফেললেন তিনি। মিস্টার ট্রেলনির হাতের ক্ষতটা এখন অনেক পরিষ্কার, লালচে কাটা দাগগুলো অনেক স্পষ্ট। অবাক হয়ে দেখলাম স্যারের হাতেও সাতটা আঁচড়ের দাগ। সিলভিওর আঁচড়ওয়ালা কাগজটা এবার স্যারের হাতের পাশে রেখে দাগগুলো মিলিয়ে দেখলেন ডাক্তার। স্পষ্ট দেখলাম ওর মুখে যেন বিজয়ীর হাসি ফুটে উঠল। তিনি বললেন,
মিস ট্রেলনি, মনে হচ্ছে আপনার পোষ্য নিষেধাজ্ঞা ভঙ্গ করেছে।
ডাক্তারের ইশারা বুঝতে আমি কিংবা মার্গারেট কারোরই অসুবিধে হল না। মার্গারেট তাই সরাসরি বলল,
কিন্তু আপনি যেটা সন্দেহ করছেন সেটা অসম্ভব ডক্টর।
এত নিশ্চিত হচ্ছেন কি করে?
হচ্ছে এই কারণে, আমি রাতে যখন প্রথম শব্দটা শুনি তখন আমার ঘরের দরজা বন্ধ ছিল, আর সিলভিও আমার ঘরেই ঘুমোয়, ওর বিছানা আমার বিছানার ঠিক পাশেই। এছাড়াও বাবার ঘরের দরজাটাও তো খুলে ঢুকতে হয়েছে আমাকে। আপনি নিশ্চয়ই এখন এটা বলবেন না যে একটা বেড়াল দুটো দরজা খুলে এসে তারপর বাবাকে জখম করেছে।
তাও ঠিক, তাও ঠিক। এনিওয়ে, সরি মিস ট্রেলনি, আপনার পোষ্যকে মিথ্যে সন্দেহ করছিলাম।
মার্গারেট আর কোনো কথা বলল না, ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। এতক্ষণের আলাপ আলোচনা থেকে একটা ব্যাপারে আমি নিশ্চিত হলাম, ঘটনা আরো জটিল আকার ধারণ করতে চলেছে, আর তার হাতে নাতে প্রমাণও পেলাম সেই রাতেই। সার্জেন্ট ড ফিরে এলে আমরা মিটিং করে ঠিক করলাম কে কখন কিভাবে মিস্টার ট্রেলনিকে পাহারা দেবে। ঠিক হলো রাত দুটো পর্যন্ত নার্স কেনেডি পাহারা দেবেন, তারপর মার্গারেট দায়িত্ব বুঝে নেবে, সার্জেন্ট ড থাকবেন ১২টা পর্যন্ত, আর তারপর আমি। এই পদ্ধতিতে মিস্টার ট্রেলনির নির্দেশ অনুযায়ী সব সময় একজন মহিলা এবং একজন পুরুষ পাহারায় থাকছে। পদ্ধতিটা পছন্দ হলো সবার, আর এই মুহূর্তে যা ব্যবস্থা হলো সেক্ষেত্রে ডক্টর উইনচেস্টারকে পাহারায় থাকতে হলো না। ঠিক হলো যদি প্রয়োজন পড়ে তাহলে উনি আগামীকাল পাহারায় থাকবেন, তাছাড়া ওর বাড়ি ট্রেলনি ম্যানশনের কাছেই, কোনো প্রয়োজন পড়লেই ডাক পাঠানো যাবে। তাই ডাক্তার সেই রাতের মতো বাড়ি ফিরে গেলেন। নিজের ঘরে ফিরে গেলাম আমি, ঘড়িতে অ্যালার্ম দিয়ে শুয়ে পড়লাম। ক্লান্ত ছিলাম তাই ঘুমিয়ে পড়তে দেরি হল না। ঘুম ভাঙার পর ধাতস্থ হয়ে মুখ হাত ধুয়ে চলে গেলাম মিস্টার ট্রেলনির ঘরে। গিয়ে দেখলাম নার্স কেনেডি স্যারের বিছানার পাশে সজাগ হয়ে বসে পাহারা দিচ্ছেন। সার্জেন্টকে প্রথমে চোখে পড়ল না, পরে ভালো করে তাকাতেই দেখলাম ঘরের এক কোণে ছায়ার ভেতরে চেয়ার নিয়ে বসে আছেন তিনি। আমাকে দেখে উঠে এলেন। আমি তাকে জানালাম যে তার পাহারার পালা এবার শেষ হয়েছে, এবার তিনি ঘুমোতে যেতে পারেন। যাবার আগে তিনি বলে গেলেন,
আমার ঘুম কিন্তু খুব পাতলা, কোন রকম সন্দেহজনক কিছু দেখলেই ডাকবেন, অ্যান্ড পিস্টল ইজ মাই ওল্ড ফ্রেন্ড, সবসময় সঙ্গে থাকে।
কথাটা বলে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি এবার সার্জেন্টের জায়গায় গিয়ে বসলাম, নাকে পরে নিলাম আমার কিনে আনা সেই রেসপিরেটর। বিশ্রী সেই রাসায়নিকের গন্ধের উৎপাত কমে গেল তৎক্ষণাৎ। কম ধকল তো যাচ্ছে না গতকাল থেকে, তাই একটু আরাম পেতেই শরীরটা অবসাদে ছেয়ে গেল যেন। আধু ঘুম আধু জাগরণে যেন একটা ফটোগ্রাফের মতো মনে হলো ঘরের পরিবেশটাকে। বাইরে থেকে ভেসে আসা নানা রকম শব্দ কানে আসছিল, গাড়ি ঘোড়া, রাত পাহারাদারের ডাক, শেষ ট্রেনের হুইসল বাজিয়ে ছুটে যাওয়া। ঘরের মধ্যে একটা মাত্র ল্যাম্প চলছে, আলোকিত হয়ে আছে খুব সামান্য একটু জায়গা, বাকি ঘর ছায়ার কবলে। কিন্তু হঠাৎই ছায়াগুলোকে কেন জানি না জ্যান্ত মনে হলো আমার, হঠাৎ যেন নড়াচড়া শুরু করেছে তারা। একটা বিড়ালের ডাক শুনতে পেলাম মনে হলো, সিলভিও নাকি। পর্দায় খসখস শব্দ হলো, একটা ধাতব ঝনঝন শব্দ কানে এলো। আমি উঠে গিয়ে দেখবো ভাবলাম, কিন্তু কি আশ্চর্য, এক চুলও নড়তে পারলাম না। মনে হলো যেন আজন্মকাল ধরে আমাকে এই চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে, নাকি আমায় জীবন্ত অবস্থাতেই মামি করে ফেলল কেউ। একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম, সবকিছু অবাস্তব মনে হচ্ছিল সেই সময়। তারপর তীক্ষ্ণ একটা চিৎকার কানে এসে তীরের মতো বিঁধে গেল, তাতেই বোধ হয় সাড় ফিরে এলো আমার হাতে পায়ে ইন্দ্রিয়তে। সঙ্গে সঙ্গে চোখের সামনে দেখতে পেলাম বিকট আলোর ঝলকানি, শুনলাম পিস্তল থেকে ছিটকে আসা গুলির শব্দ, একবার দুবার, সাদাটে ধোঁয়ায় ভরে গেল ঘর। আর সেই ধোঁয়া সরে যেতেই যা দেখলাম তাতে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। দেখলাম স্যার অ্যাবেলের বিছানাটা খালি, ওদিকে নার্স কেনেডি আগের মতোই বসে আছেন চেয়ারে, কিন্তু তিনি যেন পাথর হয়ে গেছেন, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছেন শূন্যের দিকে, চোখের পাতা পড়ছে না, শ্বাস চলছে কিন্তু তার পরেও দেখে মনে হচ্ছে যেন একটা মৃতদেহ। আমার দৃষ্টি আবার বিছানার দিকে ফিরল, খেয়াল করলাম বিছানার চাদর এলোমেলো, যেন কেউ টেনে সরিয়েছে, চাদরটা মেঝেতে লুটোচ্ছে। আর তার কাছেই আমি দেখতে পেলাম একটা ব্যান্ডেজের টুকরো, যে ব্যান্ডেজ স্যার অ্যাবেলের আহত কবজিতে বাঁধা ছিল। আরেকটা টুকরো একটু দূরে, আরেকটা আরো দূরে, যেন পথের চিহ্ন। সেই চিহ্ন অনুসরণ করে এগিয়ে গিয়ে দেখি স্যার অ্যাবেল আবার সেই বিশাল আলমারির নিচে পড়ে আছেন, প্রায় ঠিক গতকাল রাতের মতোই। তার ডান হাতটা বাড়ানো আছে আলমারির দিকে। বুঝলাম এবার আরো ভয়ঙ্কর কিছু ঘটেছে। দেখলাম মেঝেতে একটা কুকরি জাতীয় জিনিস পড়ে রয়েছে, রক্তে মাখামাখি হয়। এই জিনিসটা আগে দেওয়ালে ঝোলানো ছিল, বুঝলাম এটা দিয়ে ঈশ্বরের ব্রেসলেট কাটার চেষ্টা করা হয়েছে। এবারের ক্ষত আরো ভয়াবহ, মাংস কেটে হাড় পর্যন্ত বেরিয়ে গেছে, স্রোতের মতো রক্ত বেরোচ্ছে, আর আগের ক্ষতটাও আবার খুলে গেছে। হৃদস্পন্দনের সঙ্গে সঙ্গে রক্ত ছিটকে ছিটকে উঠছে। মার্গারেটকে দেখলাম স্যারের পাশে বসে রয়েছে, চোখের দৃষ্টি অসহায়, পোশাক ভিজে গেছে রক্তে। কিন্তু ও ঘরে ঢুকলো কখন? ভাবতে ভাবতে খেয়াল হলো ঘরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছেন সার্জেন্ট ড, পরনে নাইট ড্রেস, হাতে পিস্তল, রিলোড করছেন। আমি কথা বলতে গেলাম কিন্তু পারলাম না। খেয়াল করলাম মুখে আমার তখনও রেসপিরেটর লাগানো, তাই সেটাকে খুলে আমি সার্জেন্টকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে স্যার, আবার এরকম জখম হলেন কি করে? আপনি বা কাকে গুলি করবেন?
করব নয়, করা হয়ে গেছে।
কাকে?
দাঁড়ান, আগে মিস্টার ট্রেলনির ফার্স্ট এড করা হোক।
কথাটা বলা মাত্রই দেখলাম মিসেস গ্রান্ট হাতে ফার্স্ট এড এর বাক্সটা নিয়ে প্রায় দৌড়তে দৌড়তে চলে এসেছেন, উনি ঘরে ঢুকেই বললেন,
ডক্টর উইনচেস্টারকে খবর পাঠানো হয়ে গেছে, উনি উনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে।
কথাটা বলেই উনি মিস্টার ট্রেলনির ফার্স্ট এইড করতে বসে গেলেন। আমি মার্গারেটকে ধীরে ধীরে তুলে ধরলাম, সে যেন নিজের মধ্যে নেই। বাইরে দাঁড়ানো আরো একজন মেয়েদের সঙ্গে ওকে পাঠিয়ে দিলাম বিশ্রাম নিতে। তারপর সার্জেন্টের দিকে ফিরে বললাম, এবার আমাকে একটু খুলে বলুন তো, কি হলো হঠাৎ? আপনি কাকে দেখে গুলি ছুঁড়লেন?
বলবো, তবে এখন নয়, ডক্টরকে আসতে দিন, সবার সামনে বলবো।
আমাদের কথার মাঝেই ডক্টর উইনচেস্টার প্রায় ঝড়ের বেগে ঘরে ঢুকে আটকে উঠে বললেন,
শোন শোন শোন, দেখি দেখি দেখি, মাই গুডনেস, এই অবস্থা কি করে হলো? হ্যাঁ,
আমাদের হতভম্ব হাল দেখে তিনি আর কথা বাড়ালেন না, বসে গেলেন রুগীর সেবা করতে। শুধু আর চোখে একবার নার্স কেনেডির অবস্থাটা দেখে নিলেন। ওর মুখ দেখে মনে হলো উনিও যেন ভয় পেয়েছেন, কিন্তু তাতে মিস্টার ট্রেলনি ট্রিটমেন্টে কোনো অসুবিধে হল না। ব্যাগ খুলে সেলাইয়ে সরঞ্জাম নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন তিনি, সময় নিয়ে রক্তবাহী শিরাগুলো জোড়া দিলেন, আগে ক্ষত পরিষ্কার করলেন অ্যান্টিসেপ্টিক দিয়ে, সব শেষে ব্যান্ডেজ বাঁধলেন। তারপর আমরা ধরাধরি করে মিস্টার ট্রেলনিকে আবার শুয়ে দিলাম বিছানায়। নার্স কেনেডিকে অন্য ঘরে স্থানান্তরিত করার ব্যবস্থা হল। তারপর মার্গারেটকে নিয়ে আমরা বৈঠকখানায় ধাতস্থ হয়ে বসলাম। তারপর ডাক্তার এসে আমাদের যা বললেন তাতে আমরা রীতিমতো তাজ্জব বনে গেলাম।
মিস্টার ট্রেলনি আর নার্স কেনেডির সংজ্ঞাহীন অবস্থার মধ্যে প্রচুর মিল রয়েছে, দুজনেই একই কায়দায় আক্রান্ত হয়েছেন বলেই আমার বিশ্বাস। তবে কেনেডির অবস্থা তুলনামূলকভাবে ভালো, সেই দেখে ধারণা করাই যায় যে রোগটা জটিল হলেও সারানো অসম্ভব নয়। কিন্তু আজ আবার হঠাৎ এসব কি করে হলো আমাকে একটু বলুন প্লিজ।
আমাদের চোখ আপনা থেকেই ঘুরে গেল মার্গারেটের দিকে। নিজেকে একটু সুস্থির করে নিয়ে ও শুরু করল,
আজকেও ঘুমোচ্ছিলাম আমি, হঠাৎ জেগে উঠলাম একটা অশুভ অনুভূতি নিয়ে। মনে হলো বাবার উপর একটা ভয়ানক বিপদ ঘনিয়ে আসছে। ছুটে গেলাম ওই ঘরে, ঘরে খুবই সামান্য আলো ছিল। ম্যালকম যে কোথায় বসেছিল আমি খেয়ালই করিনি, কিন্তু কিন্তু ওই আলোতেই দেখলাম বাবা আবার পড়ে আছেন আলমারির সামনে। ছুটে কাছে গিয়ে দেখি রক্তে ভেসে যাচ্ছেন বাবা।
মুখে হাত চাপা দিল মার্গারেট, আমি ওর কাঁধে হাত দিলাম। এবার শুরু করলেন সার্জেন্ট ডং,
মিস ট্রেলনির মতো আমিও ঘুমোচ্ছিলাম, হঠাৎ একটা চিৎকারে আমার ঘুমটা ভেঙে যায়। বালিশের তলায় রাখা পিস্টল নিয়ে তখনই ঘর থেকে বেরিয়ে আসে, তখন আরেকবার শুনি চিৎকারটা। দৌড়ে ঘরে ঢুকে দেখি মিস ট্রেলনি উদ্ভ্রান্তের মতো বসে রয়েছেন স্যারের পাশে, জানলার কাছাকাছি কিছু একটা নড়াচড়া করছে মনে হলো। কিছু না ভেবেই চালিয়ে দিলাম গুলি, লাভ হলো কিনা জানি না, তবে মনে হলো জিনিসটা জানলার আরো কাছে সরে গেছে, তাই আরো একবার গুলি চালালাম। ঠিক তখনই
বাবা, সব আর্টিফ্যাক্টগুলো ঠিক আছে তো?
সার্জেন্ট ডকে কথার মাঝপথে থামিয়ে হঠাৎ যেন চমকে উঠে কথাটা বলল মার্গারেট, আর বলেই ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। বলাই বাহুল্য আমরাও পিছু নিলাম। স্যারের ঘরে পৌঁছে দেখি মিসেস গ্রান্ট স্যারের বিছানার পাশে দাঁড়িয়ে রয়েছেন, আর মার্গারেট ঘরের ঠিক মাঝখানে এদিক ওদিক দেখছে। আমি জিজ্ঞেস করলাম, কি মার্গারেট, দেখলে, সব ঠিক আছে?
বুঝতে পারছি না।
অগত্যা আমি আর সার্জেন্ট ডয় এগিয়ে গেলাম সরেজমিন তদন্তে। আমি লক্ষ্য করলাম আমি যে চেয়ারে বসেছিলাম তার কাছাকাছি একটা দেয়াল আলমারির কাচ ভেঙে চৌচির, বুঝলাম একটা গুলি এই আলমারি খেয়েছে। কিন্তু আরেকটা, সার্জেন্ট ডকে জিজ্ঞেস করাতে উনি ইশারা করে দেখালেন একটা নিচু টেবিলের দিকে, ওই টেবিলের ওপরেই শোয়ানো রয়েছে সিলভিওর চোখের বালি, সেই বেড়ালের মামিটা। এগিয়ে গেলাম দেখতে, দেখলাম ওটার কোনো ক্ষতি না হলেও পাশের টেবিলের ওপর সাজানো হায়ারোগ্লিফিক্স খোদাই করা একটা কালো ব্যাসল্টের কাপ গুঁড়িয়ে দিয়েছে গুলিটা। ভাঙা ক্যাবিনেটের দিকে এগিয়ে গেলাম। সোনার স্ক্যারব, তাবিজ, বিভিন্ন প্রেশাস স্টোন দিয়ে তৈরি অনেকগুলো গুবরে পোকার প্রতিকৃতি, বিভিন্ন রকম আংটি, অ্যামুলেট ইত্যাদি নানা দামি কিউরিও চোখে পড়ল সেখানে। তবে সেগুলোর বিশেষত্ব হল বাজ পাখির মাথাওয়ালা এক দেবতার ছোট মূর্তিকে ঘিরে একটা বিশেষ প্যাটার্নে সবকিছু সাজানো ছিল। এখন সেই প্যাটার্নের মর্মার্থ বলাই বাহুল্য ঘরে উপস্থিত আমরা কেউই জানতাম না। তবে ভাঙা ক্যাবিনেটের কাছে যেতেই সেই রাসায়নিকের তীব্র গন্ধটা আবার নাকে এসে লাগল। সঙ্গে সঙ্গে সরে এলাম সেখান থেকে। হঠাৎ মার্গারেট আমায় জিজ্ঞেস করে বসল,
আচ্ছা ম্যালকম, ঘরে যখন এত কাণ্ড ঘটছে তখন তুমি কোথায় ছিলে? তোমাকে তো খেয়ালই করিনি আমি।
মরমে মরে যেতে ইচ্ছে করল আমার, তবু বলতে তো হবেই, তাই যেন চুরির দায় ধরা পড়েছি এমন ভাবে বললাম,
আসলে মানে শরীরটা এত ক্লান্ত ছিল যে কখন যে চোখটা একটু লেগে গেছিল।
আপনার চোখ লেগে যায়নি মিস্টার ম্যালকম।
হঠাৎ ডাক্তারের গলা পেয়ে আমরা সকলে ঘুরে তাকালাম ওর দিকে। অত্যন্ত গম্ভীর স্বরে উনি বললেন,
আর যদি আপনি রেসপিরেটর না পড়ে থাকতেন তাহলে মিস্টার ট্রেলনি, নার্স কেনেডির পাশাপাশি আমাকে আপনার চিকিৎসাও করতে হতো, আপনিও ওই একইভাবে সংজ্ঞাহীন হয়ে পড়তেন।
তার মানে?
মানে আমার দৃঢ় ধারণা ঘরে একটা কিছু জটিল কেমিক্যাল স্প্রে করে অজ্ঞান করার কাজটা করা হচ্ছে, সেটা প্রশ্বাসের সাহায্যে ব্রেনে পৌঁছে সমস্ত নার্ভ অকেজো করে দিচ্ছে, আর যে বা যারা অজ্ঞান করছে তাদেরই কাউকে হয়তো সার্জেন্ট ড জানলা গুলে পালাতে দেখেছেন আজ।
ডাক্তারের করা এই ভয়ঙ্কর অ্যানালিসিস আমার একটুও বিশ্বাস করতে ইচ্ছে করল না, কিন্তু ভেবে দেখলাম এই মুহূর্তে এর থেকে যুক্তিপূর্ণ ব্যাখ্যা কিচ্ছু হয় না। যাই হোক, মার্গারেটকে শুতে পাঠিয়ে মিসেস গ্রান্ট আর জশুয়াকে স্যারের পাশে পাহারায় বসিয়ে আমি আর ডক্টর উইনচেস্টার আবার এসে বসলাম বৈঠকখানায়। এর মাঝে সার্জেন্ট ড এই এত রাতেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন থানায় যাবেন বলে। ওর মতে বাড়িতে কড়া পাহারা বসাতে আর এক মুহূর্ত দেরি করা উচিত নয়। বৈঠকখানায় বসার পর আমার আর ডাক্তারের উদ্দেশ্য ছিল ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে একটু নিজেদের মধ্যে বিশ্লেষণ করা, কিন্তু ক্লান্তি, দুশ্চিন্তা, এক অদৃশ্য শক্তির কাছে অসহায়তা, এই সব কিছু সাঁড়াশি আক্রমণে দুজনের কেউই বেশিক্ষণ চোখ খুলে রাখতে পারলাম না। খুললাম, তবে তা একেবারে সূর্য ওঠার পর। বুঝলাম আমরা দুজনেই সারা রাত বৈঠকখানার সোফায় বসে ঘুমিয়েছি, আর যেহেতু ঘুমিয়েছি তাই অনুমান করতে পারলাম যে বাকি রাতটুকু নির্বিঘ্নেই কেটেছে। হঠাৎ দেখি জশুয়া নেমে আসছে সিঁড়ি দিয়ে, হাতে চায়ের সরঞ্জাম। ও এসে আমায় বলল,
স্যার, ম্যাডাম ট্রেলনি একবার আপনাকে ডেকেছেন, বলেছেন চা খেয়ে আপনি যেন ওনার ঘরে একবার গিয়ে দেখা করেন।
কি জন্য মার্গারেটের এই তলব সেটা জানতে চাইলে জশুয়া বলতে পারল না, তাই চা খাওয়া স্থগিত রেখে আমি তখনই চলে গেলাম মার্গারেটের ঘরে। ঘরে গিয়ে দেখলাম সে চুপচাপ জানলার ধারে বসে আছে প্যারাপেটে মাথা রেখে। আবার বড় মায়া হলো তাকে দেখে। গত দুদিন ধরে কি ঝড়টাই না যাচ্ছে তার উপর দিয়ে। আমি ধীরে ধীরে ওর পেছনে গিয়ে দাঁড়ালাম, ওর কাঁধে হাত দিলাম, কিন্তু ও চমকে উঠল না। যেন আগে থেকেই টের পেয়েছে যে আমি ঘরে ঢুকেছি। কিছুক্ষণ চুপ করে থাকার পর উঠে দাঁড়িয়ে আমার দিকে ফিরে ও বলল,
ম্যালকম, আজ একটা খুব ব্যক্তিগত কথা জানাবার জন্য তোমায় এভাবে ডেকে পাঠালাম। সকলের সামনে আমি সেটা বলতে পারতাম না। জানি সকলেই বাবা এবং আমার হিতাকাঙ্ক্ষী, তবু
এত সংকোচ করছো কেন মার্গারেট, বলো না। মার্গারেট আরো একটু সময় নিল, তারপর বলল,
দেখো ম্যালকম, তুমি তো জানো আমার জন্মের সময়ই আমার মা মারা যান, আর বাবা আমায় তখনই পাঠিয়ে দেন বাইবেরিতে, আমাদের এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়ি। আমি ওখানেই বড় হয়েছি। এই সবে মাত্র বছরখানেক হলেও আমি বাবার সঙ্গে এসে থাকতে শুরু করেছি। খুব সত্যি কথা বলতে, বাবার সঙ্গে সেরকম সখ্যতা আমার তৈরিই হয়নি। যদিও উনি আমার সমস্ত রকম সুখ সুবিধের দিকে নজর দেন, স্নেহ ভালোবাসাও দেন, তবু।
মার্গারেট আবার একটু থামল। আমিও সময়কে বয়ে যেতে দিলাম ওর জন্য। কিছুক্ষণ পর মার্গারেট আবার শুরু করল,
বাবা যে আসলে কি ধরনের গবেষণা করেন আমি ঠিক বুঝতে পারি না জানো। উনি আমাকে বলেনও না কখনো। ওর ঘরে এই এত রকম প্রাচীন জিনিস, আর্টিফ্যাক্টস, মামি, আমার না মাঝে মাঝে খুব ভয় করে, মাঝে মাঝে খুব একাও লাগে। আর আমার তো তেমন কোনো বন্ধুও নেই যার সাথে আমার একাকিত্বটুকু ভাগ করে নিতে পারি।
মার্গারেট আবার থামল, কিন্তু এর পর ও যেটা করল সেটা আমি অতি বড় স্বপ্নেও কল্পনা করিনি। আমার হাত দুটো ধরে ও বলল,
ম্যালকম, বল ডান্সের প্রোগ্রামে যেদিন তোমায় প্রথম দেখি সেদিন থেকেই তোমার প্রতি আমার দুর্বলতা তৈরি হয়েছে জানো। তোমারও যে আমার প্রতি সেই একই মনোভাব সে কথাও আমি বুঝি। আজ বাবা এ অবস্থায় পড়ে আছেন বলে সাহস করে কথাগুলো তোমায় বলছি ম্যালকম, নইলে একজন মেয়ে হয়ে লজ্জার মাথা খেয়ে আমি কখনো তোমায় এসব বলতাম না। তুমি আমায় ভুল বোঝো না, কিন্তু তুমি কথা দাও যে তুমি আমার পাশে সব সময় থাকবে, কথা দাও।
আমার হাত দুটো আরো শক্ত করে চেপে ধরল মার্গারেট। কিন্তু কিন্তু ও এসব কি বলল? এর উত্তরে আমি বা কি বলবো? আমি কি আদৌ বাস্তব জগতে দাঁড়িয়ে রয়েছি নাকি এমন এক অবাস্তব সুখের স্বপ্ন দেখছি যা মুহূর্তে খান খান হয়ে গিয়ে আবার আমায় আছড়ে এনে ফেলবে এই রক্ত, ভয়, অন্ধকার, রহস্যের কঠিন বাস্তবে? আমি দেখতে পেলাম মার্গারেটের চোখে জল। বুঝতে পারলাম সেই চোখের জল আমাকেও ছুঁয়ে ফেলেছে, আমার চোখের কোণ দিয়েও তারা নেমে আসতে শুরু করেছে। আমি কথা বলতে পারলাম না, জড়িয়ে ধরলাম মার্গারেটকে। কতক্ষণ ধরে এভাবে দাঁড়িয়েছিলাম বলতে পারি না। এই বিপদের মধ্যেও আমরা দুজনেই যেন কোনো এক তুরীয় আনন্দে ভেসে যাচ্ছিলাম। হঠাৎ চটকা ভাঙল একটা শব্দে। খেয়াল করে বুঝলাম কারা যেন কথা বলছে। আরো একটু খেয়াল করে বুঝলাম কথাও নয়, দুজন পুরুষ ঝগড়া করছে। একজনের গলা চিনতে পারলাম, ডক্টর বেনচেস্টার। কিন্তু আরেকজনকে? আমি আর মার্গারেট দুজনেই কৌতূহল নিয়ে ঘর থেকে বেরিয়ে এসে নিচে নেমে গেলাম। নিচে নেমে দেখলাম একজন মাঝবয়সী ভদ্রলোকের সঙ্গে আমাদের ডাক্তার চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছেন। দোতলার ঘর থেকে সেটাই ঝগড়ার মতো শোনাচ্ছিল। ভদ্রলোকের পরিচয় পেলাম, ওর নাম মিস্টার করবেক। জানলাম উনি স্যার অ্যাবেলের সঙ্গে দেখা করতে এসেছেন, কিন্তু ডাক্তার বলেছেন যে কিছুতেই স্যারের সঙ্গে দেখা করা যাবে না, তার কারণটাও বলেছেন। আর সেই শুনেই ভদ্রলোক উত্তেজিত হয়ে পড়েছেন। কিন্তু উনি কি কারণে দেখা করতে চাইছেন স্যারের সঙ্গে?
দেখুন, মিস্টার ট্রেনি আমাকে একটা গুরু দায়িত্ব দিয়েছিলেন, বহু বছর ধরে চেষ্টা করতে করতে অবশেষে আমি সেটায় সফল হয়েছি। আর তারপরে একটু দেরি না করে আমি ছুটে চলে এসেছি এখানে। এবার এখন যদি ওর সঙ্গে দেখা না হয় তাহলে খুব বিপদ হবে, খুব। আমার এতদিনের পরিশ্রম সব ব্যর্থ হয়ে যাবে।
আমি বুঝতে পারছি স্যার, কিন্তু বাবা তো সম্পূর্ণ অজ্ঞান হয়ে রয়েছেন গত দুদিন ধরে, আপনি কিভাবে কথা বলবেন ওর সঙ্গে?
মার্গারেট এতক্ষণ আমার পেছনে দাঁড়িয়েছিল, এবার সামনে এগিয়ে এসে কথাগুলো বলল।
আপনি আগে বৈঠকখানায় আসুন, একটু শান্ত হন, ব্রেকফাস্ট করুন, তারপর ধৈর্য ধরে আমাদের সমস্ত ঘটনা খুলে বলুন। আমরা নিশ্চয়ই শুনব, কিন্তু বাবার সঙ্গে এই মুহূর্তে দেখা করা সত্যিই সম্ভব নয়। আমি দুঃখিত।
মার্গারেট ক্ষমা চাওয়ার ভঙ্গিতে হাত জোড় করল ভদ্রলোকের সামনে, কিন্তু ভদ্রলোক যেন ওকে দেখে সামান্য চমকে উঠলেন। কিছুক্ষণ চুপ করে থেকে অস্ফুটে বিড় বিড় করে বলে উঠলেন,
ঠেরা।
মিস্টার করবেককে নিয়ে বৈঠকখানায় বসার আগে আমরা ওকে নিয়ে গেলাম মিস্টার ট্রেলনির ঘরে। সার্জেন্ট ড ইতিমধ্যে ফিরে এসেছিলেন চারজন কনস্টেবলকে সঙ্গে করে নিয়ে। তারা ট্রেলনি ম্যানশনের চারিদিকে পাহারা দেবে। সার্জেন্ট এবং ডক্টর উইনচেস্টার ব্যস্ত হয়ে পড়লেন সেই সব ব্যবস্থাপনার কাজে, তাই আমি এবং মার্গারেট করবেকের সঙ্গী হলাম। তিনজনে গিয়ে ঢুকলাম স্যার অ্যাবেলের ঘরে। ওই রকম একটা অস্বস্তিকর পরিবেশে নতুন কেউ এলে প্রথমেই তার একটু অবাক হওয়া স্বাভাবিক, কিন্তু করবেকের মধ্যে কোনো বিকার দেখতে পেলাম না। ঘরের চারিদিকে একবার স্বাভাবিক নজর বুলিয়ে নিয়ে তিনি এগিয়ে গেলেন বিছানা লক্ষ্য করে। বিছানার ধারে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইলেন স্যার অ্যাবেলের দিকে। করবেকের মুখটা এক ঝলক দেখে মনে হল ভদ্রলোকের মুখে যেন করুণা ঘনিয়ে এসেছে। স্বাভাবিক, এককালের অভিজাত ও ক্ষমতাবান মানুষটির এরকম অসহায় শুয়ে থাকা যে কোনো মানুষকেই ভেতর থেকে নাড়িয়ে দিতে পারে। তবে আমার কেন জানি না মনে হচ্ছিল এই বাড়ির অদ্ভুত ঘটনা প্রবাহের সঙ্গে ওর গভীর যোগাযোগ রয়েছে। কিছুক্ষণ পর আমাদের দিকে ফিরে করবেক বললেন,
চলুন এবার বৈঠকখানায় বসা যাক, অনেক কিছু জানানোর আছে আমার, জানারও আছে।
বৈঠকখানায় বসে করবেক কথা শুরু করলেন। কথা বলার ধরন দেখেই বুঝলাম স্যার অ্যাবেলের সঙ্গে ওর ঘনিষ্ঠতা যথেষ্ট গভীর এবং শ্রদ্ধাপূর্ণ। সার্জেন্ট ড এবং ডক্টর উইনচেস্টার নিজেদের কাজ সেরে ঘরে উপস্থিত হলে করবেক তার কাহিনী আরম্ভ করলেন।
আমার মতো একজন ইজিপ্টোলজিস্টের কাছে স্যার অ্যাবেল ট্রেলনির থেকে ভালো গাইড আর কেউ হতে পারেন না। আজ ওর জন্যই আমি পেশাদার ইজিপ্টোলজিস্ট হয়েছি। একটা সময় এসেছিল যখন দিনকাল খুব খারাপ যাচ্ছিল আমার। এক্সপিডিশন চালানো তো দূরস্থান, খাওয়া পড়া জোগাড় করে কঠিন হয়ে পড়েছিল আমার জন্য। সেই সময় স্যার অ্যাবেল আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে না দিলে আমি হয়তো আজ বেঁচেই থাকতাম না। শিল্পের এমন একজন সমঝদার, ইতিহাসের এইরকম একনিষ্ঠ পৃষ্ঠপোষক, এত উদার মন, সত্যি জীবনে আমি আর দ্বিতীয়টি দেখিনি। অনেক বছর আগে ব্যক্তিগত উদ্যোগে আমি একবার ইজিপ্টে গিয়েছিলাম। আমি তখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডক্টর অফ ফিলসফির ছাত্র। বিভিন্ন দেশে সার্কোফিগাসের উপর একটা এক্সটেন্সিভ রিসার্চ করছিলাম, সেই সূত্রে যাওয়া। সেখানেই একদিন,
সার্কোফিগাস মানে কি?
পাথরের তৈরি কফিন, তার উপরে বিভিন্ন স্কাল্পচার বা বিভিন্ন ইনস্ক্রিপশন খোদাই করা থাকত। ইজিপ্ট, রোম, গ্রিস এই সব দেশেই মূলত ব্যবহার করা হতো। তাতে বলছিলাম, ইজিপ্টে যাওয়ার পর সপ্তাহখানেকও কাটেনি, ছিনতাইবাজদের হাতে আমি সর্বস্ব খোয়ালাম। দেশে যেটুকু যা সঞ্চয় করেছিলাম তার সবটা ভাঙিয়ে তবেই সম্ভব হয়েছিল আমার ইজিপ্ট যাওয়া। কিন্তু ডাকাতের হাতে সব খুইয়ে আমি কায়রোর পথে পথে প্রায় ভিখারির মতো ঘুরেছিলাম কয়েকদিন। মিস ট্রেলনি, ঠিক এইরকমই এক সময় আমার আলাপ হয় আপনার বাবার সঙ্গে। কয়েকদিন দেখা সাক্ষাতের পর উনি একদিন আমায় নিয়ে যান কায়রোর খান এল খালিলি বাজারের একটা খাবারের দোকানে ব্রেকফাস্ট করানোর জন্য।
করবেক সোজাসুজি তাকালেন মার্গারেটের দিকে। আমি দেখলাম মার্গারেট শিট দাঁড়া টান করে বসে তার কথা শুনছে। ওদিকে কিছুক্ষণ চুপ করে থেকে চায়ের পেয়ালায় একটা বড় চুমুক দিয়ে ভদ্রলোক আবার বলা শুরু করলেন,
আমি ঠিক জানি না আমার মতন কি দেখেছিলেন কিংবা ভরসা করার মতো কি পেয়েছিলেন, তবে দোকানে বসে উনি ওর পরিকল্পনা সম্বন্ধে বিস্তারিতভাবে বলতে শুরু করলেন আমাকে।
আজ তোমাকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো ইউজিন, মন দিয়ে শুনবে।
স্যার, আপনার যে কোনো আদেশই আমার কাছে শিরোধার্য। আমাকে যে অবস্থা থেকে আপনি উদ্ধার করেছেন তারপরে আমি যদি
ওসব কথা রাখো, তাছাড়া আমি আজ কোনো আদেশের কথাও বলবো না। আমার বহুদিনের একটা স্বপ্ন আজ আমি তোমার সঙ্গে শেয়ার করব, একটা অভিযানের স্বপ্ন। আর তুমি যদি রাজি থাকো আমি চাইব তুমি সেই অভিযানে আমার সঙ্গী হও।
অভিযান?
হ্যাঁ, অভিযান। তবে বিস্তারিত বলার আগে এটা দেখো।
ডায়েরি কার দেখি? নিকোলাস ওয়ান হুন। ও স্যার, ইনি কি সেই ডাচ আর্কিওলজিস্ট যিনি
1884 সালে নিখোঁজ হয়েছিলেন? হ্যাঁ, তিনি বটে।
কি বলছেন কি স্যার, ওর ডায়েরি আপনি কোথায় পেলেন?
লন্ডনের এক পুরনো বইয়ের দোকানে। পুরনো কিছু ভ্রমণ কাহিনী তলায় চাপা পড়েছিল। দোকানি এর মূল্যই বোঝেনি, কিন্তু আমি দেখা মাত্রই বুঝেছি কি অমূল্য রত্ন আমার হাতে এসেছে।
এই ভদ্রলোক বোধহয় লাক্সারের অস্ট্রেলিয়ার মাঝে কোথাও হারিয়ে গিয়েছিলেন, তাই না স্যার?
তেমনটাই শোনা যায়, কিন্তু এই হারিয়ে যাওয়ার পেছনে যে কি রহস্য আছে সেটাই ডায়েরি থেকে জানতে পারবে। আমি বরং তোমায় কিছুটা পড়ে শোনাই, তাহলে একটা আন্দাজ পাবে আমার অভিযানটা কি নিয়ে। শোনো, কায়রো, দ্য সেভেন্থ নাইট অফ দ্য ওয়েনিং মুন।
ডায়েরির এই অংশ লিখতে লিখতে আমার হাত কেঁপে যাচ্ছে বারবার। যদিও অদ্ভুত বা অতিপ্রাকৃতের সঙ্গে আমার পরিচয় নতুন কিছু নয়, কিন্তু পশ্চিম নেক্রোপলিসের জাদুকরের উপত্যকায় আমি যা প্রত্যক্ষ করেছি তা যুক্তি এবং মৃত্যুর স্বীকৃত সীমারেখাকে অস্বীকার করে। অনেক সপ্তাহ ধরে আমি একটা শতচ্ছিন্ন ম্যাপ ধরে ধরে এগিয়েছি। সেই ম্যাপে জলজল করত কুইন টেরার সমাধি চিহ্ন। কুইন টেরা, এমন এক শাসক যার নাম স্থানীয়রা শ্রদ্ধামিশ্রিত ভয়ের সাথে উচ্চারণ করে। ম্যাপ ছাড়াও আমার সঙ্গে ছিল বেশ কিছু প্যাপিরাস, কিন্তু সেই প্যাপিরাসগুলোতে মৃত্যু বা মৃত্যু পরবর্তী সমাধির কোনো কথা লেখা ছিল না, লেখা ছিল অবিরাম অস্তিত্বের কথা। অস্তিত্বের এই রহস্যই আমাকে টেনে নিয়ে গিয়েছিল আরো গভীরে, যদিও প্রতিটি পদক্ষেপে আমার মনে হচ্ছিল আমি যেন কোনো প্রাচীন নিষেধাজ্ঞা লঙ্ঘন করছি।
স্যার এই সময় একটু থেমে বললেন, ওইখান থেকে ডায়েরির বেশ কিছুটা অংশ নেই, পাতাগুলো পোকায় খেয়ে নিয়েছে, তাই আবার বেশ কিছুটা পর থেকে শুরু হলো ভ্যান হিউনের কাহিনী।
অবশেষে একদল বেদুইনের দেখা পেলাম। তারাও চেষ্টা করেছিল নামার, কিন্তু দরজাটোকে এগোতে আর সাহস পায়নি। তাদের দলে ছিল পাঁচজন। টাকা পয়সার লোভ দেখিয়ে আমি তাদের ফের রাজি করালাম আমার সঙ্গে যেতে। তারপর সকলকে সঙ্গে নিয়ে আমি নেমে গেলাম গুহার মধ্যে। নেমেই যে ঘরটায় পৌঁছলাম, দেখলাম তা যেমন লুটেরাদের হাত থেকে রক্ষা পেয়েছে এতকাল, হয়তো সময়ের হাত থেকেও সে নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছে একইভাবে। হাজার হাজার বছর ধরে গুহার মুখে পাথর চাপা দেওয়া কোনো ঘর এরকম নতুনের মতো থাকতে পারে কি করে? সেই ঘরে মেঝেতে প্রায় ফুটচারেক উচ্চতার এক শ্বেত পাথরের বেদির ওপর শোয়ানো ছিল সেই সার্কোফেগাস। বিশাল, কৃষ্ণবর্ণ, তার গায়ে খোদাই করা হায়ারোগ্লিফিক্স, কিন্তু কফিন নয়। যা আমার অন্তরাত্মাকে কাঁপিয়ে দিল তা হল কফিনের ভেতরের দৃশ্য। আমি আর সেই বেদুইনেরা মিলে সর্বশক্তি দিয়ে কফিনের ডালাটা খুলে ফেললাম। আর খুলেই দেখলাম রাজকীয় ভঙ্গিমায় শায়িত আছে রানী টেরার মামি, তার আপাদ মস্তক লিনেন জড়ানো, শুধু ডান হাতে কোনো ব্যান্ডেজ নেই, সেই হাত ভাঁজ করে বুকের ওপর রাখা। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল সেই হাতটা দেখে মনে হয় যেন কোনো জীবিত মানুষের হাত, এমনই টান টান তার ত্বক, যেন রাজকীয় মহিমায় অবিকৃত। সেই হাতের তালুর নিচে ধরা একটা বড় সড় আকৃতির রুবি, রানীর ইচ্ছা শক্তির আধার। অস্পষ্টভাবে দেখলাম রুবিতে সাতটি তারার চিহ্ন খোদাই করা, কিন্তু কি মানে এর বুঝলাম না যদিও। এছাড়াও অজানা ধাতুর তৈরি সাতটি প্রদীপ, ওই সার্কোফেগাসের মধ্যে টেরার মামিটিকে ঘিরে একটি বিশেষ ডিজাইনে সাজানো ছিল, কিন্তু বলাই বাহুল্য প্রদীপগুলো জ্বলছিল না। আমি টেরার মামির কাছে যেতে সাহস পাইনি, তবু সরে আসতেও পারিনি। একটু দূরত্ব বজায় রেখেই পর্যবেক্ষণ করছিলাম এসব। তারপর ঘটল এমন এক ঘটনা যা আমার যুক্তিবোধকে চিরতরে ভেঙে দিল। আমরা যখন স্থির হয়ে দাঁড়িয়ে আছি, হঠাৎ টেরার হাতের আঙুলগুলো ধীরে ধীরে নড়ে উঠল। তার হাতের মুঠো যেন শক্ত হল আরো। তারপর কোথা থেকে যেন ভেসে এলো একটা শব্দ, যা বাতাসে নয়, কানে নয়, সরাসরি মনের মধ্যে প্রতিধ্বনিত হল। ভাষাটি আমার অজানা, তার অর্থ স্পষ্ট। আমি শেষ হইনি। তখন আমাকে গ্রাস করল এক ভয়, মৃত্যু নয়, জ্ঞানের ভয়। আমি বুঝতে পারলাম যা আমার সামনে শায়িত তা শুধু অতীতের কোনো নিদর্শন নয়, কেবলমাত্র কোনো সংরক্ষিত মৃতদেহ নয়, এটি একটি সত্তা। নিষিদ্ধ আচার অনুষ্ঠানের জন্য টিকে থাকা, পুনরুত্থানের জন্য অপেক্ষমান এক সত্তা।
স্যার, স্যার এখানে থাকাটা একদম ঠিক হবে না। স্যার, স্যার এখান থেকে চলুন। স্যার প্লিজ এখান থেকে চলুন।
আমরা পালিয়ে এলাম। যন্ত্রপাতি, নোট বই সব ফেলে রেখেই পালিয়ে এলাম। সামনে রইল কেবলই অভিশপ্ত স্মৃতি। তবুও মরুভূমিতে পৌঁছেও বুঝলাম আমরা মুক্ত নই। সেই ঘর, সেই উপস্থিতি সব যেন আমাদের চিহ্নিত করে ফেলেছে। সন্ধে হয়ে গিয়েছিল বলে আমরা সেই রাতের জন্য মরুভূমিতেই তাঁবু ফেলেছিলাম। আমার অবশ্য ইচ্ছে ছিল এগিয়ে যাওয়ার, কিন্তু অন্ধকারের মধ্যে বেদুইনরা আর এগোতে রাজি হয়নি। আমাদের তাঁবুর জায়গাটা টেরার পিরামিড থেকে অনেকটা দূরেই ছিল। বেদুইনদের মধ্যে কেউ একজন রাতের খাবারের জোগাড় করছিল, কিন্তু হঠাৎ মরুভূমির বুক থেকে যেন প্রাচীন অভিশাপের মতো জেগে উঠল একটা বালির ঝড়। গোটা মরুভূমি যেন তীব্র ক্রোধে গা ঝাড়া দিয়ে উঠল। অজস্র নারীর সমবেত ক্রন্দনের মতো শব্দ করে বাতাস বইতে শুরু করল। উত্তপ্ত বালি জ্বলন্ত সূচের মতো মুখ আর হাতের চামড়া ছিঁড়ে ফেলতে লাগল মুহূর্তের মধ্যে। আর উটগুলো আত্মচিৎকার করতে করতে হাঁটু গেড়ে বালিতে মুখ গুঁজে বসে পড়ল। আর সেই প্রলয়ঙ্কর অন্ধকারের মধ্যে আমি দেখলাম ঝড়ের ভেতর দিয়ে বিশাল এক প্রেত মূর্তি এগিয়ে চলেছে। যেন সেই প্রেতাকৃতির ঝড়ে এক বেদুইন চিৎকার করতে করতে বালির মধ্যে মিলিয়ে গেল। পরে যদিও তাকে পাওয়া গিয়েছিল, মুখের চামড়া সম্পূর্ণ উঠে গিয়ে রক্তমাখা কাঁচা মাংস বেরিয়ে গিয়েছিল সেখান থেকে, আর একজন নিজেই নিজের গলা আছড়াতে শুরু করল। যেন অদৃশ্য কোনো হাত এসে তার শ্বাসরোধ করছে, আর সে প্রাণপণে ছাড়াতে চেষ্টা করছে সেই হাত। ঝড় থামলে তৃতীয় জনকে পাওয়া গেল ভোরবেলায়। তার অর্ধেক শরীর বালিতে পোঁতা, চোখ দুটি ফুলে সাদা হয়ে গেছে, চোখের ভেতর জমেছে বালি। আর সেই দৃষ্টি নিয়ে সে স্থির হয়ে তাকিয়েছিল অকল্পনীয় কোনো আতঙ্কের দিকে। আর আমরা যারা বেঁচে রইলাম, আতঙ্ক তাদের এমনভাবেই গ্রাস করল যে এই তিনজন মৃত ব্যক্তির সম্মানজনক সৎকারের কথাও আমরা সেই মুহূর্তে আর মনে রাখতে পারলাম না। প্রাণ হাতে করে পেরিয়ে এলাম সেই অভিশপ্ত মরুভূমি। পরে জেনেছিলাম এই অঞ্চলের নামই ছিল জাদুঘরের উপত্যকা। কেন এই নাম তার উত্তরও আমরা সেই দিনই পেয়ে গিয়েছিলাম। আমার এই লেখা ভবিষ্যতে যিনিই পড়বেন মনে করবেন এটি একটি সতর্কবার্তা, কুইন টেরার কার্যকলাপে হস্তক্ষেপ করবেন না, কারণ তিনি অন্য মৃতদের মতো নিদ্রিত নন, তিনি জেগে ওঠার জন্য অপেক্ষমান। আর যে মানুষ তাঁর জাগরণে সাহায্য করবে ঈশ্বর তাকে রক্ষা করুন। নিকোলাস ভ্যান হিউন।
ডায়েরিটা বন্ধ করে মিস্টার ট্রেলনি আমায় প্রশ্ন করলেন,
কি বুঝলে ইউজিন?
স্যার, এই ডায়েরিতে যা লেখা আছে তা শুনে তো মনে হচ্ছে বিশেষ কোনো রিচুয়াল সংক্রান্ত ব্যাপার। এর সাথে আর্কিওলজির কি কোনো সম্পর্ক আছে?
প্রাচীন মিশরে এগুলো আলাদা ছিল না ইউজিন। বিজ্ঞান, প্রত্নতত্ত্ব, ধর্ম সব একই ধারায় প্রবাহিত হতো। তাছাড়া রানী টেরা কোনো সাধারণ শাসক ছিলেন না, তিনি ছিলেন অন্য কিছু।
কিন্তু স্যার, হিউন কি সঠিক জায়গার বর্ণনা দিয়েছেন এই ডায়েরিতে?
দেখো এই ম্যাপটা দেখো, সাপের গলার মতো সরু হয়ে আসা নীল নদ, তারপর বিভিন্ন ছোটখাটো পিরামিডের ধ্বংসাবশেষ, আর এখানে অবেলিস্ক, আর গুহার পাথর চাপা প্রবেশ পথটা হচ্ছে এই অবেলিস্কের নিচে, যা আবার অর্ধেক বালিতে ডুবে আছে। সূর্যাস্তের সময় এই অবেলিস্কের ছায়া এসে পড়ে পাথরের উপর, তখন প্রবেশ পথটা একেবারেই চোখের আড়ালে চলে যায়। জায়গাটা জেবেল বাকল অঞ্চলের সঙ্গে অদ্ভুত ভাবে মিলে যায়।
হ্যাঁ, কিন্তু এই অঞ্চল তো খুব বিপজ্জনক স্যার, বালির ঝড়, ঝুড়ো মাটি, তার উপর ওই স্থানীয়দের কুসংস্কারও তো ভীষণ গভীর।
সেটাই তো ভালো ইউজিন, কুসংস্কার এমন অনেক জিনিসকে রক্ষা করে যাদের যাতায়াত সাধারণ যুক্তিবুদ্ধির বাইরে দিয়ে, তাই তো টেরা এখনো আবিষ্কৃত হয়নি।
স্যার, মে আই আস্ক ইউ আ কোয়েশ্চন?
হ্যাঁ নিশ্চয়ই, ইয়েস প্লিজ।
এই অভিযানের জন্য আপনার এত আগ্রহ কেন? মানে এই অভিযানের ফলাফল হিসেবে আপনি কি আশা করছেন, মানে কোনো ধনরত্ন নাকি শুধু ওই মামি?
অবিচ্ছিন্নতা, এন্টায়ারিটি।
মানে?
শোনো, ডায়েরি থেকে আর একটা লাইন তোমায় পড়ে শোনাচ্ছি। হিউন লিখছেন, রানী আমাদের মতো নন, মৃত্যু তাঁর কাছে কেবল পর্দা, আচারটি সম্পন্ন হলে তিনি পুনরায় দেহ ও সময়ের উপর আধিপত্য ফিরে পেতে পারেন। অথবা আবিষ্কার, ভাবো তো ইউজিন, এর একটুও যদি সত্যি হয় তাহলে আমরা বিজ্ঞানকে নতুন ভাবে লিখতে পারব।
আর যদি সত্যি না হয়
তাহলে আর কি, আমরা ফিরে আসব জুতোর মধ্যে বালি আর এমন এক গল্প সঙ্গে নিয়ে যা কেউ বিশ্বাস করবে না।
আপনি কি সবসময় প্রায় অসম্ভব বাজি ধরতে পছন্দ করেন স্যার?
অসম্ভব না হলে আর বাজি ধরার কোনো অর্থ থাকে কি?
ঠিক আছে, ধরা যাক আমি রাজি হলাম, সেক্ষেত্রে পরবর্তী পরিকল্পনা কি?
আমরা এখন দেশে ফিরে যাব, অভিযানের সমস্ত রকম ব্যবস্থা সেরে আবার দিন পনেরোর মধ্যে কায়রো রওনা দেব, সাধারণ খনন কার্যের ছুতোয় অনুমতি নেব, সেখান থেকে ভ্যান হিউনের পথ অনুসরণ করে প্রথমে যাব লিউক্সর, তারপর আরো দক্ষিণে জাদুঘরের উপত্যকার উদ্দেশ্যে।
কিন্তু সেখানে যাওয়ার জন্য তো কিছু কুলিকামিনও লাগবে আমাদের।
হ্যাঁ, যাবার পথে তাদেরও সঙ্গে নিয়ে নেব।
কিন্তু ওরা যদি যেতে না চায়? ওদেরও তো প্রাণের ভয় আছে স্যার।
যেতে না চাইলে কি করব সেটা এখন ভেবে লাভ নেই। এখন আমাদের প্রাথমিক লক্ষ্য হল অভিযান শুরুর তারিখ ঠিক করা। তবে সেটা আমার স্ত্রীর অনুমতি ছাড়া হবে না।
কেন?
আমার স্ত্রী সন্তান সম্ভবা ইউজিন, একমাত্র ও যদি বারণ করে তাহলেই আমি এই অভিযান নাকচ করব, নচেত নয়।
স্যার প্লিজ কিছু মনে করবেন না, আপনার কথা শুনে মনে হচ্ছে এই অভিযানের সাফল্যের ব্যাপারে আমি যেন আগে থেকে নিশ্চিত।
একেবারেই তা নয় ইউজিন, আমাদের এই পরিকল্পনার পুরোটাই ভেস্তে যেতে পারে, আর সেই কারণেই আরো আমাদের যেতেই হবে।
ঠিক আছে স্যার, আমি রাজি, আমি আসছি আপনার সঙ্গে।
সাবাস ইউজিন, কিন্তু মনে রেখো অভিযান একবার শুরু করলে আর কিন্তু ফিরে আসার পথ থাকবে না।
মিস্টার করবেক এখানে থামলেন, ঘরে তখন পিন ড্রপ সাইলেন্স। তিনি সকলের মুখের দিকে একবার তাকিয়ে নিয়ে ফের বলে উঠলেন,
আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি।
তাহলে শেষ করুন মিস্টার করবেক।
মার্গারেটের গলার স্বরে হঠাৎ যেন আদেশের সুর শোনা গেল। আমরা সকলে অবাক হয়ে তাকালাম ওর দিকে। অদ্ভুত এক কাঠিন্য এবং কর্তৃত্ব দেখা যাচ্ছে ওর মুখে, ওর দেহ ভাষায়। মিস্টার করবেকও তাকিয়েছিলেন ওর দিকে, কিন্তু একটু পরেই লক্ষ্য করলাম তাঁর ঠোঁটের কোণে যেন হঠাৎ হাসির ঝিলিক খেলা করে গেল। যদিও এর কারণটা বোঝা গেল না তখন। করবেক আবার শুরু করলেন,
ভ্যান হিউনের নির্দেশ মতো গিয়ে আমরা সঠিক জায়গাতেই পৌঁছলাম। সেই সমাধি ঘরে নেমে দেখলাম হিউনের ফেলে রেখে যাওয়া যন্ত্রপাতি নোট বই তখনও ওখানে পড়ে রয়েছে। এছাড়াও দেখলাম দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ। অবশ্য তাকে লাশ না বলে দেহাবশেষ বলাই বোধ হয় উচিত হবে। অস্থি মজ্জা চামড়া সব গলে গেছে, পড়ে রয়েছে কেবল হাড়, আর তার উপর জড়ানো আছে শতচ্ছিন্ন ধুলোয় ভর্তি জামা। বুঝলাম ওরা দুজন ডাকাতির উদ্দেশ্যেই ঢুকেছিল এখানে, কিন্তু মারা গেল কি করে, বেরোতেই বা পারল না কেন এখান থেকে। আমাদের সঙ্গে দুজন আরব বেদুইন ছিল, কোনো ইজিপশিয়ান কুলিকে আমরা রাজি করাতে পারিনি এই এলাকায় আসার জন্য। সেই দুজন বেদুইনের সাহায্যে আমরা সার্কোফেগাসের ঢাকনাটা সরালাম। ভিতরে যা দেখলাম তা ভ্যান হিউনের বর্ণনার সঙ্গে হুবহু মিলে গেল। সেই লিনেন জড়ানো রানী টেরার নিথর শরীর, বাইরে পেরিয়ে থাকা হাত, হাতে ধরে থাকা রবি, কিন্তু মিলল না কেবল একটা জিনিস, সেই সাতটা প্রদীপ যা কিনা টেরার দেহ ঘিরে বিশেষ এক ডিজাইনে সাজানো ছিল। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলাম আমরা, কিন্তু পেলাম না। বুঝলাম যে ডাকাত দল এখানে ডাকাতি করতে ঢুকেছিল, তারাই নিয়ে পালিয়েছে। কিন্তু আশ্চর্য হলাম এই ভেবে যে একটা আস্ত রুবি ফেলে কেউ কেন ধাতু নির্মিত কয়েকটা প্রদীপ নিয়ে পালাবে। ভ্যান হিউন লিখেছিলেন প্রদীপগুলো ছিল অজানা কোনো ধাতুর তৈরি, তাহলে কি উনি ভুল ভেবেছিলেন? আসলে কি প্রদীপগুলো সোনা কিংবা প্ল্যাটিনামের ছিল? এসব নানান প্রশ্ন যখন মাথায় ঘুরতে শুরু করল, তখনই আবিষ্কার করলাম রুবি না নিয়ে পালানোর কারণটা। খেয়াল করলাম টেরার ডান হাতের কবজির যেটুকু অংশ বেরিয়ে আছে সেটুকু অংশকে কেউ কোনো ধারালো অস্ত্রকে কেটে ফেলেছে, আর সেই কাটা হাতটাই শক্ত মুঠিতে ধরে আছে রুবিটা। আন্দাজ করলাম টেরার মুঠির বাঁধন আলগা করতে না পেরেই দস্যুদল হাতটাই কেটে নিয়ে পালানোর প্ল্যান করেছিল, কিন্তু কোনো কারণে তা পারেনি। আর সেই অজ্ঞাত কারণে কি ওই দুজন দস্যু মরা পড়েছিল? প্রদীপগুলো গেল কোথায়? আমাদের মাথা উড়িয়ে যাচ্ছিল। মিস্টার ট্রেনি তখন বললেন, দেরি না করে রানীর সার্কোফেগাসকে বাইরে বের করতে হবে। দুজন বেদুইনের সাহায্যে ঘরের সব জিনিস বের করা হলো, রানীর সাথে তার বেড়ালের মামিও বেরোল। সমাধি ঘর ফাঁকা করতে করতে সন্ধে হয়ে গেল সেদিন, তাই রাতের মতো আমরা সেই ওবেলেস্কের কাছেই তাঁবু ফেললাম। ভেবেছিলাম পরের দিন আরেকবার ভেতরে ঢুকে দেখব। কায়রো থেকে একটা তার এসে পৌঁছল স্যারের কাছে, আর তাতেই পাওয়া গেল সেই দুঃসংবাদ।
কথাটা বলে করবেক আবার মার্গারেটের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তখন ডাক্তার জিজ্ঞেস করলেন,
দুঃসংবাদ? কিসের দুঃসংবাদ?
মিস মার্গারেট জন্ম দিতে গিয়ে মারা গেছেন স্যার অ্যাবেল ট্রেলনির স্ত্রী।
আমি স্পষ্ট দেখলাম মার্গারেটের চোখ দিয়ে স্ফটিক স্বচ্ছ জল গড়িয়ে পড়ল, কিন্তু সে নিজে রইল অচঞ্চল। করবেক আবার শুরু করলেন,
এই খবর পাওয়ার পর সেখানে থাকার আর কোনো প্রশ্নই ওঠে না। তাই স্যারকে আমরা পাঠিয়ে দিলাম কায়রোর উদ্দেশ্যে, সেখান থেকে উনি লন্ডন ফিরবেন। তবে ফেরার সময় স্যার আমার উপরে গুরুদায়িত্ব দিয়ে গেলেন, বললেন সমাধি ঘরের সমস্ত জিনিসপত্র যেন যত্ন সহকারে তার এই বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। আমি স্যারের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করলাম। এরপর প্রায় বছর দুয়েক স্যারের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না, আমি নিজেও আমার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। কিন্তু একদিন হঠাৎ স্যারের কাছ থেকে টেলিগ্রাম পেলাম, উনি লন্ডনের এই ঠিকানায় আমায় আসতে বললেন। আমি এসে দেখলাম মিস মার্গারেট এখানে নেই, তাকে জন্মের পরেই বি ব্যারিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর সেই ফাঁকে স্যার অ্যাবল গোটা বাড়িটাকে যেন এক মিশরীয় জাদুঘর বানিয়ে ফেলেছেন। তিনি আমায় বললেন রানী টেরার পুনরুত্থানের জন্য নাকি ওই সাতটা প্রদীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সাতটা তারা খচিত ওই রুবির সাথে ওই সাতটা প্রদীপের গভীর সংযোগ আছে। স্যার আমাকে রুবিটা হাতে দিলেন।
আপনি রুবিটা মিস্টার ট্রেলনির ঘরে দেখেছেন?
হ্যাঁ, ঘরেই দেখেছি, উনি নিজেই দেখিয়েছেন আমায়।
তার মানে আপনি জানেন রুবিটা এখন কোথায়?
হ্যাঁ জানি।
আচ্ছা, আপনি বলতে পারেন, মানে আন্দাজ করতে পারেন যে এই যে মিস্টার ট্রেলনির ওপর হামলা হলো, তার সঙ্গে রুবির কোনো সম্পর্ক আছে কিনা?
না, আন্দাজ করি না, নিশ্চিতভাবে বলতে পারি আছে, সম্পর্ক আছে। ওই রুবির জন্যই মিস্টার ট্রেলনি আজ এইভাবে অচেতন হয়ে শুয়ে, আর এরকম যে কোনো একদিন ঘটবে সেটা উনি জানতাম, কারণ স্যার নিজেই আমাকে বলেছিলেন, সেই তখনই বলেছিলেন। যাকে যা বলছিলাম, স্যার আমাকে রুবিটা হাতে দিলেন, আমি দেখলাম রুবির মধ্যে সাতটি তারার চিহ্ন খোদাই করা আছে, দেখলাম বটে কিন্তু মানে বুঝলাম না। স্যারকে জিজ্ঞেস করাতে উনি বললেন যে প্রদীপ না পেলে উনি এ কথা আমায় বলতে পারবেন না, তাই উনি আমাকে সেই প্রদীপগুলো উদ্ধার করার গুরুদায়িত্ব দিলেন। আর আজ এক যুগেরও বেশি সময় কেটে গেছে, ওগুলো পাওয়ার আশা যখন প্রায় ছেড়েই দিয়েছি, তখনই আশ্চর্যজনক ভাবে আমার হাতে এসে পৌঁছল সেই সাতটি প্রদীপ।
কথাটা বলে মিস্টার করবেক একটা বড় করে নিঃশ্বাস ফেললেন। এতক্ষণ ধরে এক টানা কথা বলার জন্য মনে হলো তিনি বেশ ক্লান্ত বোধ করছেন। টেবিলে রাখা বরফ দেওয়া জলটা এক ঢোকে শেষ করে আমাদের দিকে একবার চোখ বুলিয়ে নিলেন। তারপর তার কুমিরের চামড়ার তৈরি সুটকেসটা টেবিলের উপর তুলে তার ভেতর থেকে এক এক করে বার করে আনলেন রানী টেরার পুনরুত্থানের চাবিকাঠি, সেই সাত সাতখানা আশ্চর্য প্রদীপ। ঘরে তখন পিন ড্রপ সাইলেন্স, উপস্থিত সকলে যেন মূর্তিতে পরিণত হয়ে গেছে হঠাৎ, ঘরে যেন বাতাসটুকুও নেই, সময় যেন থেমে গেছে। এই অবস্থায় খেয়াল করলাম মার্গারেটের মুখে অদ্ভুত এক দীপ্তি খেলা করছে, যেন এক অদ্ভুত ঔজ্জ্বল্য। সে মেরুদণ্ড সোজা রেখে বসেছিল এতক্ষণ, হঠাৎ উঠে দাঁড়াল, প্রখর ব্যক্তিত্ব তার সারা শরীর থেকে চুঁইয়ে পড়ছে। ব্যক্তিত্বময় মার্গারেটকে আমি চিনি, অভিজাত ক্লাবের বল ডান্সের আসরে বেতসলতার মতো মার্গারেটের বাহুলগ্ন হয়ে নাচছিলাম যখন, তার ঘনিষ্ঠ হতে ইচ্ছে করলেও সাহস হয়নি এতটুকু, এমনই ছিল তার ব্যক্তিত্বের তেজ। কিন্তু এখন ওকে দেখে মনে হল এই মার্গারেটকে আমি যেন চিনি না, এ যেন কোনো সাধারণ মানবীর ব্যক্তিত্বই নয়, যেন কোনো রানী। রানীর কথা মাথায় আসতেই আমার সারা শরীর যেন কিরকম শিরশির করে উঠল, কেন জানি না, কিন্তু অদ্ভুত একটা অস্বস্তি ছড়িয়ে গেল আমার মধ্যে। অনেকক্ষণ নিজের ভাবনায় ডুবেছিলাম, সম্বিত ফিরল মার্গারেটের ডাকেই, দেখিও আমার কাঁধে হাত দিয়ে ডাকছে।
ম্যালকম, ম্যালকম।
হ্যাঁ মার্গারেট, বলো।
আমি একটু ঘরে যাচ্ছি, তুমি একটা কাজ করে দেবে প্লিজ?
এ আবার কি কথা মার্গারেট, এভাবে জিজ্ঞেস কেন করছো?
না না, আসলে যাকে, তুমি মিস্টার করবেকের থাকার ব্যবস্থাটা করে দাও, যশুয়াকে বলো ওই সব করে দেবে, কিন্তু তুমি একটু দেখে শুনে নাও প্লিজ। যা বুঝতে পারছি, মিস্টার করবেক এই বাড়ি ছেড়ে যেতে পারবেন না। আমিও চাই না উনি চলে যান, বাবার জ্ঞান তো যে কোনো মুহূর্তে ফিরে আসবে, তখন ওর প্রয়োজন পড়বে। তুমি একটু দেখে নাও লক্ষ্মীটি।
কথাটা বলে মার্গারেট চলেই যাচ্ছিল, কিন্তু মিস্টার করবেক হঠাৎ বলে উঠলেন,
আমি প্রদীপগুলো কিভাবে খুঁজে পেলাম আপনি শুনবেন না?
প্রয়োজন নেই।
মার্গারেটের কথা বলার মধ্যে এমন কিছু ছিল যা মিস্টার করবেককেও কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ করে দিল, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। মার্গারেট দৃপ্ত ভঙ্গিতে ঘর থেকে বেরিয়ে গেল। মিস্টার করবেক তখন বললেন,
আপনাদের নিশ্চয়ই শুনতে কোনো আপত্তি নেই?
আপত্তি আমাদের কারোরই ছিল না, কিন্তু সেই শোনায় একটা বাধা পড়ল। হঠাৎ মিসেস গ্রান্ট প্রায় ছুটতে ছুটতে ঘরে ঢুকলেন।
ডক্টর উইনচেস্টার, নার্স কেনেডির জ্ঞান ফিরে এসেছে।
কি? কখন?
ডক্টর উইনচেস্টার যেন বিদ্যুতের শখ খেয়ে উঠে দাঁড়ালেন চেয়ার ছেড়ে। তারপর কোনো কথা না বলে মিসেস গ্রান্টকে প্রায় ধাক্কা দিয়ে সরিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন।
শুনুন শুনুন শুনুন,
বলাই বাহুল্য আমরাও তার অনুগামী হলাম। কেনেডির ঘরে গিয়ে দেখলাম উনি বিছানার উপর পিঠে বালিশ ঠেস দিয়ে বসে আছেন। দুর্বলতা ওর চোখে মুখে স্পষ্ট ফুটে উঠছিল, কিন্তু তার থেকেও বেশি ফুটে উঠছিল ভয়। ডক্টর উইনচেস্টার ঘরে ঢুকতেই কেনেডি প্রায় কাঁদো কাঁদো গলায় বলে উঠলেন,
স্যার আমায় প্লিজ এখান থেকে নিয়ে চলুন স্যার, আমি আমি আর এখানে থাকবো না, প্লিজ স্যার।
কাম ডাউন কাম ডাউন কাম ডাউন রিল্যাক্স কাম ডাউন।
ডাক্তার ওকে হাত তুলে থামতে বলে সবার আগে নাড়ি পরীক্ষা করে দেখলেন, তারপর আরো বিভিন্ন রকম পরীক্ষা করে যখন বুঝলেন যে বিপদ কেটে গেছে তখন জিজ্ঞেস করলেন,
আপনি না বললেও আমি আর আপনাকে এখানে রাখতাম না, কিন্তু আপনি বলুন তো কি ঘটেছিল আপনার সঙ্গে? অজ্ঞান হওয়ার আগে পর্যন্ত যা যা হয়েছিল সেগুলো কি মনে আছে আপনার?
কষ্ট করে একটা ঢোঁক গিলে নার্স কেনেডি বললেন,
আছে স্যার, সব মনে আছে। আমি নিশ্চিত জানতাম সেদিন এক মুহূর্তের জন্য ঘুমোলে চলবে না, সেই জন্য ডিনারে আমি ভেজিটেবল স্যুপ ছাড়া আর কিচ্ছু খাইনি। ডিনার সেরে সময় মতো আমি চলে গিয়েছিলাম মিস্টার ট্রেলনির ঘরে। তার কিছুক্ষণ পর সার্জেন্ট ড এলেন, আমি আমার মতো পাহারা দিতে থাকলাম। তারপর নির্দিষ্ট সময় মতো মিস্টার রসও এলেন আর আর সার্জেন্ট চলে গেলেন। আমি তখনও আমার পাহারা থেকে এক চুলও সরিনি বিশ্বাস করুন, কিন্তু কিন্তু হঠাৎ কিছুক্ষণ পর থেকে আমার যেন কিরকম একটা অস্বস্তি শুরু হলো, ঠিক ঠিক বলে বোঝাতে পারবো না স্যার, কিন্তু আমি মনে করতে পারি ঘরের হাওয়াটা যেন হঠাৎ গরম হয়ে উঠেছিল, যেন অদৃশ্য কিছু একটা ঘরে ঢুকে এসে আমার বুকে নিজেকে চেপে ধরেছিল। তারপর তারপর হঠাৎ একটা গন্ধ পেলাম, বিটুমিন, পুরনো রজন আর 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 শতাব্দীর পর শতাব্দী ধরে বন্ধ সমাধির ভেতরে জমে থাকা ধুলোর গন্ধ যেন। বোধহয় নিজের অজান্তেই আমার প্রতিটি শ্বাসের সঙ্গে সেই গন্ধ নিজের ভেতরে টেনে নিচ্ছিলাম আমি। তারপর হঠাৎ নজর পড়ল মিস্টার ট্রেলনির হাতের দিকে, দেখলাম মিস্টার ট্রেলনির ব্যান্ডেজ বাঁধা হাতটা নড়ে উঠল, যদিও তিনি অচেতন অবস্থাতেই ছিলেন, কিন্তু সেই দেখে আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম স্যার যে আমি কেঁপে উঠলাম, টের পেলাম ঘরের বাতাস আরো ঘন হয়ে উঠেছে, আমার আমার দম বন্ধ হয়ে আসছিল। ধীরে ধীরে এক অদ্ভুত ঘোর আমাকে আচ্ছন্ন করে ফেলল।
আমি আমি আপনাদের ডাকতে চেয়েছিলাম, অনেক চেয়েছিলাম, চেয়ার ছেড়ে উঠতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু আমার অঙ্গ প্রত্যঙ্গ কোনো কথাই শুনল না। মনে হলো চেয়ারের সাথে আমাকে যেন আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে কেউ। বাইরে থেকে ভেসে আসা নানা রকম শব্দ কানে আসছিল, গাড়ি ঘোড়া, রাত পাহারাদারের হাঁক, শেষ ট্রেনের হুইসেল বাজিয়ে ছুটে যাওয়া, একটা একটা বেড়ালের ডাকও শুনতে পেলাম মনে হলো। মিস ট্রেলনির পোষা বেড়ালটা কিনা সেটা বুঝতে পারলাম না যদিও। তারপর তারপর পর্দায় খসখস শব্দ হলো, একটা ধাতব ঝনঝন শব্দও কানে এলো, কিন্তু তারপর
তারপর
তারপর আমার আর কিচ্ছু মনে নেই স্যার।
নার্স কেনেডি তার বক্তব্য শেষ করলে ঘরের মধ্যে আবার একটা অযাচিত নিস্তব্ধতা নেমে এলো। আমরা সকলেই বুঝতে পারছিলাম ট্রেলনি ম্যানশনকে এক অজগর সাপের মতো নাগ পাশে বেঁধে ফেলেছে কোনো এক আধি দৈবিক রহস্য। ডক্টর উইনচেস্টার দুপুরের দিকে নার্স কেনেডিকে নিয়ে ফিরে গেলেন। যাওয়ার আগে বলে গেলেন যে আর কোনো নার্সকে তিনি আনবেন না, বদলে তিনি নিজেই পাহারার কাজ করবেন। সেই মতো কার কখন পালা আসবে সেটা তিনি ফিরে এসে ঠিক করে নেবেন। সার্জেন্ট দও ফিরে গেলেন অফিসে, আবার রাতে ফিরে আসার কথা দিয়ে। বাড়িতে রয়ে গেলাম কেবল আমি, মার্গারেট, মিস্টার কর্বেক এবং অন্যান্য গৃহকর্মীর দল। দুপুরে খাওয়ার পর আমি লাইব্রেরি রুমে বসে একটা বই পড়ছিলাম, হঠাৎ দরজায় কেউ টোকা দিল। দেখলাম দরজার গোড়ায় দাঁড়িয়ে আছেন মিস্টার কর্বেক।
May I come in?
হ্যাঁ নিশ্চয়ই। বই রেখে আমি উঠে দাঁড়াতে গেলে তিনি হাতের ইশারা করে আমায় বললেন যে তার কোনো প্রয়োজন নেই। শুধু তাই নয়, ঘরে ঢুকে তিনি নিজেই একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়লেন আমার মুখোমুখি, কিন্তু কোনো কথা বললেন না। আমি অবশ্য বুঝতে পারছিলাম যে তিনি আমাকে কিছু বলতে চান, কিংবা কিছু নয় বরং অনেক কিছুই বলতে চান, কিন্তু কোনো সংকোচ বোধ ওকে সেই বলা থেকে আটকাচ্ছে। তাই আমি শেষে বললাম, আপনার কিছু বলার থাকলে নির্দ্বিধায় বলতে পারেন। আমার আশ্বাস শুনে মনে হলো উনি নিশ্চিন্ত বোধ করেছেন। তবু কিছুটা সময় নিয়েই উনি বললেন,
ওয়েল, আমি একটা অনুমান করছি, আর অনুমান ভুল হলে দয়া করে শুধরে দেবেন। তবু কথাটা আমাকে বলতেই হবে।
কি কথা, কি অনুমান?
মিস ট্রেলনির সঙ্গে আপনার সম্পর্কটা কেবলমাত্র বন্ধুত্বের নয়, বন্ধুত্ব ছাড়িয়ে আপনারা প্রেমের সম্পর্কে আবদ্ধ।
আমি চমকে উঠলাম, এই কথা উনি বুঝলেন কিভাবে? কিন্তু প্রাথমিক চমক কাটিয়ে আমার মধ্যে যে অনুভূতিটা এলো সেটা হলো বিরক্তি। এত গোপন কথা উনি এভাবে আমাকে জিজ্ঞেস করছেন কেন? এটা কি ধরনের ভব্যতা? তবু আমার বিরক্তি যথাসম্ভব চেপে রেখে আমি বললাম, আপনি ঠিকই ধরেছেন, কিন্তু এত ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞেস করার কারণ জানতে পারি কি?
অফ কোর্স পারেন, কিন্তু তার আগে আপনাকে আরো একটা ব্যক্তিগত প্রশ্ন করব, আর সেই প্রশ্নটা শুনলে আপনি আমার উপর শুধু বিরক্তই হবেন তা নয়, হয়তো রেগেও যেতে পারেন, কিন্তু এখন যেমন বিরক্তিটা লুকোলেন, রাগটা তখন আপনি লুকোতেও পারবেন না।
মনে মনে ভদ্রলোকের অনুমান শক্তির তারিফ করলাম, কিন্তু অভিব্যক্তিতে যথাসম্ভব গাম্ভীর্য বজায় রেখে বললাম, রেগে যাব কি যাব না সেটা প্রশ্নটা না শুনে বলা সম্ভব নয়, আপনি প্রশ্নটা করুন।
বেশ, আপনি আর মিস ট্রেলনি কি কখনো শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়েছেন?
মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মিস্টার কর্বেক, কি বলছেন আপনি নিজে বুঝতে পাচ্ছেন? এক ঝটকায় উঠে দাঁড়িয়ে এত জোরে কথাটা বললাম যে নিজের গলা শুনে নিজেই অবাক হয়ে গেলাম, কিন্তু দেখলাম মিস্টার কর্বেক অদ্ভুতভাবে শান্ত। শুধু তাই নয়, ঠোঁটের কোণে একটা আলগা হাসি ঝুলিয়ে উনি বললেন,
দেখলেন তো, রাগটা লুকিয়ে রাখতে পারলেন না। বসুন বসুন মিস্টার রস, খুব জরুরি কথা আছে আপনার সঙ্গে।
আমার তখন ভদ্রলোকের সঙ্গে আর কোনো কথা বলতে ইচ্ছেই করছিল না, কিন্তু দেখলাম উনি পকেট থেকে একটা কাগজ বের করে আমার দিকে এগিয়ে ধরলেন। এবং বললেন,
এটা একটা টেলিগ্রাম। মিসেস ট্রেলনি মারা যাবার পরে মিস্টার ট্রেলনি যখন দেশে ফিরে আসেন তার কিছুদিন পর উনি এটা লিখেছিলেন আমায়। আপনি পড়ুন।
করবেকের গলায় একটা যেন আদেশের সুর শুনতে পেলাম আমি। একটু অবাকই হলাম তাতে, কিন্তু সেই সঙ্গে কৌতূহল উঁকি দিল আমার মধ্যে। 18 বছর আগে স্যার অ্যাবেলের লেখা একটা টেলিগ্রাম আমায় কেন দেখাতে চাইছেন ভদ্রলোক? তাই কতকটা অনিচ্ছা সত্ত্বেও আবার চেয়ারে বসে টেলিগ্রামটা নিয়ে সেটা পড়লাম এবং আকাশ থেকে পড়লাম। ওতে লেখা ছিল, স দ্য চাইল্ড স্টপ বার্থ মার্ক অন রিস্ট সেম অ্যাজ টেরাস উন্ড স্টপ সেন্ডিং হার অ্যাওয়ে ফ্রম ট্রেলনি ম্যানশন স্টপ উইল রিটার্ন ওয়েন টাইম কামস স্টপ। মানে কি এসবের?
সম্পূর্ণ মানে আমি বলতে পারবো না, সেটা মিস্টার ট্রেলনি বলবেন জ্ঞান ফিরে পেয়ে। শুধু এটুকু জেনে রাখুন, মিস্টার ট্রেলনির দৃঢ় ধারণা মার্গারেট জন্মের সঙ্গে টেরার পুনরুত্থানের একটা সংযোগ আছে। কারণ আমরা যখন সমাধিঘর থেকে টেরার মামি উদ্ধার করছি, ঠিক তখনই মার্গারেটের জন্ম হয়।
কিন্তু আমাকে আর মার্গারেটকে জড়িয়ে আপনি যে অশোভন ইঙ্গিত করলেন তার অর্থ কিন্তু আমি এখনো বুঝিনি মিস্টার করবেক।
আই এম সরি মিস্টার রস, আই ওয়াজ হেল্পলেস। কারণ মিস ট্রেলনিকে সরাসরি এ প্রশ্ন জিজ্ঞেস করা যায় না। এই প্রশ্ন করার উদ্দেশ্য হল, আপনি কি কখনো মিস ট্রেলনির হাতে এরকম কোনো জন্মদাগ দেখেছেন? মিস ট্রেলনির জামার স্লিভ তো কবজি পর্যন্ত নামানো। আপনি যদি কখনো মানে কোনো মুহূর্তে
মিস্টার করবেকের কথা শুনে আমার কান মাথা গরম হয়ে উঠছিল, তাই আমি প্রায় মিনতি করা সুরে ওকে বললাম, প্লিজ থামুন আপনি, আমি দেখিনি। সত্যি বলছি, আমি দেখিনি।
কি দেখনি ম্যাডাম?
আমি আর মিস্টার করবেক দুজনেই এমন জোরে চমকে উঠলাম যে মনে হলো আমাদের হৃৎপিণ্ড যেন গলার কাছে এসে আটকে গেল। দেখলাম দরজার কাছে মার্গারেট এসে দাঁড়িয়েছে। এখন তার পরনে ফুল হাতা জামা নেই, থ্রি কোয়ার্টার স্লিভের ফ্রিল দেওয়া ড্রেস পরে আছে সে, ফলে তার কুনুইয়ের নিচ থেকে বাকি হাতটা অনাবৃত এবং তার ফলে তার ডান হাতের কবজিটা স্পষ্ট দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে কবজি ঘিরে রয়েছে শুকিয়ে যাওয়ার রক্তের মতো এক জন্মদাগ। আমার আর মিস্টার করবেকের দুজনের শির দ্বারা দিয়েই যেন হিম স্রোত বয়ে গেল। কিন্তু মার্গারেটকে এসব বুঝতে দেওয়া চলবে না, তাই আমি বললাম, মার্গারেট, মিস্টার করবেক আমাকে জিজ্ঞেস করছিলেন ওই কুইন টেরার রুবিটা আমি কখনো দেখেছি কিনা।
সেটা কি করে সম্ভব মিস্টার করবেক? বাবা আমাকেই কখনো দেখাননি, ম্যালকম দেখবে কি করে?
কথাটা বলতে বলতে মার্গারেট ঘরে ঢুকে এলো। মিস্টার করবেকও নিজেকে সামলে নিয়েছেন ততক্ষণে। মার্গারেটকে একটা চেয়ার এগিয়ে দিলাম আমি, সে বসে বলল,
আপনাকে একটা কথা বলি মিস্টার করবেক, হয়তো আপনি জানেন, তবুও বলি, বাবার সঙ্গে আমার সম্পর্ক আর পাঁচটা সাধারণ বাবা মেয়ের মতো নয়। জন্মের সময়ই আমি মাকে হারাই, আর জন্মের পর থেকেই বাবার ভালোবাসা কি জিনিস তা বুঝতে পারিনি কখনো। সবে 1 বছর হলো আমি ফিরে এসেছি নিজের বাড়িতে। বাবা আমার সুখ সুবিধের কোনো অভাব রাখেননি, কিন্তু তাও এক অদ্ভুত দূরত্ব রয়েছে আমাদের মধ্যে। সেটা ঠিক কিরকম দূরত্ব আমি ভাষায় প্রকাশ করতে পারবো না মিস্টার করবেক। শুধু আমার মনে হয়, কেন মনে হয় তাও বলতে পারবো না, কিন্তু মনে হয় বাবা এমন কিছু গবেষণা করছেন যেটা উনি আমার কাছ থেকে লুকিয়ে রাখতে চান, তাই এই দূরত্ব। কিন্তু সেই গবেষণার সঙ্গে আমার নিশ্চিত কোনো যোগ রয়েছে, আর তাই আমার এখানে ফিরে আসা। যাকে আমি এসেছি যখন, আপনি বরং বলুন, আপনি প্রদীপগুলো কিভাবে খুঁজে পেয়েছিলেন?
মিস্টার করবেক একবার আমার দিকে তাকালেন, আমি সম্মতি সূচক মাথা নাড়লে উনি আবার ওর গল্প শুরু করলেন।
বিগত এতগুলো বছর বলতে পারেন জীবনের প্রায় এক চতুর্থাংশ সময় আমার যে কিভাবে কেটে গেছে তা আপনাদের বলে বোঝাতে পারব না। এতগুলো বছর ধরে কেবলমাত্র এই প্রদীপগুলোই ছিল আমার পাখির চোখ। এই এতগুলো বছর যে কি পরিমাণ কষ্ট করেছি, কত রাত না ঘুমিয়ে কাটিয়েছি, কত নিষ্ফল ছোটাছুটি করেছি, সেসব বর্ণনা করতে বসলে একটা গোটা মহাকাব্য হয়ে যায়। তাছাড়া আপনাদের ওসব শুনতেও ভালো লাগবে না, তাই সেসব বলছি না, একদম সরাসরি প্রদীপের কথা দিয়ে আসছি। মিশরের অলিতে গলিতে প্রদীপগুলো খুঁজতে খুঁজতে এক বৃদ্ধ অ্যান্টিক ডিলারের কাছে আমি একটা প্রদীপের দেখা পাই। প্রদীপের বর্ণনা তো ভ্যান হিউনের ডায়েরি থেকেই পেয়েছিলাম, তাই দেখা মাত্র চিনতে পারি আমি সেটা। দেখলাম ওই প্রদীপের গায়ে হ্যাথরের প্রতীক আঁকা। হ্যাথর কে জানেন তো?
প্রাচীন মিশরীয় পুরাণের অন্যতম প্রধান দেবী, যিনি প্রেম, সৌন্দর্য, সঙ্গীত, মাতৃত্ব এবং আনন্দের প্রতীক। তিনি আকাশ এবং উর্বরতার দেবী হিসেবেও পরিচিত ছিলেন।
আমি অবাক হয়ে তাকালাম মার্গারেটের দিকে। ও এই ইতিহাস জানলো কি করে? বাবার কাছ থেকে শুনে? আমি দেখলাম মিস্টার করবেকের চোখেও মুগ্ধতা খেলা করছে। কিছুক্ষণ চুপ করে থেকে উনি আবার শুরু করলেন।
একদম ঠিক বলেছেন মিস ট্রেনি, আই এম ইমপ্রেসড। ওই সাতটা প্রদীপে মিশরের সাতজন দেব দেবীর প্রতীক খোদাই করা আছে। যাই হোক, হ্যাথরের চিহ্ন আঁকা প্রদীপটা দেখতে পেয়ে আমি তো আনন্দে কেঁদেই ফেললাম প্রায়। কিন্তু ওই ডিলা আমায় বলল যে ওর কাছে আর কোনো প্রদীপ নেই। বুঝতে পারলাম ওই পুরোটা মিথ্যে কথা বলছে। প্রথমে আইনের ভয় দেখালাম, কোনো কাজ হল না। বুঝলাম বুড়ো পোর খাওয়া, তাই আমি সেই মোক্ষম অস্ত্রই বের করলাম, লোভের অস্ত্র। আর বলাই বাহুল্য, তাতেই কাজ হল। বুড়ো দোকানের এক লুকোনো সিন্ধুক থেকে এক এক করে বের করে আনলো বাকি ছটা প্রদীপ, সেগুলিতে বাকি ছজন দেব দেবীর প্রতীক, অসিরিস, আইসিস, অনুবিস, বেস, সেট এবং হোরাস।
এরা সবাই দেবতা? আমার প্রশ্নটা শুনে মিস্টার করবেক আমার দিকে তাকালেন একবার, হয়তো ভাবলেন এ কোন আনাড়ি এসে বসেছে এখানে। কতটা যেন ঠাট্টার সুরেই বললেন,
কেন মিস্টার রস, আপনার পছন্দ নয়?
না, মানে এরা কিসের দেবতা?
অসিরিস পাতাল, মৃত্যু এবং পুনর্জন্ম, আইসিস জাদুবিদ্যা, উর্বরতা সুরক্ষা, অনুবিস সমাধি ক্ষেত্রের রক্ষাকর্তা, বেস শিশু ও নারীদের রক্ষক, সেট বিশৃঙ্খলা, মরুভূমি ও ঝড়ের দেবতা, আর হোরাস হলেন আকাশ ও রাজপদের দেবতা, ফালকন বা বাজ পাখির রূপধারী। এই হোরাসকে নিশ্চয় দেখেছেন?
মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। হ্যাঁ, দেখেছি তো, এই দেবতার মূর্তি তো স্যার অ্যাবেলের ক্যাবিনেটটাতেই দেখেছি। সোনার স্ক্যারব, তাবিজ, বিভিন্ন মূল্যবান রত্ন দিয়ে তৈরি অনেকগুলো গুবরে পোকার প্রতিকৃতি, বিভিন্ন রকম আংটি, অ্যামিউলেট ইত্যাদি সাজানো ছিল মূর্তিটাকে ঘিরে। মিস্টার করবেককে সে কথা বলতে উনি বললেন,
ওগুলো সবই রাজা এবং রাজত্বের প্রতীক।
কিন্তু এখন এই প্রতীকগুলোকে নিয়ে কি হবে?
Do you want to hear the truth, Mr. Ross? আমি নিজেও জানি না। স্যার অ্যাবেল আমাকে বলেছিলেন যে করেই হোক প্রদীপগুলো পেতে হবে। আমি আমার সর্বস্ব দিয়ে সেগুলো খুঁজে এনেছি। এদিকে স্যারও তার সর্বস্ব দিয়ে গবেষণাকে এগিয়ে নিয়ে গেছেন, কিন্তু ওর গবেষণার কোন কাজে কোন উপকরণ প্রয়োজন সে কথা আমি সত্যি জানি না। আর সত্যি বলতে জানার প্রয়োজনও কখনো মনে করিনি, কারণ আমি নিশ্চিত জানি সময় হলে স্যার নিজেই তা জানাবেন আমায়।
বাবার আলমারি থেকে রুবিটা বের করলেই তা জানা যাবে।
মার্গারেটের গলা আবার বদলে গেছে, দৃঢ় চেতা কোনো শাসকের মতো শোনালো যেন তার স্বর। আমি আর মিস্টার করবেক দুজনেই অবাক বিস্ময়ে তাকালাম ওর দিকে। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি করে জানলে মার্গারেট? তুমি তো কখনো ওই রুবি দেখোই নি। মার্গারেট চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, আমার দিকে তাকালো একবার। আমি দেখলাম আমার প্রতি অদ্ভুত এক অবজ্ঞা আর করুণার অভিব্যক্তি এসে জড়ো হল তার মুখে। আর কোনো কথা না বলে তৃপ্ত ভঙ্গিতে সে বেরিয়ে গেল ঘর থেকে। মিস্টার কর্বেক ব্যাপার দেখে জিজ্ঞেস করলেন,
আচ্ছা মিস্টার রস, মিস ট্রেনির এইরকম পরিবর্তন কি মাঝে মাঝেই হয়?
আমি প্রথমে বুঝতে পারলাম না উনি কি বলতে চাইছেন, তাই ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলাম, পরিবর্তন মানে কি পরিবর্তনের কথা বলছেন?
এই যে স্বাভাবিক মানে ওর যে দৈনন্দিন বিহেভিয়ারাল প্যাটার্ন, সেখান থেকে হঠাৎ হঠাৎ অন্য রকম হয়ে যাওয়া, মানে এক ধরনের ট্রান্সে চলে যাওয়া।
আমি আবার চমকে উঠলাম। মিস্টার কর্বিক তো একদম মক্ষম জায়গায় ঘা মেরেছেন। ঠিক তো, এতদিন খেয়াল করিনি, কিন্তু বিগত তিন দিনে সত্যিই তো মার্গারেটের মধ্যে মাঝে মাঝেই এরকম ভাবান্তর দেখা গেছে, কর্বেক বলাতে মাথা এলো। আর শুধু তাই নয়, হয়তো আমি কিংবা অন্য কেউ কোনো বিশেষ কথা আলোচনা করছি একান্তে, সেখানে আচমকাই মার্গারেট এসে উপস্থিত হয়েছে। ইনফ্যাক্ট একটু আগে মিস্টার কর্বেকের সঙ্গে কথা বলার সময় তো হলো, সে কথা আমি জানালাম মিস্টার কর্বেককে। সেটা শুনে উনি বললেন,
বুঝতে পেরেছি। Let us pray for Sir Abel to wake from his trance. একমাত্র তাহলেই সমস্ত রহস্যের উপর থেকে পর্দা সরবে মিস্টার রস।
রাত ঘনিয়ে এলো ট্রেলনি ম্যানশনের উপর। সার্জেন্ট ড এবং ডক্টর উইনচেস্টার যে যার মতো ফিরে এলেন যথাসময়। ঠিক হল আজ প্রথম দফায় মিসেস গ্রান্ট এবং আমি থাকব পাহারায়। সেই মতো রাত ১১টায় চলে গেলাম মিস্টার ট্রেলনির ঘরে। গিয়ে দেখলাম মিসেস গ্রান্ট তখনও আসেননি। আমি মিস্টার ট্রেলনির বিছানার কাছে গিয়ে দাঁড়ালাম। একটা ব্যাপার আমার অদ্ভুত লাগলো, এত বড় হামলা হলো ভদ্রলোকের ওপর, তাও একবার নয় দুবার এত রক্তপাত হলো, অথচ ভদ্রলোকের মুখে কোনো অসুস্থতা, ক্লান্তি কিংবা কোনো অত্যাচারজনিত ধকলের চিহ্ন মাত্র নেই। যেন খেয়ে দেয়ে উঠে উনি সবে ঘুমানোর জন্য শুয়েছেন, থাকার মধ্যে শুধু হাতের কবজিতে একটা ব্যান্ডেজ। গত তিন দিন ধরে এই বাড়িতে ঘটে যাওয়া নানান অবিশ্বাস্য ঘটনাগুলো এই একলা ঘরে আমার মাথার মধ্যে ভিড় করে এলো। মিস্টার ট্রেলনির পাশে একটা চেয়ার টেনে নিয়ে বসে আমি ডুবে গেলাম আমার ভাবনায়। কিন্তু ভাবনায় হঠাৎ ছেদ পড়ল একটা শব্দ শুনে। প্রথমে কিরকম যেন ঘর ঘর শব্দ পেলাম একটা, বুঝতে পারলাম না শব্দটা কোথা থেকে আসছে, তাই ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক চোখ চালিয়ে দেখলাম। আর এইভাবে দেখতে গিয়ে যা চোখে পড়ল তা দেখে রীতিমতো স্তম্ভিত হয়ে গেলাম। দেখলাম তিন দিন ধরে বিছানায় অচেতন হয়ে পড়ে থাকা স্যার অ্যাবেল ট্রেলনি বিছানায় উঠে বসার চেষ্টা করছেন, আর ওই ঘর ঘর শব্দটা আসছে ওর গলা থেকে। আমি দৌড়ে গিয়ে ধরে ফেললাম ওকে।
কি হলো?
প্রথমে উনি আমায় চিনতে পারলেন না, কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন আমার দিকে, তারপর কিছুটা গম্ভীর এবং ঘুম জড়িত কণ্ঠে বললেন,
কে তুমি?
স্যার আমি ম্যালকম। স্যার আপনি দাঁড়ান, তাড়াহুড়ো করবেন না।
ডক্টর উইনচেস্টার, মার্গারেট, কোথায় তোমরা? এক্ষুনি একবার এখানে এসো।
সর্বশক্তি দিয়ে চেঁচিয়ে আমি সবাইকে ডাক দিলাম। সকলে আসার আগে আমি স্যার অ্যাবেলকে ধীরে ধীরে বসিয়ে দিলাম পিঠে বালিশ ঠেস দিয়ে। ততক্ষণে ওর ঘুম ঘুম ভাবটাও কেটে গেছে। কিছুক্ষণের মধ্যেই একে একে সবাই এসে উপস্থিত হলো ঘরে। কেউ যেন নিজের চোখকে বিশ্বাসই করতে পারছে না। মার্গারেট তো আনন্দে কেঁদেই ফেলল।
বাবা, বাবা,
প্রাথমিক আবেগের ধাক্কা সামলে ওঠার পর ডক্টর উইনচেস্টার পরীক্ষা করতে বসলেন স্যার অ্যাবেলকে। সমস্ত রকম ভাবে চেক আপ করা হয়ে গেলে উনি বললেন স্যারের শরীরে আর কোন রকম অস্বাভাবিকতা নেই, কিন্তু হঠাৎ করে এইরকম সাংঘাতিক হামলার কবলে পড়া, টানা তিন দিন এইভাবে অজ্ঞান হয়ে পড়ে থাকা, এগুলোই তো সবচেয়ে বড় অস্বাভাবিকতা। ঘরে এত লোকের ভিড়ে স্যার অ্যাবেল প্রথমে মিস্টার কর্বেককে খেয়ালই করেননি, যখন করলেন তখন বললেন,
ইউজিন তুমি এসেছো, তার মানে কি?
তার মানে আমাদের উদ্দেশ্য সফল হয়েছে স্যার, কিন্তু আপনি একদম উত্তেজিত হবেন না, মনে রাখবেন আপনি এখনো দুর্বল। আজ রাতে আর কোনো আলোচনা নয়, আপনি পোশাক বদলে কিছু খেয়ে নিন, তারপর বিশ্রামে থাকুন আজকে রাতটা। যা আলোচনা হবার তা কাল সকালেই হবে, আমি তো রইলাম।
ইউজিন কর্বেকের এই প্রস্তাবটা মার্গারেটের খুব পছন্দ হল এবং ডক্টর উইনচেস্টারও এতে সম্মতি জানালেন। ঠিক হল আজ রাতটা স্যার অ্যাবেলের ঘরে মার্গারেট ছাড়া আর কেউ থাকবে না, তাই বাবা আর মেয়েকে একান্তে রেখে আমরা নেমে এলাম নিচে। এই যে বিগত তিন দিন ধরে এত ভয়, এত দুশ্চিন্তা, এত উৎকণ্ঠা, রাত জাগা, সব তো শেষ হয়ে যাওয়ারই কথা ছিল স্যারের জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে, কিন্তু তা যেন হল না। ভয়, দুশ্চিন্তা, উৎকণ্ঠা সবই যেন চাপ চাপ অন্ধকারের মতো কম বেশি রয়ে গেল আমাদের মধ্যে। নিচে নেমে আমরা চারজন পুরুষ কেউ কারুর সঙ্গে কথা বলতে পারলাম না, কিন্তু কেউ কারু ঘরেও গেলাম না। বাকি রাতটা আমরা বৈঠকখানার সোফায় বসেই কাটিয়ে দিলাম আগামীকাল সকাল হওয়ার অপেক্ষায়। সকাল হলে স্যার অ্যাবেল ট্রেলনি নেমে এলেন লাইব্রেরি রুমে। আলো ঝলমলে ঘরে ওকে দেখে মনেই হল না যে বিগত তিন দিন ধরে উনি প্রায় মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়েছিলেন। সকালে উঠে স্নান সেরে কাঁচা জামা কাপড় পরে স্যার অ্যাবেল উপস্থিত হলেন মার্গারেটকে সঙ্গী করে। মার্গারেটকে দেখেও আজ অনেকটা নিশ্চিন্ত মনে হল। চেয়ারে বসে স্যার অ্যাবেল বললেন,
তোমাদের ব্রেকফাস্ট হয়েছে?
হ্যাঁ স্যার। আপনি ওই নিয়ে একদম ভাববেন না, আপনার মেয়ে আমাদের সুখ সুবিধের কোনো খামতি রাখেননি।
বেশ, তাহলে আমি কোন রকম ভনিতা ছাড়াই আসল কথায় আসি।
স্যার অ্যাবেলের গলার স্বর হঠাৎ গম্ভীর হয়ে গেল। উনি বেশ কিছুক্ষণ ধরে কিছু যেন চিন্তা করলেন, তারপর বললেন,
আমার বিশ্বাস ইউজিনের কাছ থেকে তোমরা ইতিমধ্যেই আমাদের ইজিপ্ট অভিযান সম্পর্কে শুনে নিয়েছ। কি ইউজিন, তুমি কি?
আমি যেটুকু সাক্ষী তার সবটাই বলেছি স্যার।
বেশ, তাহলে বাকিটা আমি বলি। আমি একটা এক্সপেরিমেন্ট করতে চলেছি, বলতে পারো এটাই হবে আমার 20 বছরের সাধনার চূড়ান্ত পরীক্ষা। আমার গবেষণার সাফল্য ব্যর্থতা এই পরীক্ষার মাধ্যমেই প্রমাণিত হবে। যদি সফল হই তাহলে এমন জিনিস জানতে পারব যা কয়েক হাজার বছর ধরে মানুষের দৃষ্টিসীমা এবং জ্ঞানের পরিধির আড়ালে রয়ে গেছে।
এতদূর বলে স্যার অ্যাবেল উঠে দাঁড়ালেন, তারপর ওর স্টাডি টেবিলের কাছে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেওয়ার ভঙ্গিতে আমাদের বাকি ঘটনার বর্ণনা করতে শুরু করলেন, আর আমরা বাধ্য ছাত্রের মতো মন্ত্রমুগ্ধ হয়ে ওর কথা শুনতে লাগলাম।
আমার এক্সপেরিমেন্টের উদ্দেশ্য হল আজ থেকে 5000 বছর আগের জাদুবিদ্যার সত্যি কোনো বাস্তব ভিত্তি আছে কিনা তা পরীক্ষা করে দেখা, আর সেটা হলে
জাদুবিদ্যার বাস্তব ভিত্তি মানে তো সোনার পাথর বাটি মিস্টার ট্রেলনি।
স্যার অ্যাবেলের কথা মাঝপথেই থেমে গেল, কিন্তু সার্জেন্ট ডয়ের এই ব্যঙ্গাত্মক উক্তি উনি যেন গাই মাখলেন না, বদলে বললেন,
মিথ্যে বলবো না, প্রথমে আমারও তাই মনে হয়েছিল, কিন্তু আমার গবেষণা যত এগিয়েছে বুঝতে পেরেছি এক বিশাল জ্ঞান সমুদ্রের মাঝে আমি প্রায় হাবুডুবু খেতে খেতে সাঁতার কাটছি।
কিন্তু আপনার গবেষণাটা আসলে কি নিয়ে মিস্টার ট্রেলনি? কি এক্সপেরিমেন্ট করতে চলেছেন আপনি?
এক অতি প্রাকৃত শক্তিকে জাগিয়ে তুলতে চাই আমি, আর সেই কাজে তোমাদের সাহায্য লাগবে আমার। অবশ্য কারো যদি কোনো আপত্তি থাকে সে নিঃসংকোচে নিজেকে সরিয়ে নিতে পারে, তবে ইউজিন বোধহয় তা পারবে না। কি ইউজিন?
কথাটা বলে স্যার হাসলেন করবেকো, মনে হলো দুজনেই যেন কোনো ঠাট্টা উপভোগ করলেন।
যাগে, অবান্তর কথা ছেড়ে আসল কথায় ফিরি। আমি রানী টেরাকে আবার জাগিয়ে তোলার পরীক্ষা করতে চলেছি। ওর নিজেরও সেই ইচ্ছেই ছিল, বহু বছর পর আবার জীবন ফিরে পাওয়ার ইচ্ছে। সেই জন্য সব প্রস্তুতি নিজেই নিয়ে রেখেছিলেন তিনি।
বিস্ময়ে হতবাক হয়ে গেলাম আমরা, বিশেষ করে আমি। এমন একটা কথা স্যার অ্যাবেল বললেন যেটা শুনে যেন নিজের কানকে বিশ্বাস করতে ভরসা হল না।
কুইন টেরা আসলে ছিলেন অতি উচ্চ মানের এক জাদুকর। ওর সার্কোফেগাসে যে হায়ারোগ্লিফিক্স খোদাই করা আছে তাতে বহু বছরের চেষ্টায় ডিকোড করে আমি জানতে পেরেছি এই কথা। ওখানে টেরাকে অসাধারণ ক্ষমতার অধিকারিণী বলে উল্লেখ করা আছে। এমনকি এও লেখা আছে যে উনি নাকি দেবতাদের উপরেও হুকুম জারি করতে পারতেন। নিজের সময়ের চাইতে অনেক অনেক এগিয়ে ছিলেন টেরা। মিশরীয় সভ্যতা ও ধর্মের দুর্বলতাগুলোকে চিনতে পেরেছিলেন, তাই প্রস্তুতি নিয়েছিলেন নতুন একটা সমাজ সভ্যতায় আত্মপ্রকাশ করবার। কুইন টেরার সার্কোফেগাসের হায়ারোগ্লিফিক্সে বলা আছে, ওর জন্মের সময়ে উত্তরের আকাশে জলজল করছিল সপ্তর্ষিমণ্ডলের সাত সাতটা তারা। এছাড়াও একটা উল্কাপিণ্ড আছড়ে পড়েছিল সেই সময় কায়রোর বুকে। সবার ধারণা ওটা ছিল সপ্তর্ষির তরফ থেকে টেরার জন্মের উপহার। উল্কাটার কেন্দ্র ছিল এক নিখাদ রুবি।
ওটা কি এখন আপনার ঘরে স্যার? ওটা নেওয়ার জন্যই কি আপনার উপর হামলা হয়েছিল?
ওটা এখন আমার ঘরে, এটা ঠিক ম্যালকম, কিন্তু প্রথমেই ওটা নেওয়ার জন্য আমার উপর হামলা হয়নি। আমার উপর হামলা হয়েছিল রত্নটা আমার হাত থেকে বাঁচানোর জন্য।
মানে?
আমার কথাটা ধৈর্য ধরে শোনো, তাহলেই বুঝতে পারবে। যেটা বলছিলাম, ওই রুবি থেকেই সপ্তর্ষির রত্নটা তৈরি করা হয়। ক্রমে ওই রত্নই হয়ে ওঠে টেরার সৌভাগ্যের প্রতীক। ওর সমস্ত চিন্তা চেতনা ছিল রত্নটাকে ঘিরে। সাত ছিল টেরার সৌভাগ্যের সংখ্যা। জন্মের সময় আকাশে সাতটি তারার উপস্থিতি, সাতটি তারার অদ্ভুত রত্ন, এছাড়াও সমাধিতে পাওয়া বিবরণে বলছে বছরের সপ্তম মাসে জন্ম হয়েছিল টেরার। ওই মাসে নীল নদে প্লাবন দেখা দেয়। প্রতি মাসে একজন করে দেব দেবী প্রাধান্য পায়। এই মাসটা ছিল হ্যাথরের, সৌন্দর্য আনন্দ আর পুনরুত্থানের দেবী, যার রূপের সংখ্যা সাত। এদিকে ওদের সপ্তম মাসটা আমাদের ক্যালেন্ডারে শুরু হয় 28শে অক্টোবর আর শেষ হয় 27শে নভেম্বর। জ্যোতির্বিজ্ঞানের অঙ্ককোষে আমি দেখেছি এই মাসের সপ্তম দিনে সপ্তর্ষিমণ্ডল উদিত হয় আকাশে। অদ্ভুত এক উপায়ে সাত সংখ্যাটা টেরার জীবনে গুরুত্ব পেয়েছিল। এতগুলো জিনিসের একসাথে উপস্থিতি কি নেহাতি কাকতালীয়?
মনে হয় না। আর একটা জিনিস মনে রাখতে হবে আমাদের।
উঠে দাঁড়ালেন মিস্টার করবেক।
টেরা সেই যুগে সব ধরনের বিজ্ঞানেও পারদর্শী ছিলেন। ওর বাবাই সেটা নিশ্চিত করেছেন, কারণ উনি জানতেন তার মেয়েকে দেশের ধর্মীয় গোঁড়ামির সঙ্গে যুদ্ধ করতে হবে। প্রাচীন মিশরীয়রা বিজ্ঞানের অনেক শাখায় এগিয়ে গিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় সময়ের সঙ্গে সঙ্গে আমরা সেই সব অমূল্য জ্ঞান হারিয়ে ফেলেছি। বিভিন্ন পিরামিডে এবং মন্দিরে যে ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়েছে তা নিয়ে ভালো করে চর্চা করলে ধরে নিতেই হয় যে প্রাচীন ওই মানুষগুলি এমন অনেক শক্তির ব্যবহার জানতেন যা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের উদ্ভট বলে মনে হতেই পারে।
এছাড়াও টেরা যে একজন উচ্চবর্গীয় জাদুকর সে প্রমাণ আমরা পাই তার সমাধিতে তার বাহনের মামিকে দেখে। সেই সময়ের জাদুকরেরা নিজেদের সঙ্গে একটি করে বাহন রাখতেন সব সময়। বাহন মানে পোষ্য আর কি। তারা মারা গেলে তাদেরও মামি করে রাখা হতো একইভাবে।
টেরার বাহন মানে ওই বিড়ালটা?
হ্যাঁ ঠিক তাই, ওই বেড়ালি ছিল রানীর প্রিয় পোষ্য, তাই ওকে মামি করে রেখে দেওয়া হয়েছিল সার্কোফেগাসের ভেতর, আর ওই বেড়ালি আমার কবজিতে আঁচড় বসিয়েছিল।
এই শেষ কথাটা শুনে আমরা সকলে থ হয়ে গেলাম। একটা 5000 বছরের পুরনো মৃত বিড়াল স্যার অ্যাবেলকে কিভাবে আঁচড়াতে পারে? না, এটা কোনোভাবেই সম্ভব নয়। উনি নিশ্চয়ই কিছু হ্যালুসিনেট করেছেন। আমাদের মনের কথা স্যার অ্যাবেল বোধহয় পড়তে পারলেন, তাই তিনি বললেন,
তোমরা নিশ্চয়ই ভাবছ আমার মাথাটা গেছে, নয়তো আমি হ্যালুসিনেট করছি। তাহলে বলি, না, আমার মাথা একদম ঠিক আছে। টেরার বাহন ছিল সমাধির রহস্যের পাহারাদার। আমি যত রহস্য উন্মোচনের দিকে এগিয়েছি, ওর মধ্যে সেই রহস্যকে রক্ষা করার তাগিদ বেড়ে উঠেছে তত। ও ভেবেছে আমি একজন ট্রেসপাসার, হয়তো ভেবেছে সাধারণ মানুষের বোধের বাইরে যে শক্তি, তাকে নিয়ে আমি ছেলে খেলা করব বা ওর মনিবের ক্ষতি করে ফেলব। জানি তোমরা বিশ্বাস করবে না, কিন্তু ওকে জেগে উঠতে দেখেছি আমি। উইনচেস্টার,
ডাক্তার কিছু একটা ভাবছিলেন, হঠাৎ নিজের নামটা শুনে একটু চমকেই উঠলেন, তড়ি ঘড়ি বলে উঠলেন,
হ্যাঁ হ্যাঁ মিস্টার ট্রেলনি, বলুন।
তুমি যা ভেবেছিলে কিংবা এখন যা ভাবছিলে তা ভুল।
মানে?
মানে মিস্টার সিলভিও ট্রেলনির কোনো দোষ নেই।
এত গুরুগম্ভীর পরিস্থিতিতেও স্যার অ্যাবেলের এই রসিকতায় সকলে অল্পবিস্তর হেসে উঠল, হাসলেন ডাক্তারও। কিন্তু তারপরেও তিনি বললেন,
মানলাম স্যার মিস মার্গারেটের পোষ্যের কোনো দোষ নেই, কিন্তু ওই মামি বিড়ালকে দেখে সিলভিওর ওই রকম আচরণের মানে?
এটা তো নেহাতি অ্যানিমাল ইনস্টিংক্ট উইনচেস্টার।
আর ওই পায়ে 7টা নখ?
সেটা তো কাকতালীয় আর নেহাতি সাধারণ ফিজিক্যাল ডিফর্মিটি, পলিডাকটাইলি যাকে বলে।
কিন্তু আপনার কিংবা নার্স কেনেডির অজ্ঞান হয়ে যাওয়ার কারণ কি মিস্টার ট্রেলনি? এমনকি মিস্টার রসও আংশিকভাবে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন, রেসপিরেটর না পড়া থাকলে উনিও হয়তো অজ্ঞানী হয়ে যেতেন।
এতক্ষণের মৌনতা ভেঙে কথা বললেন সার্জেন্ট ড। স্যার অ্যাবেল বললেন,
এটার কারণ হল ভেষজ শাস্ত্র। তোমরা নিশ্চয়ই আমার ঘরে ঝাঁঝালো একটা গন্ধ পেয়েছ, সেটা ওই ভেষজেরই গন্ধ। ভেষজ উদ্ভিদ সম্পর্কে প্রাচীন মিশরীয়দের জ্ঞান ছিল সীমাহীন, সেই জ্ঞানেরই প্রয়োগ এখানে অর্থাৎ মামি কিংবা সার্কোফেগাস তৈরির সময় করা হয়েছে বলে আমার বিশ্বাস।
মানে ক্লোরোফর্ম জাতীয় কিছু?
আমার ধারণা তাই।
কিন্তু তাই যদি হবে স্যার, তাহলে আপনি বছরের পর বছর ধরে আপনার ঘরে বসে যখন গবেষণা চালাচ্ছিলেন তখন কিছু হলো না কেন? কেন মাত্র 3 দিন আগে আপনি অজ্ঞান হলেন, আর বাকিরা কেন তাহলে অজ্ঞান হয়েছিলেন?
এক্ষেত্রে আমি সার্জেন্টের সঙ্গে একমত স্যার, কোনো ড্রাগ হলে সব সময় একই প্রভাব কাজ করত, ব্যতিক্রম পাওয়া যেত না। আমার মনে হয় এক্ষেত্রে সচেতন কিছু একটা কাজ করেছে। কোনো ওষুধ যদি প্রয়োগ করা হয়েও থাকে তাহলে সেটা করা হয়েছে সময় সুযোগ বুঝে।
ঠিকই ধরেছ, একটা সচেতন শক্তি কাজ করেছে এখানে, সম্মোহনের শক্তি।
কিন্তু কে সম্মোহন করল?
রানী টেরার মামি। মার্গারেট?
হ্যাঁ বাবা।
এতক্ষণ ধরে চলা আলোচনার মাঝে মার্গারেট একটাও শব্দ উচ্চারণ করেনি, এই প্রথম করল। ব্যাপারটা আমার কাছে একটু অদ্ভুতই লাগল, কিন্তু এতক্ষণের আলোচনায় আমি এতটাই বুঁদ হয়েছিলাম যে আমি ওর দিকে তেমন খেয়াল করতেও পারিনি। এখন খেয়াল করে দেখাতে মার্গারেটকে কেমন যেন অন্যমনস্ক মনে হল। মনে হল ওর শরীর এই ঘরে উপস্থিত থাকলেও ওর মন যেন অন্য কোথাও রয়েছে। স্যার অ্যাবেলকে বললেন,
যাও তো মা, ওই রুবিটা নিয়ে এসো আমার ঘর থেকে।
কথাটা বলে স্যার অ্যাবেল নিজের হাত থেকে ওই ব্রেসলেটটা খুলে দিলেন। বুঝলাম ওটাই হল আলমারির চাবি যাতে রুবিটা রাখা আছে। মার্গারেট চাবি নিয়ে ঘর থেকে বেরোতে গেলে আমি বললাম, মার্গারেট চলো আমিও যাচ্ছি, স্যার আমি যেতে পারি?
নির্দ্বিধায়।
ঘরের বাইরে বেরিয়ে এসেই মার্গারেটকে জিজ্ঞেস করলাম, তোমার কি হয়েছে মার্গারেট? এত চুপ করে আছো কেন?
আসলে আমার কিছু বলার নেই।
মানে?
মানে এই সমস্ত ঘটনাই আমি কাল রাতে বাবার কাছে শুনে নিয়েছি, তাই।
আচ্ছা, কিন্তু তোমায় দেখে একটু দুর্বল লাগছে আমার। তোমার শরীর ঠিক আছে তো মার্গারেট?
আমার শরীরে আর কিছুই হবে না ম্যালকম, আমি একদম ঠিক আছি।
কিন্তু
চলো রুবিটা নিয়ে আসি।
কথাটা বলে মার্গারেট আমাকে ছাড়িয়েই এগিয়ে এলো। মিস্টার ট্রেলনির ঘরে ঢুকে আমরা সোজা এগিয়ে গেলাম সেই বন্ধ আলমারির দিকে। তারপর স্যারের ব্রেসলেটে লাগানো চাবিটা দিয়ে আলমারিটা খুলে মার্গারেট সেখান থেকে বের করে আনল ধাতুর তৈরি সোনালি রঙের একটা ছোট বাক্স। বাক্সটা হাতে কিছুক্ষণ ধরে থেকে মার্গারেট হঠাৎ বলে উঠল,
আচ্ছা ম্যালকম, কাল যদি তুমি হঠাৎ বুঝতে পারো আমি অন্য কেউ হয়ে গেছি, পারবে আমাকে আগের মতো ভালোবাসতে?
সত্যি করে বলো তো মার্গারেট, কি হয়েছে তোমার? এরকম অসংলগ্ন কথা বলছো কেন?
না, কিছু হয়নি, এমনি। চলো।
এবারেও কথাটা বলে মার্গারেট এগিয়ে গেল। কিছুক্ষণ হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে থেকে আমিও বেরিয়ে গেলাম ঘর থেকে। আবার লাইব্রেরি রুমে ঢুকে দেখি মার্গারেট ততক্ষণে পৌঁছে গেছে ওখানে। স্যার অ্যাবেলের পড়ার টেবিলের ওপর রুবির বাক্সটা রাখা, সকলে আমার জন্যই অপেক্ষা করছিলেন। আমি গেলে স্যার অ্যাবেল বললেন,
তাহলে এবার আসল জিনিসটা দেখাই তোমাদের।
মিস্টার ট্রেলনি বাক্সটা খুললেন, দেখলাম বাক্সের ভেতরে সাদা মখমলের ওপর রাখা রয়েছে সেই অমূল্য রুপি। তার আকার বিরাট এবং আকৃতি অনেকটা ডানা মুড়ে বসে থাকা গুবরে পোকার মতো। দেখলাম রক্ত লাল পাথরটার ভেতর জল জল করছে তারার মতো সাতটা বিন্দু, প্রতিটারই সাতটা করে বাহু। ভালো করে তাকাতেই তারাগুলোর অ্যালাইনমেন্টের সঙ্গে সপ্তর্ষি মণ্ডলের বিস্ময়কর মিল দেখতে পেলাম। স্যার অ্যাবেল একটা ম্যাগনিফাইং গ্লাস বের করে দিলেন আর আমরা সবাই মিলে খুঁটিয়ে খুঁটিয়ে পাথরটাকে পরীক্ষা করে দেখতে লাগলাম। ফলে তার ভেতরে নিখুঁতভাবে খোদাই করা চিত্রলিপিগুলো চোখে পড়ল। এবার স্যার অ্যাবেল বললেন,
দেখছ তোমরা, দুটো হেকাও রয়েছে রুবিটার গায়ে, উপরে আর নিচে। হেকাও মানে জানো কেউ?
কথাটা বলে স্যার অ্যাবেল আমাদের মুখের দিকে তাকালেন। আমরা, অর্থাৎ আমি, ডাক্তার আর সার্জেন্ট তিনজনই চুপ করে আছি দেখে মিস্টার কর্বেক তখন বললেন,
স্যার, এটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়, আপনি বলে দিন।
ঠিক, হেকাও মানে হল এক ধরনের মন্ত্র। এই দেখো, উপরেরটা হল মার, যার অর্থ হল নিখাদ ভালোবাসা। এটা হচ্ছে স্বর্গের দেবতাদের নিয়ন্ত্রণের হেকাও। কিন্তু দ্বিতীয় সংকেতটা একটু জটিল, তবে সহজ করে বলতে গেলে ওটাকে ধৈর্য বলা যেতে পারে। ওটা হচ্ছে পরলোকের দেবতাদের নিয়ন্ত্রণের মন্ত্র। এই রুবি হচ্ছে টেরার পুনরুত্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সেই জন্যই এটা ওর হাতের তালুর নিচেই রাখা ছিল। শুরু থেকেই আমি জিনিসটার গুরুত্ব আঁচ করতে পারি, তাই ওটাকে আমার সবচেয়ে নিরাপদ আলমারির মধ্যে রেখে দিয়েছিলাম, যাতে চোর ডাকাত তো দূরের কথা, টেরার ছায়া শরীরও ওটার নাগাল না পায়।
ছায়া শরীর মানে?
প্রাচীন মিশরীয়দের মতে প্রতিটি মানুষের মধ্যেই কয়েকটি করে উপাদান থাকে। প্রথমটি হলো কা বা সত্তা। এই কা গোটা ব্রহ্মাণ্ডে স্বাধীনভাবে বিচরণ করতে পারে। আর দ্বিতীয় উপাদান হচ্ছে বা, মানে আত্মা, যা কিনা কায়ের ভেতরেই বাস করে। আরো বিভিন্ন রকম উপাদান আছে, সেগুলো এই মুহূর্তে জানা অপ্রয়োজনীয়। কিন্তু ওরা মনে প্রাণে বিশ্বাস করত যে রক্ত মাংসের দেহ ছাড়াও মানুষের অস্তিত্ব থাকতে পারে, আর সেটাই হলো ছায়া শরীর। অস্তিত্বের এই পরিবর্তন পরিচালিত হতো ইচ্ছে শক্তির মাধ্যমে, আর তা করতে পারত গুটি কয়েক মানুষই।
অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলার পর স্যার অ্যাবেল এবার চেয়ারে বসলেন।
May I have a glass of water, please?
Margaret এর কাছে জল চাইলেন। জল খেয়ে কিছুক্ষণ চুপচাপ বসে থেকে কোনো গভীর চিন্তা করে তিনি বললেন,
এই সব বিভিন্ন বিষয় বিশ্লেষণ করেই আমি এই সিদ্ধান্তে পৌঁছই যে রানী টেরা সম্ভবত নিজেই নিজের পুনরুত্থান ঘটাতে চেয়েছিলেন। কখন, কোথায়, কিভাবে সেটা ঘটাবেন তাও সম্ভবত ঠিক করে ফেলেছিলেন।
কিন্তু আমার কাছে একটা ব্যাপার এখনো পরিষ্কার নয় স্যার। আপনার উপর টেরার বাহন হামলা করল কেন? তা কি শুধুই তার মনিবের রহস্যকে রক্ষা করার তাড়নায়?
না, মূল কারণ হল আলমারি থেকে ওই রুবিটা বের করা। ছায়া শরীর নিয়ে টেরা খুব সহজেই দেখে আসতে পারতেন আলমারির ভিতরে কি রয়েছে, কিন্তু রুবিটা বা আলমারির দরজাটা তো আর ছায়া দিয়ে তৈরি নয়, তারা তো জড় বস্তু, কাজেই সেটা সমস্যা তৈরি করল। নিজের ছায়া শরীর থাকলেও ওই বিশেষ দরজা না খুলে রুবিটা বের করা সম্ভব ছিল না রানীর পক্ষে। এদিকে ওর জেগে ওঠার সময় ঘনিয়ে এসেছে, আর জেগে ওঠার জন্য রুবিটার প্রয়োজন, তাই টেরা মরিয়া হয়ে ওঠেন। আমাকে অজ্ঞান করে কাজে লাগান তার বাহনকে, আমার কাছ থেকে চাবি ছিনিয়ে নিয়ে আলমারি খুলতে পারলেই ওর উদ্দেশ্য সাধন হতো। কিন্তু এমন যে ঘটতে পারে সে ব্যাপারে বহু আগে থেকেই সতর্ক ছিলাম আমি, তাই হাতে একটা ভারী ব্রেসলেট পরে তার সঙ্গে জুড়ে নিয়েছিলাম চাবিটা, যাতে কিছুতেই আমার কাছ থেকে ওটাকে আলাদা না করা যায়। আমাকে অজ্ঞান করেও যাতে চাবিটা নিতে না পারেন তাই লিখে রেখেছিলাম চিঠিটা। সারাক্ষণ আমায় কড়া পাহারায় রাখার নির্দেশ দিয়ে রেখেছিলাম। ওকে ঠেকিয়ে রাখার কোনো দূরভিসন্ধি আমার ছিল না। আমি নিজেও চাই উনি জেগে উঠুন, কিন্তু তা যেন ঘটে আমার চোখের সামনে। প্রদীপগুলো পাওয়া পর্যন্ত তাই অপেক্ষা করতে চেয়েছিলাম আমি।
এতক্ষণ ধরে যেন এক বিরাট মহাকাব্য রচিত হল ট্রেলনি ম্যানশনের লাইব্রেরি রুমে। কথকতার ঢঙে সেই মহাকাব্য যেন গেয়ে শোনালেন আমাদের স্যার অ্যাবেল ট্রেলনি। আর সেই কথকতার এমনই এক নেশা ছড়িয়ে পড়ল ঘরের মধ্যে যে আমরা কেউই বেশ কিছুক্ষণ কোনো কথা বলার অবস্থায় রইলাম না। একসময় স্যার অ্যাবেলই আবার কথা বললেন,
এবার বলো মার্গারেট, তুমি তোমার সিদ্ধান্ত জানাও, তুমি কি চাও আমি এই পরীক্ষাটা চালাই?
আমি তো আমার সিদ্ধান্ত গতকাল রাত্রেই জানিয়ে দিয়েছি বাবা।
তবু মা, আবার ভালো করে ভেবে দেখো, আমি ইজিপ্টে অভিযানে যাবার আগে তোমার মায়ের কাছে অনুমতি চেয়েছিলাম, তখন তুমি ওর গর্ভে। আমি বলেছিলাম ওর আপত্তি থাকলে আমি যাব না, কিন্তু উনি আমায় অনুমতি দেন। আজ আমি না গেলে হয়তো উনি বেঁচে থাকতেন, তবে সেই নিয়ে আর ভাবি না, যা গেছে তা গেছে। কিন্তু আমি আবার তোমাকেও হারাতে পারবো না।
হারানোর কথা উঠছে কেন বাবা? আমি তো আর মারা যাচ্ছি না।
ও কথা বলো না মা, নতুন করে কেউ হয়ে ওঠাও এক প্রকার মারা যাওয়াই। হ্যাঁ, এ কথা ঠিক, আমি জীবনের প্রায় 20 বছর এই গবেষণায় ব্যয় করেছি, কিন্তু তুমি যদি একবারের জন্য তোমার আপত্তি জানাও আমি এই গবেষণাকে জলাঞ্জলি দিতে দ্বিধা করব না।
বলা বাহুল্য, এতক্ষণ ধরে চলা বাবা মেয়ের এই আবেগপূর্ণ কথাবার্তার কিছুই আমরা অর্থাৎ বাকিরা কেউই বুঝতে পারছিলাম না, অন্তত আমি তো বুঝছিলামই না। তাই আর থাকতে না পেরে জিজ্ঞেস করেই ফেললাম, আপনাদের কথা আমি কিছুই বুঝতে পারছি না স্যার, কি হয়েছে একটু পরিষ্কার করে বলবেন প্লিজ।
আমি বলছি, আমি জানি কুইন টেরার জেগে ওঠার জন্য একটা আধার চাই, আর জন্ম থেকে মিস মার্গারেটই সেই আধার। আমাকে ওর জন্মের পর প্রথমবার ওকে দেখে স্যার আমায় যে টেলিগ্রামটা করেছিলেন মনে আছে? আপনি তো দেখেছেন, আমি যখন এ বাড়িতে প্রথম এলাম, মিস মার্গারেটকে দেখা মাত্র টেরা পড়ে ডেকেছিলাম। মনে করুন মিস্টার রস, আপনি তো শুনেছেন।
আমি কি বলবো বুঝতে পারলাম না। এই কারণেই তাহলে একটু আগে মার্গারেট আমায় ওই রকম অদ্ভুত প্রশ্ন করেছিল, জানতে চেয়েছিল ও অন্য কেউ হয়ে গেলে ওকে আগের মতোই ভালোবাসবো কিনা। হা ঈশ্বর, মার্গারেটের পরিণতি কল্পনা করে আমি শিউরে উঠলাম। কিন্তু মার্গারেটকে শেষ পর্যন্ত নিরস্ত করা গেল না। ও যে ধরেই বসে রইল যে এই পরীক্ষাতে অংশগ্রহণ করবেই। শুধু তাই নয়, অদ্ভুত এক ঘোর লাগা স্বরে মার্গারেট এমন কিছু কথা বলল যাতে মনে হল ও যেন এই পৃথিবীরই কেউ নয়।
আমি টেরার মনের কথা পড়তে পারছি বাবা। ওর জেগে ওঠার সময় এগিয়ে এসেছে। এখন যদি এতে বাধা পড়ে তাহলে যে ওকে চিরকালের জন্য পরলোকে চলে যেতে হবে, আর কখনো এই পৃথিবীতেও ফিরে আসতে পারবে না। আর আসবেই বা কেন, ওখানে তো চির সুখের রাজত্ব। সেসব ফেলে কোনো আত্মা কেনই বা এই নশ্বর পৃথিবীতে ফিরে আসতে চাইবে বলো? কিন্তু ও তো ওখানে গিয়ে চিরতরে আটকা পড়তে চায়নি, ও তো এই পৃথিবীতেই থাকতে চেয়েছে। গোটা মিশরের রানী ছিল টেরা, অভাব কি জিনিস জানত না। তার ওপর ছিল দেবতাদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা। এসব ছেড়ে পরজগতে কেনই বা যেতে চাইবে কেউ? ওর তো স্বপ্ন ছিল এখানেই বড় কিছু করার। নিজের সময় হয়তো সম্ভব ছিল না, আর তাই সে মৃত্যুর পরেও ফিরে আসতে চেয়েছিল। আমি ওকে দেখতে পাচ্ছি বাবা। উনি সঙ্গ হয়ে বসে আছে, কারণ আশেপাশের সকলের থেকে ও আলাদা। ও স্বপ্ন দেখছে, এমন এক জায়গায় নিজেকে প্রকাশ করবার যেখানে নির্দ্বিধায় নিজের সুপ্ত বাসনাকে বাস্তবে রূপ দেওয়া যায়। ওটাই তোর জীবনের একমাত্র উদ্দেশ্য বাবা, একমাত্র উদ্দেশ্য।
এত দূর এক টানা বলে থামল মার্গারেট, আর এদিকে আমরা সকলে থম মেরে বসে রইলাম। এসব কি বলছে ও? শুধুমাত্র অনুমান করছে রানী টেরার মনোবাসনা, নাকি সত্যিই কোনো দিব্য দৃষ্টি খুলে গেছে ওর? বুঝতে পারলাম না কিছু, শুধু বিস্মিত চোখে তাকিয়ে রইলাম ওর দিকে। মার্গারেটের কথা শেষ হতেই ওর হাত চেপে ধরলেন স্যার অ্যাবেল। কিছুক্ষণ মেয়ের দিকে স্নেহের দৃষ্টিতে তাকিয়ে থাকার পর আমাদের দিকে ফিরে উনি বললেন,
আকাশের নক্ষত্র প্রতিনিয়ত স্থান পরিবর্তন করছে, এটা সকলে জানো তো? এই সত্য সপ্তর্ষিমণ্ডলের ক্ষেত্রেও প্রযোজ্য, যদিও সেই পরিবর্তন খুবই সামান্য। হাজার বছরে হয়তো এক চুল এদিক ওদিক হচ্ছে, কিন্তু হচ্ছে যে সেটা সত্যি। রুবিটার গায়ে সপ্তর্ষিমণ্ডলের যে অ্যালাইনমেন্ট তোমরা দেখলে, জ্যোতির্বিদ্যার সাহায্য নিয়ে আমি দেখেছি এখনকার অবস্থানের সঙ্গে ওটা মিলে যায়। তার মানে কি দাঁড়ালো?
স্যার অ্যাবেল হঠাৎ থেমে গেলেন, হয়তো ভাবছিলেন আমাদের মধ্যে কেউ জবাবটা দেবে। কিন্তু আমরাই ওর মুখের দিকে তাকিয়ে রইলাম উত্তরের অপেক্ষায়। তাই তিনিই আবার বললেন,
তার মানে দাঁড়ালো, এখনই হচ্ছে সেই উপযুক্ত সময়।
আমরা পরীক্ষাটা কবে করব বাবা?
দু একদিনের মধ্যেই, তাই আগামীকালই আমাদের রওনা হতে হবে।
রওনা হতে হবে মানে কোথায় যেতে হবে স্যার?
অবাক বিস্ময়ে বলে উঠলেন ইউজিন করবেক। অবশ্য অবাক আমরা প্রত্যেকেই হয়েছিলাম, প্রশ্নটা করিনি কেবল। স্যার অ্যাবেল উত্তর দিলেন,
এই পরীক্ষার জন্য আমাদের একটা নির্জন জায়গা প্রয়োজন। আপাত দৃষ্টিতে যে জায়গা সমাজ সংসার থেকে বিচ্ছিন্ন, কাইলিয়ানে উত্তরাধিকার সূত্রে পাওয়া আমার এক বাড়ি আছে, জনমানবহীন সামুদ্রিক পরিবেশ। তোমাদের কাউকে বলিনি, কিন্তু বেশ কিছুদিন আগে থেকেই ওই বাড়ি আমি এই পরীক্ষার জন্য সাজিয়ে রেখেছি। আমাদের সেখানে যেতে হবে।
কিন্তু আমাদের মধ্যে সেখানে যেতে রাজি হলেন না একজন, সার্জেন্ট ড। স্যার অ্যাবেল সুস্থ হয়ে উঠেছেন এবং হামলার কারণও নিজের মুখে ব্যাখ্যা করেছেন, সুতরাং এই কেসে তদন্ত করার মতো অবশিষ্ট কিছু নেই। এই কারণ দেখিয়ে উনি এই পরীক্ষা থেকে অব্যাহতি চাইলেন। কিন্তু আমরা সকলেই বুঝতে পারলাম, স্যার অ্যাবেলের গবেষণা কিংবা এই পরীক্ষা দুটোর কোনোটার উপরেই উনি বিশ্বাস রাখতে পারছেন না, তাই এই স্বেচ্ছা অপসারণ। তবে অবিশ্বাস তো আমার মধ্যেও ক্রিয়াশীল, কিন্তু আমার পক্ষে এই স্বেচ্ছা অপসারণের কথা দুঃস্বপ্নেও ভাবা সম্ভব নয়। বলাই বাহুল্য, তা মার্গারেটের জন্যই সম্ভব নয়। পরদিন কাক ডাকা ভোরে আমি আর মার্গারেট বেরিয়ে পড়লাম কিলিয়ানের উদ্দেশ্যে। তার আগের দিন রাত জেগে সমস্ত প্যাকিং করা হয়েছিল। প্যাকিং বলতে প্রয়োজনীয় সমস্ত আর্টিফ্যাক্ট এক এক করে বাক্সবন্দি করা, টেরার রুবিটাকে সাবধানে গোছানো এবং তিন চার দিন চালানোর জন্য কিছু জামা কাপড় এবং নিত্য প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নেওয়া। কিন্তু সমস্যা দেখা দিল টেরার সার্কোফেগাস নিয়ে। অত বড় কফিনটাকে তো আর ট্রেনে তোলা যাবে না, তাই ঠিক হলো আমি আর মার্গারেট টেরাকে নিয়ে আলাদা যাব একটা মালবাহী গাড়িতে। আর সেই জন্যই ভোর ভোর রওনা হয়ে গেলাম। গাড়িতে যেতে যেতে মার্গারেটকে দেখে আমি কোনোভাবেই ওকে 5000 বছরের প্রাচীন কোনো সম্রাজ্ঞীর পুনর্জন্মের আধার বলে মনে করতে পারলাম না। না, ও আমার চেনা মার্গারেটই। এই আমার ব্যক্তিত্বময়ী মায়াবী প্রেয়সী মার্গারেট। যা হচ্ছে সব ভুল, স্যার অ্যাবেলের গবেষণা ভুল এবং ওর পরীক্ষাও অচিরেই ভুল বলে প্রমাণিত হবে। কিলিয়ান পৌঁছতে পৌঁছতে আমাদের সন্ধে গড়িয়ে গেল। গিয়ে দেখি স্যার অ্যাবেল, মিস্টার করবেক আর ডক্টর উইনচেস্টার ততক্ষণে পৌঁছে গেছেন, কারণ তারা ট্রেনে করে এসেছেন। ঘণ্টাখানেক পরে আমরা সবাই যখন বাড়ির বৈঠকখানায় একজোট হলাম পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করার জন্য, স্যার অ্যাবেল বললেন,
আমি আবারও বলছি, কাজটা থেকে কেউ যদি পিছিয়ে যেতে চাও তাহলে স্বচ্ছন্দে পিছিয়ে যেতে পারো, মনের মধ্যে কোনো রকম লজ্জা বা দ্বিধা রেখো না।
আবার কেন এই কথা বলছেন স্যার? আমরা তো সকলেই আপনার সঙ্গে আছি, বললামই।
আবার এই কথা বলছি তার কারণ, এই কাজের মধ্যে মৃত্যুর ঝুঁকি রয়েছে, সেই নিয়ে মনে কোনো সন্দেহ রেখো না।
কথাটা শুনে খুব স্বাভাবিকভাবেই প্রথমে থমকে গেলাম সকলে, কিন্তু পর মুহূর্তে সব দ্বিধা দ্বন্দ্ব ঝেড়ে ফেলে দিয়ে ডক্টর উইনচেস্টার বলে উঠলেন,
না স্যার, এত দূর এগিয়ে এসে এখন পিছিয়ে যাওয়ার কোনো অর্থই হয় না, যা হবে দেখা যাবে।
ডাক্তারের কথায় আমরা সকলেই যেন আবার নতুন করে উদ্যম ফিরে পেলাম। স্যার অ্যাবেল তখন বললেন,
বেশ চলো তাহলে পরীক্ষার জায়গাটা তোমাদের দেখিয়ে রাখি, হাতে আর বেশি সময় নেই, আগামীকালই সেই দিন।
মিস্টার ট্রেলনির পিছু পিছু ঘর থেকে বেরিয়ে তাকে অনুসরণ করতে করতে একসময় এসে দাঁড়ালাম আর একটা বড় ঘরের সামনে। মিস্টার ট্রেলনি দরজা খুললে দেখলাম প্রায় 20 ফুট/20 ফুট সাইজের বিশাল ফাঁকা একটি ঘর। ভাবলাম এখানেই বুঝি হবে পরীক্ষা, কিন্তু না। তারপরেও স্যার আমাদের তার পিছু নিতে বললেন, কোনো প্রশ্ন করলাম না, এগিয়ে গেলাম ওকে ফলো করে। আর একটু এগোতেই ঘরের দেওয়ালে আর একটা দরজা চোখে পড়ল, তবে তাকে দরজা না বলে ফোকর বলাই ভালো। দেওয়ালটা ওই জায়গায় কিছুটা ভাঙা, আর সেই ভাঙা অংশের পেছনেই রয়েছে একটা সিঁড়ি, পাথর কেটে বানানো, যা সোজা নেমে গেছে ভূগর্ভস্থ এক সুড়ঙ্গে।
মিস্টার ট্রেলনি, আমি বলছিলাম যে গুহা।
ডাক্তার, এখানে দাঁড়িয়ে প্রশ্ন করে সময় নষ্ট করতে যেও না, মনে রেখো সময় এখন আমাদের কাছে ওই সপ্তর্ষি রুবির মতোই মহার্ঘ। যাগ্গে এসো তোমরা, সাবধানে নামো।
আমরা সাবধানেই নামতে লাগলাম। সুড়ঙ্গটা অন্ধকার নয়, ভেতরে আলোর ব্যবস্থা আছে, কিন্তু আরো 40-50 ধাপ পেরোতেই আমরা নেমে এলাম প্রায় অন্ধকার এক গুহায়। বাড়ির তলায় গুহা! ব্যাপারটা অবশ্য কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে গেল আমার কাছে। এই বাড়িটা আসলে গ্রে স্টোনের তৈরি বিশাল এক দুর্গ, যা কিনা সমুদ্রের উপর একটা উঁচু ক্লিফে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। বাড়ির সামনে পাহাড় কেটে ঢোকার রাস্তা বানানো, সেখানে দাঁড়িয়ে সমুদ্রের গর্জন বলতে গেলে শোনাই যায় না। কিন্তু এই গুহার মধ্যে সমুদ্র গর্জনের শব্দ শুনে মনে হচ্ছে বুকে যেন কেউ দুর্মুষ পিটছে। ভয়ঙ্কর সেই আওয়াজ, তার মানে এই গুহাটা বাড়ির পেছন দিকে, আর আমরা এখন দাঁড়িয়ে আছি সমুদ্রের একদম পাশেই। এইসব হিসেব করতে করতে আমি ডুবে গিয়েছিলাম আমার ভাবনায়। ঘোর কাটল স্যার অ্যাবেলের গলা শুনে।
এই সেই জায়গা, এখানেই হবে আমাদের পরীক্ষা। জাদুকরের উপত্যকার সেই সমাধি কক্ষের সঙ্গে মিল আছে এই গুহার। এমন গুহাতেই দীর্ঘ 5,000 ধরে ঘুমিয়েছিলেন রানী টেরা। পরিবেশগত মিলের কারণেই আমি এই জায়গাটা নির্বাচন করেছি ওকে জাগিয়ে তোলার জন্য। জানি না পরীক্ষার ফল কি হবে। সফল হলে আধুনিক জ্ঞান বিজ্ঞানকে হয়তো পাল্টে দিতে পারবো আমরা।
আর যদি ব্যর্থ হই বাবা?
মার্গারেটের এহেন প্রশ্নে আমরা সকলেই সচকিত হয়ে তাকালাম ওর দিকে। ও কি ভয় পেল? কথা বলার সময় ওর গলা কি কেঁপে গেল? না হলে নিজের সিদ্ধান্তে অটল থাকা মার্গারেট এইরকম প্রশ্ন করল কেন হঠাৎ? আধো অন্ধকারের জন্য ওর মুখের অভিব্যক্তি স্পষ্ট দেখা যাচ্ছিল না যদিও, কিন্তু আমার মনে হল মার্গারেট যেন ঝোড়ো হাওয়ায় কাঁপতে থাকা বেতসলতার মতো দুলছে। তবে স্যার অ্যাবেল অবশ্য মার্গারেটের এই দ্বিধাকে খুব বেশি গুরুত্ব দিলেন বলে মনে হল না। তিনি বললেন,
যদি ব্যর্থ হই মা, সেই ব্যর্থতার কাহিনী এই গুহার ভিতরেই চাপা পড়ে যাবে। কে জানে, হয়তো আমাদেরই সঙ্গে।
গুহাটা দেখে শুনে আমরা আবার বাড়ির মধ্যে ফিরে এলাম। একসময় গ্র্যান্ডফাদার ক্লক জানান দিল রাত 10 বেজে গেছে। স্যার অ্যাবেল আমাদের নির্দেশ দিলেন রাতের খাওয়া সেরে নিতে। ডিনারের পর প্রতিটা মুহূর্ত কাটতে লাগলো এমন ভাবে মনে হলো যেন পেরিয়ে যাচ্ছে যুগের পর যুগ। ঠিক যেভাবে যুগের পর যুগ ধরে টেরা অপেক্ষা করে থেকেছেন একটা সঠিক সময়, একটা সঠিক মুহূর্ত, একটা সঠিক মুহূর্তে একটা সঠিক স্থানে পুনর্জাগরণ লাভ করার জন্য। ডিনারের পর শুতে এলাম আমি, কিন্তু ঘুম আর এলো না। অনেকক্ষণ ধরে বিছানায় এপাশ ওপাশ করে উদ্বেগ উত্তেজনায় ঘেমে নেই গোটা রাতটা কেটে গেল। একবার ভাবলাম মার্গারেটের ঘরে যাই, কিন্তু পরক্ষণেই নিজেকে সংযত করলাম। পরের দিন সকাল থেকেই শুরু হল পরীক্ষাগার সাজানোর কাজ। প্রয়োজনীয় সমস্ত আর্টিফ্যাক্ট এক জায়গায় এনে জড়ো করে স্যার অ্যাবেলের নির্দেশ মতো আমরা সাজাতে লাগলাম এক এক করে। সাজানো শেষ হলে আমি জিজ্ঞেস করলাম, আমাদের পরীক্ষাটা শুরু হবে ঠিক কখন?
টেরার পুরো জীবনটাই নিয়ন্ত্রিত হয়েছে 7 সংখ্যাটার মাধ্যমে, তাই সূর্যাস্তের পর 7 ঘন্টাই হচ্ছে পরীক্ষার সবচেয়ে সঠিক সময়। ইউজিন, তুমি দেখেছো আজ সানসেট কখন হচ্ছে?
হ্যাঁ দেখেছি, কর্নওয়েলে আজ রাত 8 সূর্য ডুবছে। সেক্ষেত্রে ঠিক রাত 3 পরীক্ষা শুরু করতে হবে আমাদের।
বেশ ভালো কথা, তাহলে এতে কারো কোনো আপত্তি নেই তো মার্গারেট?
না,
শুধু একটা শব্দ আর তাতেই স্পষ্ট হয়ে গেল মার্গারেট আবার তার দৃঢ় সংকল্পে ফিরে এসেছে। বড় অদ্ভুত ওর আচরণের এই পরিবর্তন। গতকাল রাতেই যে ওই রকম ভয়ার্ত স্বরে এই পরীক্ষা নিয়ে সংশয় প্রকাশ করে, সে এখন আবার এরকম ধীর স্থির হয়ে যায় কি করে? এত দৃঢ়তার সঙ্গে গোটা পরিস্থিতির মুখোমুখি দাঁড়ায় কি করে? এদিকে শেষ পরীক্ষার সময় নির্ধারিত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নিজেকে যেন ফাঁসির আসামি বলে মনে হল, যার কিনা শাস্তির সময় জানতে পেরে ছটফট করা ছাড়া আর কিচ্ছু করার থাকে না। কিন্তু এখন তো আর ফিরে যাওয়ার উপায় নেই, পরিস্থিতি এখন সত্যি ঈশ্বরের হাতে। কিন্তু সত্যি কি তাই? তিনি কি নাক গলাবেন এর মধ্যে, নাকি আমাদের ধ্বংস হয়ে যেতে দেবেন কোন অজানা শক্তির হাতে? ভয় করছে আমার, ভীষণ ভয় করছে, তবে নিজের জন্য না, আমার মাগরেটের জন্য।
আমাদের প্রস্তুতির আর কিছু বিশেষ বাকি নেই, শুধু প্রদীপ গুলো সাজানো বাকি। এসো, কাজটা সেরে ফেলা যাক।
ও নির্দেশে বের করে আনা হলো প্রদীপগুলো, ঝেড়ে মুছে তাতে তেল ভরে সলতে পরিয়ে রাখা হলো। সব কাজ শেষ হতে হতে দুপুর হয়ে গেল। স্যার আবার বললেন দুপুরের খাওয়া সেরে নিতে, কিন্তু আমার আর তখন খেতে ইচ্ছে করল না। আমি মাগরেটকে বললাম, মাগরেট, যদি আপত্তি না থাকে একটু বিচে যাবে আমার সঙ্গে? মাগরেট কিচ্ছু বলল না, শুধু হাসল আর আমার হাতটা ধরল।
চলো।
অনেকক্ষণ ধরে আমরা চুপচাপ বসে রইলাম জলের ধারে। আমার মনে হচ্ছিল সেই মুহূর্তে আমাদের দুজনের চারপাশের সময় যেন থেমে গেছে। আমি চাইছিলাম সময় যেন এইভাবে থেমেই থাকে আমাদের ঘিরে। একসময় মাগরেট হঠাৎ এমন একটা কথা বলে উঠল যার আগামাথা আমি কিছুই বুঝতে পারলাম না প্রথমে।
আচ্ছা মালকম, তোমার কখনো মনে হয়েছে তুমি যাকে বিশ্বাস করো, যাকে ভালোবাসো, সে আদৌ সত্যিকারের মানুষ কিনা?
মানে?
নিজেই ভেবে দেখো না, এমন কি হতে পারে না যে আমার জন্মের সময় মায়ের সঙ্গে আমিও মারা গিয়েছিলাম, কিন্তু টেরা আবার আমায় বাঁচিয়ে তুলে আমার মধ্যে তার আত্মার অংশকে প্রতিস্থাপন করেছিল? প্রাচীন মিশরীয়দের বিশ্বাস অনুযায়ী সেটা তো সম্ভব বলো? হয়তো সে জানত কোনো একদিন অ্যাবেল ট্রেলনি নামের কেউ তার মামিকে উদ্ধার করে আনবেন তার পুনর্জাগরণ ঘটানোর জন্য। তাই হয়তো সে আমার মধ্যে দিয়ে নিজের একজন অনুচর তৈরি করে রেখেছিল।
আমি চুপ করে গেলাম ওর কথা শুনে, কিন্তু আশ্চর্যজনকভাবে ওর এই আপাত অবান্তর কথাগুলোই আমি সেই মুহূর্তে দাঁড়িয়ে যুক্তি দিয়ে ভাবতে শুরু করলাম। আবার পরক্ষণেই যুক্তির বিরুদ্ধে বিদ্রোহ করে উঠল আমার মন। মাগরেট বলে সত্যি করে কেউ নেই? তা কি করে হয়? কয়েক হাজার বছর আগে মারা যাওয়া এক রানীর স্বার্থ সিদ্ধির জন্যই কেবল মাগরেটের জন্ম হয়েছে? আমি যাকে ভালোবেসেছি, যাকে ছুঁয়ে দেখেছি, সে তাহলে কি কেবলমাত্র একটা অলীক উপস্থিতি? একটা অসম্ভব কষ্ট দলা পাকিয়ে উঠল আমার গলার কাছে। সেটাকে গিলে নিয়ে আমি বললাম, মাগরেট, আমার কি মনে হয়েছে সে কথা বাদ দাও, তুমি আমায় বলো তোমার কি মনে হয়েছে। তোমার কি কখনো মনে হয়েছে তোমার প্রতি আমার যে ভালোবাসা তাতে কোনো ফাঁকি আছে? মাগরেট, আমি তোমাকে ভালোবেসেছি, তুমি মানুষটাকে। কে রানী টেরা, কি তার পুনর্জন্মের কাহিনী, আমি কিচ্ছু জানি না মাগরেট, আমি শুধু তোমাকে জানি। আর থাকতে না পেরে জড়িয়ে ধরলাম মাগরেটকে। কিছুক্ষণ পর অনুভব করলাম সে আমার মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দিচ্ছে। গোটা দুপুর বিকেল ওইভাবেই কেটে গেল, কেউ আমাদের কাছে এলো না, আমাদের বিরক্ত করল না। কে জানে, হয়তো বাকিরা বুঝতে পেরেছিলেন আমাদের মধ্যে কি ঝড় চলছে এই সময়। আমরা বাড়ি ফিরলাম সন্ধ্যেবেলা। বাড়ি ঢুকে কাউকে দেখতে না পেয়ে বুঝলাম তারা সেই গুহাতেই আছেন। আমরা চলে গেলাম সেখানে। ওখানে গিয়ে সকলকেই দেখতে পেলাম। আরো দেখলাম একটা অপেক্ষাকৃত নিচু টেবিলের ওপর টেরার মামিটা এনে রাখা হয়েছে। পশ্চিমে মাথা আর পূর্বে পা, এই ভঙ্গিতে। কিন্তু এই ভঙ্গিতেই কেন? বিশেষ কোনো কারণ আছে? প্রশ্ন করাতে মিস্টার কর্বেক জবাব দিলেন,
পশ্চিমে সূর্যাস্ত, পূর্বে সূর্যোদয়, এর মাঝের যে সময় অর্থাৎ রাত, সেই সময়তেই মৃতের আব বজ্রদয় তার দেহের ভিতর জেগে উঠবে।
আজ খেয়াল করলাম এই গুহায় একটা জানলাও আছে, গতকাল চোখে পড়েনি। আজ দেখলাম জানলাটা খোলা, অথচ সমুদ্রের গর্জন যেন গতকালের থেকে কম শোনা যাচ্ছে। মনে হচ্ছে কোনো সাইক্লোন আসার আগে সমুদ্র যেন বিশ্রাম নিচ্ছে। গুহার পরিবেশটা হঠাৎ কিরকম থমথমে মনে হল। গুমোট একটা ভাব যেন চেপে বসল বুকের ওপর। কিছুক্ষণ পর সেই থমথমে ভাবটা কাটল স্যার অ্যাবেলের কথা বলায়।
আজ কিন্তু সময় মতো ডিনার সেরে বেশ খানিকটা ঘুমিয়ে নিতে হবে, বিশ্রাম না নিলে পরীক্ষার ধকল সামলানো যাবে না। আবার ঠিক রাত আড়াইটের সময় সবাই আমরা এইখানে দেখা করব, কেমন?
কথাটা বলে উনি গুহা ছেড়ে বেরিয়ে গেলেন। তারপর আমরাও চলে গেলাম এক এক করে। ডিনার সেরে ঘড়িতে রাত দুটোর অ্যালার্ম দিয়ে শুয়ে পড়লাম। অ্যালার্ম বাজতেই ঘুম থেকে উঠে চোখ মুখ ধুয়ে পোশাক বদলে গিয়ে হাজির হলাম সেই গুহায়। সকলেই ছিলেন সেখানে, কেবল মার্গারেট এলো আমি যাওয়ার কিছুক্ষণ পর। ও এসে উপস্থিত হলে স্যার অ্যাবেল বললেন,
আর সময় নেই, এবার কাজ শুরু করতেই হবে। মার্গারেট, এসো মা, কাজে সাহায্য করো।
শুরু হল রানী টেরার পুনর্জাগরণের যজ্ঞ। প্রথমেই তার মামির আবরণ উন্মোচন করা হল ধীরে ধীরে। পরতের পর পরত লিনেনের আস্তরণ খোলা হচ্ছিল, আর আমি দেখছিলাম মার্গারেটের মুখ কঠিন থেকে কঠিন ও তর হয়ে উঠছে। বুঝতে পারছিলাম এতজন পুরুষ একসাথে একজন নারীর শরীরের আচ্ছাদন সরিয়ে ফেলছে, এই ভাবনাটাই মার্গারেটকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। যতই সে নারী 5000 বছর আগে মারা গিয়ে থাকুক না কেন, সে তো একজন নারী, সে একজন রানীও বটে। তার এই অবমাননা মার্গারেট হয়তো মেনে নিতে পারছিল না। মেয়ের মনের এই কথা পড়তে পেরেছিলেন স্যার অ্যাবেল। তাই টেরার দেহের ওপর থেকে লিনেনের শেষ পরতটা সরানোর পর যখন দেখা গেল যে মৃতদেহের গায়ে একটা সিল্কের আলখাল্লা জড়ানো, তখন উনি বললেন,
তুমি শুধু শুধুই দুশ্চিন্তা করছিলে মা, এই দেখো রানী রাজকীয় আলখাল্লা গায়ে দিয়ে শুয়ে আছেন।
মার্গারেট খুব অস্বস্তি নিয়ে রানীর দিকে তাকালো, কিন্তু তাকিয়েই সে বলে উঠল,
এ কি, এটা তো কোনো সাধারণ আলখাল্লা নয় বাবা, এটা তো বিয়ের পোশাক।
মার্গারেটের কথা শুনে স্যার অ্যাবেলও ঝুঁকে পড়ে দেখলেন এবং বললেন,
ঠিকই বলেছ, মৃতদেহের পোশাক না, এটা পরানো হয়নি, শুধু গায়ের উপর মেলে রাখা আছে।
এই পোশাক ছাড়াও টেরার দেহের উপর রাখা ছিল বহুমূল্য রত্ন খচিত একটা নেকলেস এবং একটি কামর বন্ধনী। স্যার অ্যাবেল এই দুটো জিনিস নিয়ে তুলে দিলেন মেয়ের হাতে। রানীর দেহ এবং মুখ আলাদাভাবে লিনেন দিয়ে জড়ানো ছিল। এবার শুরু হল মুখের আচ্ছাদন সরানোর কাজ। কিন্তু আচ্ছাদন সরলে যা দেখলাম আমরা, তাতে বিস্ময়ের সমস্ত সীমা পার হয়ে গেল। ইনি কে শুয়ে আছেন এখানে? এ তো হুবহু মার্গারেটেরই মুখ। পার্থক্যের মধ্যে রানীর মাথায় শুধু রাজমুকুট পরানো রয়েছে। তাহলে কি বিচে বসে মার্গারেট যা যা বলল তাই ঠিক? রানীর মুখ দেখে ঘরে উপস্থিত সকলে যেন স্থবির হয়ে গেল। অনেকক্ষণ কেউ কোনো কথা বলতে পারল না। হঠাৎ জানলা দিয়ে ভেসে আসতে শুরু করল বাতাসের সোঁ সোঁ শব্দ। শব্দ সমুদ্রের উত্তাল গর্জন। প্রকৃতি যেন কিছু বলতে চাইল আমাদের। অনেকক্ষণ পর মিস্টার কর্বেক কথা বললেন,
এবার তাহলে প্রদীপগুলো জ্বালানো হোক।
তবে প্রদীপ জ্বালানোর আগে মিস্টার কর্বেক টেরার কাটা হাতটা নিয়ে এসে যত্ন করে রেখে দিলেন রানীর বুকের উপর, আলগাভাবে জুড়ে দিলেন কবজির কাটা অংশের সঙ্গে। টেরার সার্কোফেগাসের সামনে একটা নিচু টেবিল পেতে তার উপর প্রথমে রাখা হল রুবিটা একদম মাঝখানে। তারপর তার সাত কোণে সাতটা প্রদীপ সাজিয়ে জ্বালিয়ে দিলেন স্যার অ্যাবেল ট্রেলনি। প্রদীপের আগুন জ্বলে উঠতেই রুবিটার ভেতর এমনভাবে প্রতিফলন তৈরি হল যেন সত্যি মনে হল ওই রত্নের মধ্যে জল জল করছে সপ্তর্ষিমণ্ডল। রুবির ভেতর খোদাই করা তারা এবং প্রদীপের সজ্জার অ্যালাইনমেন্ট ঠিক এইভাবেই মিলে গেল। তারপর সময় গড়িয়ে চলল মন্থর গতিতে, চারপাশের পৃথিবী যেন থেমে গেল। ঘরের সমস্ত আলো নেভানো ছিল, বন্ধ ছিল সমস্ত জানলা দরজা। তাই আবছা আলোয় দেখলাম ঘরে উপস্থিত বাকিরা কেউ এক বিন্দুও নড়ছে না। এদিকে প্রদীপগুলো জ্বলেই চলেছে অখণ্ড তাদের শিখা। অস্থির হয়ে উঠলাম মনে মনে, কিছু ঘটছে না কেন? হঠাৎ প্রদীপের আলো কমতে শুরু করল আর রুবির ভেতর থেকে বেরোতে শুরু করল সবজেটে রঙের অদ্ভুত এক আলো। কিরকম যেন ধোঁয়া ধোঁয়া, ক্রমশ ঘন হতে থাকলো সেই আলো, পাক খেতে লাগলো ঘরের মধ্যে। প্রতি মুহূর্তে ঘনত্ব বৃদ্ধি পেতে থাকলো তার, ছেয়ে ফেলতে লাগলো গোটা ঘরটাকে। মার্গারেটের কাছে ছুটে যেতে ইচ্ছে হলো আমার। একটা চেয়ারের পেছনে মূর্তির মতো দাঁড়িয়ে আছে ও, কিন্তু পা তুলতে পারলাম না। ওদিকে ডক্টর উইনচেস্টার হঠাৎই আছাড় খেয়ে মেঝেতে পড়ে গেলেন, তৎক্ষণাৎ জ্ঞান হারালেন তিনি। ভয়ার্ত দৃষ্টিতে তাকালাম তুই ইজিপ্টোলজিস্টের দিকে, পরিষ্কার বুঝতে পারলাম না, কিন্তু মনে হলো ওরাও যেন টলছেন। একটু পরে সত্যি ধোঁয়ার চেহারা নিয়ে গোটা ঘরটাকে ঢেকে ফেলল ওই সবুজ রঙের আলো। নিজের হাতটাও আর দেখতে পেলাম না ঠিক মতো। স্থবির হয়ে দাঁড়িয়ে থাকলাম আমি, কতক্ষণ ওভাবে ছিলাম জানি না, কিন্তু হঠাৎ খেয়াল করলাম হালকা হয়ে এসেছে এই অদ্ভুত ধোঁয়ার মতো আলো। প্রদীপগুলো নিভে গেছে, ঘরে তখন নিশ্চিদ্র অন্ধকার। বুকের ওপর যেন হাতির মতো চেপে বসেছে সেই শ্বাসরোধকারী অন্ধকার। নিজেকে কিছুক্ষণ সময় দিলাম ধাতস্থ হওয়ার জন্য, তারপর সর্বশক্তি দিয়ে চেঁচিয়ে বললাম,
আলোটা কি জ্বালিয়ে দেব? আমাদের কাজ কি হয়ে গেছে? কেউ আছেন? স্যার অ্যাবেল?
কেউ কোনো সাড়া দিলেন না, কোথাও থেকে কোনো শব্দও ভেসে এলো না। আমি আবার চেঁচিয়ে উঠলাম,
ডক্টর উইনচেস্টার, মিস্টার কর্বেক, আপনারা কি ঘরে আছেন? এখনো কি অন্ধকারের প্রয়োজন আছে? আলোটা কি জ্বালাবো?
আবারও সব চুপ। বাইরে থেকে কেবল সমুদ্রের রাক্ষসে গর্জন ভেসে আসছে আর তাতে গুহার ভেতরের এই অবর্ণনীয় নিস্তব্ধতা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করছে। আমি নিশ্চিত বুঝতে পারছিলাম কিছু ভুল হয়ে গেছে, একেবারে গভীর অপূরণীয় কোনো ভুল। কিন্তু মার্গারেট? আমার মার্গারেট কোথায়? না, আর কারো অনুমতির অপেক্ষা করলে চলবে না, আলো আমাকে জ্বালাতেই হবে। পা ঘষতে ঘষতে দেওয়াল হাতড়াতে হাতড়াতে আমি কোন রকমে ঘরের দরজার কাছে গেলাম। দেখলাম দরজায় খিল দেওয়াই আছে, অর্থাৎ ঘর থেকে কেউ বেরিয়ে যায়নি, সকলে ঘরেই আছে। তবে কি, চিন্তাটা মাথায় আসতেই আমার শরীর অবশ হয়ে এলো। দরজা খুলেই আমি ঝড়ের বেগে ছুটলাম কিচেনে। আগেই দেখেছিলাম ওখানে বাক্সের মধ্যে দেশলাই আর মোমবাতি আছে,
কোথায় গেল টিনের বাক্সটা? এখানেই তো ছিল। ও, দরকারের সময় কিছুই পাওয়া যাবে না। কি করে আলো জ্বালাবো এখন? না না, সময় নষ্ট করলে চলবে না। হ্যাঁ, এই তো আমার হাতে এলো দুটো মোমবাতি আর একটা দেশলাই। সে দুটো জ্বালিয়ে আমি যেভাবে ছুটে এসেছিলাম সেইভাবেই ছুটে বেরিয়ে গেলাম। হাওয়ার চোটে একবার বাতি নিভেও গেল। আবার জ্বালিয়ে আবার ছুটলাম, গুহায় পৌঁছলাম। আর পৌঁছেই যা দেখলাম, টেরার সার্কোফাগাসের ঠিক পেছনেই মেঝেতে পড়ে আছেন স্যার অ্যাবেল ট্রেলনি। তার চোখ দুটো খোলা। ছুটে গেলাম তার পাশে, নাড়ি দেখলাম, না সেটা আর চলছে না। কিন্তু তার মৃত্যু থেকেও আমায় শিহরিত করল তার মুখের অভিব্যক্তি। স্যার অ্যাবেলের ভয়ঙ্কর উচ্চাকাঙ্ক্ষা যেন কুটোর মতো ভেঙে পড়ে আছে সেই অভিব্যক্তিতে। মুখ থেকে মুছে গেছে সেই তীব্র বুদ্ধিমত্তার সব চিহ্ন। সেখানে এখন শুধুই শূন্যতা, যা যন্ত্রণার চেয়েও ভয়ঙ্কর। তার ঠিক পাশেই পড়ে আছেন ইউজিন কর্বেক। যেখানে দাঁড়িয়েছিলেন সেইখানেই লুকিয়ে পড়েছেন। দেখে মনে হল যেন এক মুহূর্তেই তার দেহ থেকে প্রাণ কেড়ে নেওয়া হয়েছে, কোনো সংগ্রামের সুযোগ না দিয়েই। ডক্টর উইনচেস্টার তো আগেই অজ্ঞান হয়ে গিয়েছিলেন, আর ওঠেননি। নাড়ি দেখে বুঝলাম তাঁর প্রাণ স্পন্দনও বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ আগেই। এই তিনজন পুরুষের প্রত্যেকেই এক এক রকমের অসম্পূর্ণ ভঙ্গিতে স্থির হয়ে গেছেন, যেন চরম টান টান মুহূর্তে এসে হঠাৎ স্তব্ধ হয়ে গেছে সবকিছু। কোথাও কোনো ক্ষত নেই, কোনো সহিংসতার চিহ্ন নেই, কোনো মানবীয় কার্যকলাপের ছাপ নেই। শুধু আছে সেই ভয়ঙ্কর স্থিরতা, যা শান্তির নয়, বরং তা ইঙ্গিত দেয় কেউ বা কিছু এখানে এসেছিল সব কিছু নিয়ে যাওয়ার জন্যে, আর সে নিয়েও গেছে। শুধু এই নিথর দেহগুলোকে রেখে গেছে নির্বাক সাক্ষী হিসেবে। ওদের তিনজনকে ছেড়ে আমি উঠে দাঁড়ালাম ধীরে ধীরে, তাকালাম টেরার সার্কোফাগাসের দিকে। দেখলাম সেখানে ঠিক আগের মতোই শুয়ে রয়েছেন পাঁচ সহস্রাব্দ প্রাচীন এক মহারানী। তাহলে এই ঘরে কি হলো এতক্ষণ ধরে? আমার পা টুলছে, শরীর অবশ হয়ে আসছে, কারণ আমি জানি আমায় এবার কোন সত্যের মুখোমুখি হতে হবে। সার্কোফাগাস ছেড়ে আমি এগিয়ে গেলাম সেই চেয়ারের দিকে, যেখানে মার্গারেট দাঁড়িয়েছিল। আর যা ভয় পাচ্ছিলাম, গিয়ে দেখলাম সেটাই ঘটেছে। মার্গারেটও নিথর হয়ে গেছে।
মার্গারেট!
আমি আছড়ে পড়লাম ওর ওপর। এক ক্ষণস্থায়ী মরিয়া আশায় আমি ভাবতে চাইছিলাম যে সে বেঁচে আছে, ভাবতে চাইলাম অন্তত তার পরিণতি অন্যদের মতো হয়নি। কিন্তু সেই ভাবনা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই নিভে গেল, কারণ তার দেহের ভঙ্গিতেই ছিল এমন এক সমাপ্তির ইঙ্গিত যা কোনো মানুষের দ্বারা আর বদলানো সম্ভব নয়। আমি দেখলাম তার হাত দুটো তার মুখের সামনে তুলে ধরা, বিশ্রামের ভঙ্গিতে নয়, বরং এমন এক অর্থবহ ভঙ্গিতে যা আমাকে ভেতর থেকে কাঁপিয়ে দিল। তার ভঙ্গি দেখে আমি বুঝতে পারলাম মৃত্যুর আগে সে এমন কিছু দেখেছিল যা তার পক্ষে সহ্য করা সম্ভব ছিল না। আতঙ্কে আমার হাত কাঁপছিল, তবু সাহস সঞ্চয় করে আমি তার মুখের সামনে থেকে হাত দুটো সরিয়ে দিলাম ধীরে ধীরে। আর দেখলাম তার চোখ দুটো সম্পূর্ণ খোলা। মনে হলো এখনো যেন মার্গারেট সেই জিনিসটির দিকে তাকিয়ে আছে যা তাকে ধ্বংস করে দিয়েছে। আর সেই চোখের গভীরে রয়ে গেছে এমন এক অভিব্যক্তি যাকে বল ভয় নয়, তার চেয়েও বেশি কিছু, স্বীকৃতি কিংবা আত্মসমর্পণ। কিন্তু আমার মার্গারেট কাকে স্বীকৃতি দিল, কার কাছেই বা আত্মসমর্পণ করল? টেরার কাছে? সেই মুহূর্তে নিভে আসা প্রদীপের আলো আর চারদিকে ছড়িয়ে থাকা নিথর দেহগুলোর মাঝে দাঁড়িয়ে আমি অনুভব করলাম, যা ঘটে গেল এই গুহা মধ্যে তা কেবল কোনো ব্যর্থ পরীক্ষা নয় কোনো ভ্রান্ত বিজ্ঞানের দুর্ঘটনা। আমরা সত্যি কোনো এক সত্তাকে জাগিয়ে তুলেছিলাম, এমন এক শক্তির ঘুম ভাঙিয়েছিলাম যার ঘুম ভাঙানোর অধিকার মানুষের নেই। আমরা ভেবেছিলাম মৃত্যু কিংবা সময়কে জয় করব, কিন্তু বুঝতে পারিনি মানুষ যখন নিজের ক্ষমতার সীমা ভুলে যায় তখন তার ফল হয় শুধুই ধ্বংস। মানুষের তখন মনে থাকে না যে কিছু জিনিস অজানা থাকাই শ্রেয়। সব রহস্যের দরজা খোলার জন্য মানুষ জন্মায়নি। লোভ মানুষের সবচেয়ে ভয়ঙ্কর রেপুগুলোর একটা। আমি অনুভব করলাম সেই লোভই আমাদের ঠেলে দিয়েছিল এই সর্বনাশের দিকে। টেরাকে তার মহানিদ্রা থেকে কখনোই জাগানো উচিত ছিল না। সেই দুঃসাহসই ছিল আমাদের সবচেয়ে বড় ভুল, আর সেই ভুলের একমাত্র জীবিত সাক্ষী হয়ে রইলাম আমি।
সানডে সাসপেন্সে আজ শুনছিলেন ব্র্যাম স্টোকারের লেখা দ্য জুয়েল অফ সেভেন স্টার্স। আইরিশ ঔপন্যাসিক ও ছোট গল্প লেখক ব্র্যাম স্টোকারের জন্ম হয় 8 নভেম্বর 1847 আয়ারল্যান্ডের ডাবলিন শহরে। ডাবলিনের ট্রিনিটি কলেজে পড়াশোনা করার পর তিনি একজন নাট্য সমালোচক ও বিখ্যাত অভিনেতা হেনরি আরভিং এর লাইসিয়াম থিয়েটারের ম্যানেজার হিসেবে কাজ করেন। ব্র্যাম স্টোকারের বিশ্ববিখ্যাত গ্রাফিক হরর নভেল ড্র্যাকুলা বিশ্ব সাহিত্যের অন্যতম জনপ্রিয় ও কালজয়ী সৃষ্টি। এই উপন্যাস ইতিমধ্যেই আমরা সানডে সাসপেন্সে আপনাকে শুনিয়েছি। তিনি প্রয়াত হন 20 এপ্রিল 1912। দ্য জুয়েল অফ সেভেন স্টার্স প্রথম প্রকাশিত হয় 1903। গল্পের যে শেষাংশ আপনি শুনলেন সেটি গল্পটির অরিজিনাল এন্ডিং, যদিও পরবর্তীকালে 1912 প্রকাশকদের জোরাজুরিতে গল্পটি অন্যভাবে শেষ করেন লেখক। সেই শেষাংশে দেখা যায় পরীক্ষার শেষে সবাই অক্ষত থাকে এবং ম্যালকম ও মার্গারেটের পরিণয় সম্পন্ন হয়। ব্র্যাম স্টোকারের বায়োগ্রাফিতে প্রকাশকদের এই জোরাজুরি বিষয়টির উল্লেখ থাকলেও লেখক নিজে কোনোদিন জনসমক্ষে তা স্বীকার করেননি। অনুবাদ ও অডিও নাট্যরূপ অরুণাভ গঙ্গোপাধ্যায়, সম্পাদনা শতাব্দী ভট্টাচার্য, গল্প পাঠে ও ম্যালকম রসের ভূমিকায় গৌরব চক্রবর্তী, সেরেবল ট্রেলনি অশোক বিশ্বনাথন, ইউজিন করবেক, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, মার্গারেট সুনয়না ভৌমিক, ডক্টর উইনচেস্টার সৌভিক ঘোষ সরকার, সার্জন ড অগ্নি, নিকোলাস ভ্যান হিউন শিখর, নার্স কেনেডি অয়ন্তিকা, জশুয়া রিচার্ড, মিসেস গ্রান্ট ইভানা, গল্পের সূত্রধার ইন্দ্রাণী, ধ্বনি পরিকল্পনা আবহ সঙ্গীত রিচার্ড, প্রচার অলঙ্করণ জয়েন দ্য ডটস, প্রচার পরিকল্পনা অগ্নি এবং রিচার্ড, কার্যনির্বাহী প্রযোজনায় অরুণিমা দে, প্রযোজনার সহায়ক বিবার্ঘ ও অগ্নি, সমগ্র পরিকল্পনা পরিচালনায় ইন্দ্রাণী, শব্দগ্রহণ এবং পরিচালনায় অগ্নি। শেষ হল ব্র্যাম স্টোকারের লেখা দ্য জুয়েল অফ সেভেন স্টার্স। ব্র্যাম স্টোকারের লেখা অন্যান্য গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchibanglay বা ডাউনলোড করুন গানা অ্যাপ।